This track was downloaded from fusionbd.com.
Jaha bolibo, shutto bolibo. Jaha bolibo, shutto bolibo. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
সত্যের মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর জি কিপ্রিয়া এবং আর জি কিপ্রিয়া টিম। শুরু হয়ে গেল এবিসি রেডিওর আরো একটি নতুন আয়োজন, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন এখন সত্যের মঞ্চে, এবং সত্যের মঞ্চে সত্যের আসনে বসার প্রথম সাহস কার হচ্ছে, চলুন প্রথমেই সেটা আমরা একটু জেনে নেই।
ঢাকা থেকে গাজীপুর কালীগঞ্জের পথ ধরে গাড়িতে এক থেকে দেড় ঘন্টা গেলেই কালীগঞ্জ থানার একটি গ্রামে জন্ম আমাদের আজকের অতিথি মাহমুদ হাসান মাহির। অবশ্য আক্তার নামেও অনেকের কাছে সে পরিচিত। হাফেজ আব্দুল মান্নানের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ সন্তান মাহি, বাকি চার ভাই আর এক বোনের মধ্যে বাবা মায়ের আদরের ভাগটা মাহির বেলায় একটু বেশি ছিল। বাবা হাফেজ আব্দুল মান্নান পেশায় ছিলেন ইট ভাটার ম্যানেজার, আর্থিক অবস্থাও ভালো, তাই ছোটবেলা থেকেই মাহির আবদারগুলো খুব সহজে পূরণ হয়ে যেত। খাবার বেলায় মাহি খুব একটা খুঁতখুঁতে ছিলেন না, তবে পৃথিবীর যত দামি খাবারই মাহিকে দেয়া হোক না কেন, মায়ের হাতে রান্না করা শুটকি ভুনা আর ডালই মাহির কাছে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। আর মিষ্টি খেতে খুবই ভালোবাসতেন তিনি। সম্ভবত সেজন্যই হয়তো মিষ্টি করে কথা বলা মাহির জন্য খুব সহজ ছিল। ছোটবেলা থেকেই মাহি ছিল বেশ চঞ্চল প্রকৃতির। বন্ধুদের সঙ্গে আড্ডা আর ক্রিকেট ছিল তার প্রথম ভালোবাসা। ক্লাসরুমের চেয়ে ক্রিকেট মাঠের ২২ গজের ক্রিজটাকেই মাহির বেশ আপন মনে হতো। দুষ্টুমি আর খেলার মাঠে অধিকাংশ সময় ব্যয় করলেও লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু মাহি মোটেও পিছিয়ে ছিলেন না। চতুর্থ শ্রেণীতে ফার্স্ট হওয়ার পর বন্ধুরা তাকে যেভাবে অভিনন্দন জানিয়েছিল সেই স্মৃতি আজও মাহিকে আবেগ আপ্লুত করে তোলে। ক্রিকেট পছন্দ করলেও মাহি কিন্তু চেয়েছিলেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে। তবে বাবা আব্দুল মান্নানের ইচ্ছে ছিল ছেলে তার মতো হাফেজ হবে, তাই পিতৃভক্ত সন্তানের মতোই বাবার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলেন। ভর্তি হলেন ঢাকার এক কওমি মাদ্রাসায়। চলমান জীবনের এই পর্যায়ে এসে আজ মাহি উপস্থিত হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
অসাধারণ, অনেক অনেক ভালো লাগছে যে এরকম একজন বন্ধুকে আজকে আমরা পেয়েছি যাহা বলিব সত্য বলিবতে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রথম অনুষ্ঠানের প্রথম গেস্ট, সত্যের আসন আলোকিত করে এই মুহূর্তে মাহি। মাহি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম এবং মাহি আজকে কেন এখানে এসছে মাহির কাছে আমরা যাব। তবে তার আগে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলে নেই, এবিসি রেডিও নতুন একটি আয়োজন শুরু করেছে, যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম। আর জি কিপ্রিয়া থাকছে এখানে উপস্থাপক হিসেবে, আমার টিম এখানে রয়েছে, আমার সঙ্গে রয়েছে আর জি সুমন, আমার সঙ্গে সাউন্ড অর্থাৎ শব্দের প্রযোজনা এবং শব্দের মান উন্নয়নের জন্য কাজ করছে মঞ্জু। এই তিনজন বন্ধু আমরা আপাতত রয়েছে এই টিমে, এবং আমরা বিশ্বাস করি আমাদের টিমে রয়েছে আমাদের লাখো শ্রোতা। শুরু হয়ে গেল যাহা বলিব সত্য বলিব, সত্য বলার সাহস নিয়ে যেসব সত্যবাদী মানুষ আছেন এই দুনিয়াতে, এবং একই সাথে আমাদের এই বাংলাদেশে ঢাকা শহরের আনাচে কানাচে যে যেখানে আছেন তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাতে চাই, জীবনের যে কোনো অপরাধ, যে কোনো ভুলকে নিজের বিবেকের তাড়নায় সত্যের আসনে বসে সেটাকে স্বীকার করবার। এবং আমরা এটা বিশ্বাস করি, এবং আমরা এটা বিশ্বাস করি যে এই সত্যের আসনে বসে যে আলোয় আলোকিত হবেন আপনি, সেই আলো হাজারটা ভুলকে থামিয়ে দেবে। মাহি সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিয়েছি। মাহিকে আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ একটা ধন্যবাদ সে আমার কাছ থেকে পাবে, শুধুমাত্র আমার কাছ থেকে না, এবং আমার শ্রোতা যারা রয়েছেন তাদের কাছ থেকেও পাবে। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সত্যের আসনটি প্রথম আলোকিত করেছে মাহি। মাহি সম্পর্কে চমৎকার কিছু তথ্য আমরা জেনেছি। আমি প্রথমেই মাহির কাছ থেকে জানতে চাইব যে মাহি, আপনি আমাদের এই অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন?
আমি আসলে যে কাজগুলো করছি, একটা সময় আমি বুঝতে পারছি আমি কাজগুলো অনেক খারাপ করছি, জীবনে অনেক খারাপ কাজ করছি, এবং একটা সময় আমার অনুশোচনা আসছে, অনুশোচনার বৃষ্টিতে আমি ভিজছি। অনুশোচনা থেকে আমার আগ্রহ জাগছে আমি ভালো হব। এই জন্য আমি যখন প্রথম অনুষ্ঠানটির ব্যাপারে জানতে পারলাম, যাহা বলিব সত্য বলিব, আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটি আছে জেনে, এবং আমি অনুষ্ঠানটিতে আসতে পারছি এই জন্য।
এবং আপনি 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 আমাদের অনুষ্ঠানের প্রথম অতিথি হচ্ছেন আপনি, তো সে অন্তে আপনি অনেক লাকি।
নিজেকে খুব লাকি ভাব। হ্যাঁ, আমি লাকি।
অবশ্যই আপনি লাকি। এবং আপনি বলছিলেন যে আপনি একসময় অনুশোচনার বৃষ্টিতে ভিজেছেন এবং সেই বৃষ্টিতে আপনি এখনো ভিজছেন। আপনি একটু বলবেন আমাকে যে এই অনুশোচনা আপনার কবে থেকে শুরু হয়েছে, আজ থেকে কতদিন আগে?
আসলে আমি প্রথম যেদিন কাজটা করি, পেমেন্টটা পাওয়ার পর থেকে আমার অনুশোচনা শুরু হয়, কিন্তু আমি বিভিন্ন বাধার কারণে আমি অন্যায় কাজটি থেকে বিরত থাকতে পারিনি। তো আমি করেই গেছি। প্রতিটা পেমেন্ট পাওয়ার সময় আমার খুবই খারাপ লাগছে যে আমি অন্যায় পথে কাজ করতেছি, অন্যায় হারাম কামাই করতেছি। তো অনুশোচনা সবসময় থেকে, কিন্তু ফাইনালি যখন আমি ভাবলাম আজ থেকে দুই আড়াই বছর আগে থেকে, নূপুরের একটা ঘোষণার পর থেকে আমি অনুশোচনা ফাইনালি ভুগতেছি এবং ভাবতেছি কাজটা ছেড়ে দেব, এবং কাজটি আমি এখন অলরেডি ছেড়ে দিছি, এখন আর কাজ করতেছি না।
এবং সেটার জন্য আপনার যে অনুশোচনা, সেই অনুশোচনার শ্রেষ্ঠ আসনের মধ্যে একটা বড় আসন আজকে আপনি পেয়েছেন, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিবর আসন। এই সত্য বলিবর আসনটি প্রথম আলোকিত করেছে মাহি। মাহি আজকে কোন বিষয়ে অনুশোচনা করতে চায়, মাহির এমন কি গোপন সত্য রয়েছে যেটা জানালে মাহির ভালো লাগবে এবং যেটা জানলে সমাজ ও দেশ উপকৃত হবে? মাহির মতো এরকম ঘটনায় যারা আরো আসতে পারতেন তাদের পথটা বিবেকের তাড়না থেকে বন্ধ হয়ে যাবে, আমরা সেই ঘটনার দিকে যেতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার বলছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিওর নতুন আয়োজন শুরু হয়েছে আজকে থেকে, সেই অর্থে আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিবর প্রথম পর্ব। মাহি, আপনি বলছিলেন যে অনুশোচনায় আড়াই বছর আগ থেকে আপনি ভুগছেন এবং শেষ পর্যন্ত আপনি এবিসি রেডিওর এরকম একটি অনুষ্ঠান পেয়ে আপনি সেখানে প্রথম অতিথি হলেন। আমি তারও আগে যেতে চাই যে ঘটনাটির কারণে আপনি বলছেন যে আপনি অনুশোচনায় ভুগছেন, সেই ঘটনাটির শুরুটা কিভাবে হয়েছিল?
তখন আমার বয়স আনুমানিক 15 বছর
বয়স। আপনি পড়াশোনা করতেন?
হ্যাঁ, তখন আমি পড়াশোনা করি।
কি কি পড়তেন আপনি?
মাদ্রাসায় পড়াশোনা করি।
আপনি মাদ্রাসার ছাত্র ছিলেন? কোন ধরনের মাদ্রাসা?
কওমি মাদ্রাসা।
মাহি 15 বছর বয়সের গল্প বলছে, মাহি কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন, তারপর?
আমি মাদ্রাসায় যাচ্ছি বাসে করে, তো বাসে যে একটা সিটও খালি পাই নাই, মানে একটা সিট খালি ছিল একটা মেয়ের পাশে, আমি মেয়েটির পাশে বসি। বসাতে মেয়েটি আমাকে বলতে লাগলো যে না, আপনি এখানে বসবেন কেন, বসতে পারবেন না, অন্য কোথাও সিট আছে কিনা দেখেন, ওদিকে বসেন। তো আমি বললাম, সারা বাসে খুঁজে দেখলাম একটা সিটও নাই, এই জন্য আপনার কাছে আমি বসলাম। আমিও মানুষ, আপনিও মানুষ, একটা মানুষ একটা মানুষের পাশে বসলে তো সেরকম কোন খুশি
সমস্যা নেই।
তো আপনি এটা আসলে ঠিক করতেছেন না, তো অবশেষে মেয়েটি আমাকে বসতে দেয়। বসে দেওয়ার পরে আমি মেয়েটিকে বললাম যে আচ্ছা আপনার নাম কি? তো বললো আমার নাম নাহার। বললাম কি করেন? পড়াশোনা করি। তারপর আমি বললাম যে আপনি তো অনেক সুন্দর, দেখতে তো অনেক সুন্দর। তারপর মেয়েটি আমাকে বললো আচ্ছা, খুব খুশি হলাম আপনার প্রশংসা শুনে, আর আমি যতটা সুন্দর না তত তার চেয়ে অনেক বেশি বলতেছেন, আমার খুব ভালো লাগছে, আপনার পরিচয়টা একটু বলবেন? তো বললাম যে হ্যাঁ, আমি মাহি, গাজীপুরে থাকি, পড়াশোনা করি ঢাকা মাদ্রাসায়। তো শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছার পর মেয়েটি আমাকে বলতেছে যে আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে, তো আপনি তো অনেক সুন্দর গুছিয়ে কথা বলেন, আপনি যদি আমার সাথে কাজ করেন আপনি অনেক 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 টাকা উপার্জন করতে পারবেন। আমি বললাম কি ভাবে? ও বললো যে আপনি যদি কাজটি করতে রাজি থাকেন তাহলে আমি আপনাকে বলবো। আমি বললাম হ্যাঁ বলেন, আমি কাজটি করতে রাজি আছি। ঠিক আছে, আপনি কাজটি করতে রাজি আছেন, তো আজকে শনিবার, আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় আপনি আমার সাথে দেখা করবেন রমনা পার্কের প্রধান যে গেটটা ওইটা। আমি একটা সপ্তাহ ভাবলাম যে মেয়েটি আমাকে কি কাজ দিবে, আমি আসলে কৌতূহল থেকে ওখানে গেছি। তো ঠিক, আমি সন্ধ্যা 7টায় মেয়েটির সাথে দেখা করলাম।
তারপর
আমি গেলাম, যাওয়ার পরে আমাকে পার্কের ভিতরে নিয়ে গেল। তো সন্ধ্যা তো ঘাটটার সবাই বেরিয়ে যেতে বলতেছে, তো দেখলাম আরেকটা লোক আসলো, তো নার বলতেছে যে দাঁড়াও, তোমাকে একটা লোকের সাথে পরিচয় করে দেবো, ওই তোমাকে কাজগুলো বুঝাই দেবে।
আচ্ছা, এটা শনিবারের ঘটনা?
শুক্রবারের ঘটনা।
শুক্রবারের ঘটনা।
তো আমি যদি আমি বললাম কি ধরনের কাজ হইতে পারে, তো বললো যে তোমাকে সব বুঝাই বলবে। তারপর একটা লোক আসলো মধ্যবয়সী, তো আমাকে পরিচয় করে দেওয়া হলো, ওর নাম হচ্ছে এহতেশাম। তো এহতেশাম ভাই আমাকে নিয়ে বসলেন একটা রেস্টুরেন্টে। বসার পর আমাকে বলতেছেন যে তোমার ব্যাপারে তো নাহারের কাছে শুনলাম যে এক ভালো, তুমি পাবা। আমি বললাম যে এহতেশাম ভাই কি ধরনের কাজ? তো উনি বলতেছেন যে তোমাকে আমি একটা মেয়ের অ্যাড্রেস দিব, ফোন নম্বর সহ, তোমার কথা জাদু দিয়ে মেয়েটিকে পটাবে। তো আমি বললাম যে না ভাই, আমি এটা পারবো না, আমাদের মনে সম্ভব না। তো এহতেশাম ভাই বলতেছেন যে নাহার যা বললো যে তুমি পারবে, তুমি একটু ট্রাই করে দেখো।
আমার বিবেক এবং বুদ্ধি যতটুকু বলছে তাতে হচ্ছে যে নাহার ধারণা করেছে যে মেয়ে পটানোর জন্য আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, এবং যে কারণে নাহারের যে বলয় ছিল, যে কাজের যে ব্যাপারগুলো ছিল, সে কাজগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না, সে কাজের জন্য নাহার মাহিকে নির্বাচন করেছে। তারপর
আমি বললাম তো আমাকে বিনিময় কি দেওয়া হবে, বললে তুমি কি চাও? আমি বললাম আমি তো জানি না, এই কাজের বিনিময় আপনি আমাকে কি দেবেন, আর মেয়েটিকে বা কি করবেন আপনারা, আমি পটাই দিল। তো বলতেছে যে তুমি শুধু মেয়েদেরকে আমার হাতে উঠে দিবা, বাকি যা করো আমরা করবো। আমি বললাম যে আমার তো একটু সন্দেহ হচ্ছে আর কাজটা মনে হচ্ছে খারাপ, কারণ এই কাজের মধ্যে আপনার কথার মধ্যে আমি কোনো ভালো ইঙ্গিত পাইনি। তো আপনি যদি আমাকে এক্স্যাক্টলি বলেন যে আসলে কি করবেন ওদেরকে নিয়ে, তাহলে আমি কাজটি করতে রাজি আছি। তো বলো তোমার অত কিছু শোনার দরকার নাই, তোমাকে আমি নতুন হিসেবে একটা মেয়ের নাম্বার দিব, এই মেয়েটিকে যদি পটাতে পারো তাহলে তোমাকে 50,000 টাকা আমি দিব।
50,000 টাকা?
2003 সাল, 50,000 টাকা।
এবং আপনি তখন 15 বছরের একটা বালক, এবং আপনি পড়ছেন কোন ক্লাসে তখন?
তখন আনুমানিক 7-8।
ক্লাস 7 কিংবা 8 এ পড়ে একটি কওমি মাদ্রাসায়। তার সামনে কি অফার এসছে, 50,000 টাকা দেয়া হবে, তার বিনিময়ে শুধুমাত্র একটা মেয়েকে পটিয়ে দিতে হবে বাই ফোন। বুঝতেই পারছেন যে কত লোভনীয় একটি প্রস্তাব। তারপর
আসলে তখন আমার হিতাহিত জ্ঞান হারা গেছিল, আমার মনে হচ্ছিল যেন কিছুক্ষণের জন্য আমি অজ্ঞান হয়ে গেছি, কোনো কিছু না ভেবে হ্যাঁ আমি রাজি আছি, নাম্বার দেন, ফোন দেন। তো উনি আমাকে একটা মোবাইল দিল, আর ওই মেয়ের নাম্বার এড্রেস সহ ছবি দিল, এবং এর সাথে 10,000 টাকা দিল আমাকে খরচের জন্য।
মেয়ে সম্পর্কে আপনাকে কিছু বলা হয়েছিল যে এই মেয়েটি কি করে, মেয়ের কোনো বায়োডাটা?
মেয়ের সম্বন্ধে শুধু এতটুকু বলছিল যে বাবা অনেক ধনী লোক ছিলেন, তখনই নাকি ওই হাউস বিল্ডিং এর কি ধরনের কাজ করতেন। তো বলছিল যে তুমি মেয়েটিকে যদি এনে দিতে পারো 50,000 টাকা তো পাবাই, যদি ভালো মনে করি তোমাকে আরো অনেক টাকা দেওয়া হবে, কারণ মেয়েটির বাবার অনেক টাকা পয়সা ছিল। মেয়েটির বাড়ি ছিল মেঘনায়, নাম ছিল দিলরুবা।
আপনি যে পরিচয়গুলো এখানে দিচ্ছেন সে পরিচয়গুলো কি একেবারে সত্য পরিচয় নাকি আপনি ছদ্মনাম ব্যবহার করছেন?
দিলরুবা নামটা আমি নিজে থেকে ডাকতাম, ওরে অন্য একটা নাম।
আপনি চাইলে আপনার গল্পের প্রয়োজনে আপনার নিজের প্রাইভেসির স্বার্থে আপনি চাইলে ছদ্মনাম ব্যবহার করতে পারেন। তারপর
ওদিন সারা রাত চিন্তা করলাম যে আমি কাজটি করবো কি করবো না। একদিক থেকে বিবেক মানে মন বলতেছিল যে না, এই খারাপ কাজ করার দরকার নাই, অন্যদিকে 50,000 টাকার লোক আমি সামলাতে পারিনি। পরদিন সকালে খুব ভোরে আমি ফোন দিলাম মেয়েটিকে, একটা ফোন দেওয়ার পর রিসিভ করে নাই। তখন ভাবলাম যে রিসিভ করে নাই তো একটা SMS পাঠাই দিই। তো একটা SMS পাঠাইলাম মেয়েটাকে। SMS পাঠানোর পর
SMS-টিতে কি ছিল, কি ধরনের SMS?
SMS-টি এরকম ছিল যে আমি তোমার বন্ধু হব যদি তুমি চাও, আমি তোমার পাশে থাকবো যদি তুমি চাও, তোমাকে জান্নাতে নিয়ে যাবো যদি তুমি চাও, এই ধরনের কিছু কথা ছিল।
আপনি পটানোর জন্য যে বাক্যগুলো ব্যবহার করেন, এগুলো সম্পর্কে আপনাকে কোন ডিরেকশন ওই ভদ্রলোকটি দিয়েছিল যে ভদ্রলোকটির সাথে আপনার পরিচয় হলো?
আসলে তাহলে আমাকে একটু পিছন থেকে বলতে হয়।
জি, আপনি পিছন থেকেই বলুন, আমরা পিছন থেকেই শুনতে চাই।
আমার এক ভাই ছিলেন, দুসম্পর্কের ভাই, উনি সাহিত্য চর্চা করতেন এবং ভালো একজন লেখক। তো ওনার সংস্পর্শে আমি কিছুদিন ছিলাম, মাস তিনেক হবে। উনি আমাকে সাহিত্য ব্যাপারে অনেক কিছু শিখাইছেন, সুন্দর করে কিভাবে কথা বলতে হবে, হাতের লেখাটাও পর্যন্ত উনি আমাকে শিখাইছেন।
আপনাকে যে ভদ্রলোকটি যে নাম্বারটি দিল, মানে সেল নাম্বারটি, মেয়েটাকে পাঠানোর জন্য, মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটি তখন 8-এ পড়ে সম্ভবত,
মানে আপনার সমবয়সী?
সমবয়সী।
এই ব্যাপারগুলো আমাদের শ্রোতা যারা রয়েছেন যাহা বলিব সত্য বলিবতে খুব ভালো করে মার্ক করবেন, কারণ এই খুঁটিনাটি বিষয়গুলো গল্পের সত্যতা প্রতিপাদন করবার জন্য খুবই জরুরি। মেয়েটার নাম ছিল দিলরুবা, দিলরুবাকে পটানোর চেষ্টা করছে মাহি, মাহি পড়ে ক্লাস 7-8-এ এবং মেয়েটাও তার সমবয়সী। তারপর
SMS টা দিলাম, দেওয়ার পরে ঠিক 24 ঘন্টা পর ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করলো না, কেটে দিল। কেটে দেওয়ার পর কিছুক্ষণ পর ও আমাকে ফোন ব্যাক করে, ফোন ব্যাক করার পর বললো যে কেমন আছেন? আমি বললাম যে হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর তিন দিন কথা বললাম ওর সাথে। তিন দিন কথা বলার মধ্যে যে জিনিস বুঝতে পারলাম যে ধনী এরা পরিবারের।
আপনি একটু আমাকে বলবেন যে এই যে তিন দিন আপনি তার সাথে কথা বললেন, এই সময়ের মধ্যে আপনাকে যে দায়িত্বটা যিনি দিয়েছিলেন, এহতেশাম কি আপনার কাছ থেকে কোনো তথ্য পেয়েছিল যে আপনি তার সাথে কথা বলছেন বা এরকম কিছু, বা একই সাথে এহতেশাম আপনাকে কোনো সময় বেঁধে দিয়েছিল কিনা যে এই কয়দিনের মধ্যে তাকে পটিয়ে দিতে হবে?
হ্যাঁ, প্রতিটা মেয়েকে পটানোর জন্য তিন মাস টাইম দিত সর্বোচ্চ।
প্রতিটা মেয়েকে পটানোর জন্য তিন মাস সময় দিত। প্রিয় শ্রোতা, আমরা একই সাথে সবাইকে বলতে চাই, এবিসি রেডিওতে আপনারা সবাই শুনছেন এবিসি রেডিওর নতুন আয়োজন আজি কিবরিয়ার উপস্থাপনায় এবং তার টিম সুমন ও মঞ্জুর অডিও সম্পাদনায় আজকে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব। সত্যের এই আসনটি আলোকিত করেছেন মাহি এবং এখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই বিবেকের তাড়না বোধ থেকে। আপনার মধ্যে যদি এরকম কোন বিষয় থেকে থাকে, যে কোনো ভুল আপনি স্বীকার করতে চান, আমরা আপনাকে মোস্ট ওয়েলকাম বলতে চাই, আমরা আপনাকে সুস্বাগত বলতে চাই। এ কারণে যে আপনি তো ভুল করেছেন এবং আপনি অনুতপ্ত, আমরা বলছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, এবং সেই বিবেকের আদালত থেকে আপনি যদি নিজেকে স্বীকার করতে চান যে হ্যাঁ আপনি ভুল করেছেন এবং এই ভুলের জন্য আপনি অনুতপ্ত, তাহলে আসুন সত্যের আসনে বসুন এবং আপনি যে কোনো ধরনের ভুল এখানে স্বীকার করতে পারেন। এবং একই সাথে আমরা বিশ্বাস করি আপনার এই ভুলের স্বীকারের মধ্য দিয়ে পৃথিবীতে সমাজে রাষ্ট্রে হাজার হাজার ভুল থেমে যাবে। ওকে, আপনি যেখানে ছিলেন, আপনি মেয়ের সাথে দেখা করার প্ল্যান করছেন এবং মেয়েটি ধনী আপনি বুঝতে পারলেন তার সাথে কথা বলে, তারপর
দেখা করার জন্য প্লেস ঠিক করা। তো আমি বললাম যে তুমি একটু ঢাকার দিকে মুখ করো যদি পারো। তো বলো যে ঢাকার দিকে তো যেতে পারবো না, অনেক সময় লাগবে, এক কাজ করো তুমি সোনারগাঁ যাদবের কথা বললো যে তুমি সোনারগাঁ যাদবের আসো। আমি বললাম আমি তো চিনি না। তো আমাকে মেয়েটি সবকিছু টেক্সট করে দিল কিভাবে যাইতে হবে। তো গেলাম সোনারগাঁ যাদুঘরে প্রথম দিন মিট করার জন্য। তো যাওয়ার পর যা দেখলাম, প্রথম দিনই মেয়েটি তার বড় বোনকে নিয়ে আসছে, আর আসতে হলো গিয়ে একটি গাড়িতে করে। তো মেয়েটি যখন নামতেছে, আমি মেয়েটির সাথে ফোনে কথা বলতেছিলাম, তো বলতেছে যে হ্যাঁ আমরা মাত্র গাড়ি পার্ক করছি, এখন আমরা বেরিয়ে আসতেছি। তো আমি দেখতেছি যে আমি একটা মেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসতেছে আর আমি যার সাথে কথা বলতেছি সেই। তো আমি ভাবলাম কি একটু লুকাই, কারণ লুকোচুরি কারণটা হলো আমি দেখি মেয়েটি আসলে আমার দিকে মানে মুখ করতেছে কিনা, আমার প্রতি আসলেই ধাবিত হচ্ছে কিনা।
মানে বাহির ধারণা হচ্ছে যদি ওই মানুষটা তার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সত্যি সত্যি সেই মানুষটির প্রতি মোটিভেটেড, ব্যাপারটা তো আসলে তাই। তারপর
তার মানে আমি প্রায় 50 মিনিট ওয়েট করলাম, বললাম আর 10টা মিনিট লাগবে, জাস্ট 10টা মিনিট আমি মোগরা পার চৌরাস্তায় চলে আসছি আসতেছি। তো 10 মিনিট শেষ, 10 মিনিট শেষ হওয়ার পর ও আবার ফোন দিছে, আসলো না। তো আমি বললাম যে হ্যাঁ আমি চলে আসছি, আমি গেটে আসছি, গেট টিকিট নিয়ে আমি আসতেছি। যখন এই কথাটা বললাম মেয়েটি গেটের দিকে তাকাইছে, আর আমি তখন গেটের বাইরে গেলাম যাতে বুঝতে না পারে আমি এতক্ষণ এখানেই ছিলাম, শুধু নাটক করতেছি বা ওয়েট করাইতেছি এটা যাতে বুঝতে না পারে। তো আমি আবার ঢুকতেছি, দেখলাম ও এক প্রকার দৌড়েই আমার কাছে চলে আসছে, মানে ওর আগ্রহটা এত তীব্র ছিল আমি আসলে বুঝতে পারি নাই। তো ওর সাথে দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম, সারাদিন ঘুরলাম। তো
যাওয়ার দেখার পরে চেহারার একটা ব্যাপার থাকে, কারণ ফোনে কথা বললে এক ধরনের চেহারার প্রতি একটা অন্যরকম একটা আসক্তি তৈরি হয় যে না জানি দেখতে কত সুন্দর হবে, বাস্তবে ফেস টু ফেস হওয়ার পরে কিন্তু অবস্থা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে সে ধরনের কোন বিড়ম্বনা ছিল নাকি কোন ধরনের কোন সমস্যাই হয়নি?
না, যখন ওরে আমি একথা জিজ্ঞেস করছি যে আসলে তুমি বলো না তো আমার দেখে কেমন লাগছে, তো বলতেছে আমি তোমার ভয়েস শুনে ভাবছিলাম যে তুমি বেশি একটা সুন্দর হবে না, কিন্তু আমি যা ধারণা করতেছি তার চেয়ে ভালো তুমি।
ওর সাথে যে বড় বোন ছিল সে আপনাকে কি বললো?
না, তখন বড় বোন আমাদের সাথে ছিল না, আমাদেরকে একটু আলাদা জায়গায় কথা বলার জন্য দিছে।
ওর বড় বোন ওর চেয়ে বয়সে কত ডিফারেন্স ছিল?
3-4 বছরের বড়।
3-4 বছরের বড় হবে। তারপর
তো বলতেছে মানে আমি যতদূর জানি যে যাদের ভয়েস সুন্দর হয়, যারা গুছিয়ে কথা বলতে পারে, তারা দেখতে অতটা ভালো হয় না, কিন্তু আমি যা দেখতেছি যে তুমি দেখতেও মোটামুটি খারাপ না, ভালোই আমার চলবে। আমি কি চলবে মানে আমরা তো ফ্রেন্ড কয় যে হ্যাঁ চলবে, আমি কি চলবে বলো? তো বলতেছে এখন বলবো না, রাতে ফোনে বলবো। তো আমি তার যাওয়ার সময় যখন যাওয়ার সময় তার আপুরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপু, ও তো আমার প্রতি খুবই আগ্রহী, কারণটা কি বুঝতে পারতেছি না, আর মাত্র 3 দিনের সময়, 3 দিনে মিট করতে চলে আসছি, আর প্রথম দিনই চাষটা ছিল যে আমি দেখা করে বুঝলাম না ব্যাপারটা। তো ওর বড় বোন বলতেছে মনে হয় কি ও ফোন নিয়েছে মাত্র 1 সপ্তাহ হয়েছে, তো
খুবই অল্প বয়সী এবং ফোন প্রথমে হাতে পাওয়ার পরে মাহির সাথে যোগাযোগ হয়েছে এবং মাহির উদ্দেশ্য হচ্ছে এই মেয়েটাকে পটানো, খুব স্বাভাবিক ভাবেই সেটা সম্ভব। ওকে, তারপর?
তারপর ওরা কথা তো বলে চলে গেল। রাতে ও আমাকে একটা এসএমএস দিল ঠিক 12টা 1 বা 2 মিনিট হবে। তো এসএমএসটা এরকম ছিল যে ভালোবাসি ভালোবাসি খুব বেশি, অনেক বেশি ভালোবাসি, এর জবাব চাই। তো আমি ভাবলাম যে একটু দেরি করে দিই, যদি সাথে সাথে দিয়ে দিই তো ভাববে কি তুই পাগল। আমি আমার ইচ্ছে ছিল আসলে ওকে আমার দিকে যত বেশি মানে আগ্রহী করা
যায়।
তো আমি ওয়েট করলাম, ওই রাতে আর এসএমএস দিলাম না। তো সকালে ফজর নামাজের পরে ভাবছি দিব, কিন্তু তখনও দিইনি। একটা দিন সারাদিন ওয়েট করলাম, ওয়েট করার পর আননোন একটা নাম্বার থেকে ফোন আসছে আমার কাছে, একটা মেয়ে, এটা দিল্লির ওপর বড় বোন। ও বলতে চাচ্ছে কি হয়েছে ভাই তোমার, তুমি দিল্লির সাথে কোনো কিছু হয়েছে? কারোর সাথে কথা বলে না, শুধু মন খারাপ করে বসে থাকে আর কিছুক্ষণ পর পর কাঁদে। পরে আমি বুঝতে পারলাম যে আসলে ও যে প্রপোজটা করছে এর অ্যান্সার তো আমি দিইনি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, এক কাজ করেন আপনি ফোনটা ওর কানে দেন। তো ফোনটা নিয়ে ওর কানে দিল, দেওয়ার পর আমি বললাম যে আই লাভ ইউ। তো ও হঠাৎ করে কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে, ফোনে বলতেছে কি হয়েছে কি হয়েছে। আমি বললাম যে হ্যাঁ আমি ভালোবাসি তো তোমারে। তো সারাদিন কালকে বলো নাই কেন তুমি আমার ভালোবাসো? আমি জানো সারাটা দিন কাঁদছি, মন খারাপ ছিল, আমি ভাবছি যে তুমি আমাকে পছন্দ করো না এরকম কিছু হবে। তাই বললো আরে না পাগল, আমি ভাবতেছিলাম যে আমি তোমার যোগ্য কিনা। যা বুঝলাম তোমরা তো অনেক ধনী, কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা তোমাদের মতো অত দূর না। তো ভাবতেছিলাম যে আসলে রিলেশনটা চালা যাওয়া সম্ভব হবে কিনা। তো বলতেছে যে আসলে আর্থিক ব্যাপারটা প্রেম ভালোবাসায় ফ্যাক্ট না, এটা আসলে কোনো কিছু মিল করে না। ভালোবাসা তো ভালোবাসে, ভালোবাসা মানে ভালোবাসা, এখানে অর্থ সম্পদ এগুলা কিছু। তো বললাম আচ্ছা তুমি পারবা যদি এমন হয় যে তোমার পরিবার থেকে কেউ মেনে নিল না আমাকে, তখন কি তুমি পারবা সকলের মায়া ত্যাগ করে আমার হাত ধরে বেরিয়ে আসতে পারবা? তো বললো যে এখন পারবো, তুমি এখন বলো আমি এখন চলে যাবো। তো আমি অবাক, আর কিচ্ছু বললাম না, ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার পর ভাবতেছিলাম যে আসলে কি হইলো আমার, একবার বিশ্বাস হইতেছিল না, আবার ভাবতেছিলাম অবাক কিছু হইতে যাচ্ছে। তো ওইদিকে আমার আরেকটা কথা মনের মধ্যে কাজ করতেছে, এই মেয়েটিকে তো আমি একটা চক্রের হাতে উঠাই দিব, এখন আমি কি করব? এখন পড়ে গেলাম দুচালা অবস্থায়।
আমাকে একটু বলেন তো, এর আগে আপনার কোনো মেয়ের সাথে কোনো ধরনের কোনো ফ্রেন্ডশিপ বা প্রেম অন্য কিছু ছিল নাকি এটাই প্রথম মেয়ে?
না, এর আগে আমি একটা মানুষকে ভালোবাসছি, একটা রিলেশন আমার ছিল আগে, একটা মানুষকে ভালোবাসতাম। তবে আসলে ওর সাথে যা হচ্ছে টোটালি আমার অভিনয় আসলে।
এটা আপনার প্রফেশনের জায়গা থেকে আপনি এটা করছেন, আপনার কাজের জায়গা থেকে আপনি এটা করছেন, এবং আপনি মোটেও মেয়েটাকে ওইভাবে ভালোবাসেন না, সব মিথ্যা বলে যাচ্ছেন। ওকে, তারপরে মেয়েটা তো এক ধরনের পটেই গেল, তারপর কি করলেন?
তো তখন বেড়ে গেল আমাদের দেখা করার দিন তারিখ, মানে বারবার প্রতিদিনই দেখা করতে চাই। তো ওদিকে আবার ওই এহতেশাম ভাই ফোন দিয়ে আমার খবর নিল। এহতেশাম ভাই একটা কাজ করতো, কথাটা বলে রাখা ভালো, উনি কখনো ওনার নিজের সেলফোন থেকে ফোন দিত না আমাকে, ফোন দিত সবসময় ফোনের দোকান থেকে। তো উনি একবার যোগাযোগ করছিল, তো ওনার আমি একটা মিথ্যা কথা বলছি যে এহতেশাম ভাই সময়টা আরো কিছু লাগবে, এর মধ্যে কিন্তু মেয়েটা পুরোপুরি পটে গেছে। তারপরে আমি ভাবতেছিলাম যে আসলে কি করব কি করব না, আসলে এখন আমি বুঝতেছি সেই সময় ভুলটা আমি করছি, আসলে বয়স কম তো হিতাহিত জ্ঞানটা অতটা ছিল না।
আপনি কি ভুল করেছেন সেটা আমাদের আগে প্রথম জানা দরকার, তারপর আপনি ভুল শিকারের জায়গাতে আসবেন। তারপর মাহি আপনি কি করলেন?
আমি ওই দিলের বাবার সাথে অভিনয় করে যেতেছি, ও মিট করতেছি। তো আমাকে যে খরচের জন্য টাকা দেওয়া হয়েছিল 10,000 টাকা, ওইখান থেকে মাত্র 3,000 টাকা খরচ হয়েছে, কারণ দিলের বাবা আসলে ধনী ঘরের মেয়ে ছিল। তো যখনই মিট করতে যাইতাম সব খরচ ও দিত, ও কোনোদিন আমাকে খরচ করার জন্য সুযোগ দিত না। একদিন এমন হয়েছে ঘটনা, একদিন একটা বিল আমি দিই, দেওয়ার কারণে ও খুবই কান্না শুরু করে দেয় যেন বিল তুমি দেবা কেন, বিল আমি দেবো, কারণ তোমার চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, এই জন্য বিল আমি দিব। যে
কিন্তু একটা জিনিস তো আমাদের শ্রোতারা জানতেই চাইবেন যে সাধারণত এরকম ধনী ঘরের সন্তান হলে তাদের টেক কেয়ারটা একটু বেশি হয়, আইদার খুব বেশি হয় অথবা খুব কম হয়, এ ধরনের ব্যাপার আমরা দেখে থাকি। তো ধরনের ধনী ঘরের একটা মেয়ে, ক্লাস 7-8 পড়ুয় একটা মেয়ে আপনার সঙ্গে মিট করছে, দেখা করছে, এটা কি ফ্যামিলি থেকে পারমিশন দিত? ও কিভাবে ম্যানেজ করতো?
ওর বড় বোনটা ছিল ওর সাথে খুবই ফ্রি, আর বড় বোনটা আমাদের রিলেশনের ব্যাপারে রাজি ছিল, আর ওর বাবা দেশের বাইরে দেশের ভিতরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। ও আমাকে যতটুকু বলছে ওর বাবা নাকি সপ্তাহে একদিন বা দুই দিন বাড়িতে থাকে।
ওর মা কি করতো?
আর ওর মা একটা স্কুলে চাকরি করতো, টিচার করতো, তো প্রাইমারি স্কুলে, ওই প্রাইমারি স্কুলে হেড মাস্টার ছিল সম্ভবত, তো উনিও সারাদিন কাজে ব্যস্ত থাকতো।
খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপর
তো এভাবে চলতে লাগলো, হঠাৎ করে এহতেশাম আমাকে চাপ দিতে লাগলো, কি অবস্থা তোমার? ও আমাকে একটা কথা বলো যে আমি তো শুনছি তুমি মেয়েটিকে পটাই ফেলছো, তুমি আমাকে মিথ্যে বলতেছো কেন? তো আমি তখন বুঝি নাই ওর কথাটা, তো বলছি হ্যাঁ এহতেশাম ভাই ও তো মোটামুটি পটে গেছে, আর কয়টা দিন দেন, ওকে পুরোপুরি পটাইনি, তো আরো একটা সপ্তাহ সময় নিলাম, বেশি দিন ওর সাথে ঘোরাফেরা করলাম।
এহতেশাম কি আপনার বাড়ির ঠিকানা জানতো?
না, ও আমার বাড়ির ঠিকানা জানতো না।
এহতেশাম যদি আপনার বাড়ির ঠিকানা না জানে তাহলে এখানে একটা সন্দেহের অবকাশ থেকে যায়, কিভাবে একটা অচেনা অজানা একজন মানুষকে সে 10,000 টাকা দিয়ে দেবে?
এখানে একজন আসলে কাজ করতো, ওই যে নাহার মেয়েটি ছিল যে আমাকে ওর সাথে পরিচয় করে দেয়। তো নাহার আমার বাড়ি ঘরের ব্যাপারে সবকিছু জানতো।
নাহার তাহলে আপনার সম্পর্কে সবকিছু জানতো। ওকে, তারপর
তো ওই নাহারের বিশ্বাসে ও আমাকে দিত আর কি এগুলো সব।
আপনি নাহারের ঠিকানাটা জানতেন?
না, নাহার বলছিল ওর বাড়ি ব্রাউনবাড়িয়াতে, কিন্তু ও ঠিকানাও দিছে। পরে আমি একবার ওর বাড়িতে গেছিল, কিন্তু ওই বাড়ি তো খুঁজে পাইছি, কিন্তু ওই বাড়িতে নাহার নামে কোনো মেয়ে নেই, ইভেন ওই বাড়িতে কোনো মেয়েই নেই।
সে ঘটনা যেতে হলে আমাদেরকে অনেক দূর যেতে হবে প্রিয় শ্রোতা। এবং গল্পের ও যে সত্যের আসনে বসে নিজের জীবনের চরম সত্যটা স্বীকার করছে, সেটা অত্যন্ত কঠিন একটা সত্য এবং ধ্রুব একটা সত্য। এটা স্বীকার করা অতি সাধারণ কোনো ব্যাপার নয়। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অসাধারণ সত্তা লুকিয়ে আছে, এবং একই সাথে আমরা এটাও বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো মন্দ দুটো দিকই আছে। একজন মানুষ যখন খারাপ কাজ করে তখন তার বিবেকটা ঘুমিয়ে থাকে। এই ঘুমন্ত বিবেক সারা জীবন জেগে যায় খারাপ কাজটি করবার পরে। সেই বিবেকের তাড়নায় আজকে মাহি এখানে এসেছেন তার জীবনের চরম সত্যটা স্বীকার করবার জন্য। মাহি, যাহা বলিব সত্য বলিবর প্রথম অতিথি আমাদের, যিনি সত্যের আসনটি আলোকিত করেছেন। তারপর
এক সপ্তাহ গেল, এক সপ্তাহ যাওয়ার পর দিলরুবাকে আমি ওই হাতে সামদের হাতে উঠাই দিই। ব্যাপারটা তখন এরকম, হাতে সাম আমাকে একটা বলে যে তুমি ওকে মিট করার কথা বলে একটা রেস্টুরেন্টে নিয়ে আস। তখন একটা রেস্টুরেন্টের কথা বলে আমাকে, তো আসি রেস্টুরেন্টে। আসার পর ও আমাকে বলে যে একটু বাইরে আসো, হাতে সাম বলতেছে একটু বাইরে আসো, আর নাহার মেয়েটির সাথে কথা বলতেছে। তো কথা বলতেছে, আমি বাইরে গেলাম, তো খামে করে আমাকে কিছু টাকা দিল, বুঝতে পারলাম। তখন খামটা খুলিনি, তো বললো যে তোমাকে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, দিলাম 40,000, বাকি 10,000 টাকা থাকলো, এটা তোমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে, 50,000-এর মধ্যে 40 দিয়ে দিছে। তো তখন আমার অনুভূতিটা এমন ছিল যে প্রথম খুবই খুশি হয়েছি, কিন্তু যখন টাকাগুলো গুনলাম, গুনে দেখলাম আমাকে একটা গাড়ি করে দিয়েছে, আমি ঢাকায় চলে আসতেছি। আর ওই রেস্টুরেন্টটা ছিল ওই সোনারগাঁয়ের দিকে, যে রেস্টুরেন্টে বসে ওদের সাথে মিট হয়। তো পরে দিলরুবার ব্যাপার আর কিছু জানতে পারিনি।
দাঁড়ান, আমরা এখানে একটু আপনাকে থামাতে চাই। আপনি পুরো ঘটনাটি আমাদেরকে একটু বোঝান যে আপনাকে তো নিশ্চয়ই ডাক দিয়েছে বাইরে এসে, তখন দিলরুবা রেস্টুরেন্টের ভেতরে ছিল। ওই সিচুয়েশনটা আমরা একটু জানতে চাই, কিভাবে আপনাকে বাইরে নিয়ে আসলো, কিভাবে টাকাটা দিল, দিলরুবা তখন কি করছিল?
তখন দিলরুবার আমি পরিচয় করাই দিলাম, যে ওরা আমাকে যেভাবে বলছিল হিতেশম, যে
আপনি কি বুঝিয়ে পরিচয় করে দিলেন?
ওই নাহারকে পরিচয় করাই দিলাম যে আমার ফ্রেন্ড হিসেবে। আমি দিলরুবাকে বললাম যে তোমার সাথে আমার রিলেশন হয়ে গেল, মানে আমার ব্যাপারে তোমার বিস্তারিত জানা উচিত, আমার ফ্রেন্ড সার্কেল আছে কিনা। ইভেন আমার একটা মেয়ে ফ্রেন্ডও আছে। দিলরুবাকে আমি বলতেছি যে ওই মেয়ে ফ্রেন্ডটার সাথে তোমাকে আমি পরিচয় করাবো, এই কথা বলে ওকে আমি নিয়ে আসছি। তো এসে ওই নাহারের সাথে পরিচয় করাই দিলাম যে ও হচ্ছে এই মেয়ে।
নাহারের সাথে আপনার বয়সের পার্থক্য কত ছিল?
আনুমানিক হবে 4 বছরের মতো।
তো আপনি যখন তাকে ফ্রেন্ড বললেন, এটা একটা সন্দেহের অবকাশ তৈরি করে না?
নাহারের লাবণ্যতাটা ছিল একটু অন্যরকম, ওকে দেখলে মানে কম বয়সী লাগতো, মানে এরকম ছিল ও দেখতে।
প্রিয় শ্রোতা, আপনারা যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করুন না কেন, সত্য প্রতিপাদন করবার জন্য সমস্ত ধরনের প্রশ্ন ওকে করা হবে, এবং যাহা বলিব সত্য বলিবতে গোপন কোনো কিছু থাকবে না। তারপর
ওকে পরিচয় করা দেওয়ার পর ও খুব আড্ডা দিতেছে নাহারের সাথে, আমার ফ্রেন্ড, তো ওরও ফ্রেন্ড।
হিতেশামকে কিভাবে পরিচয় করালেন?
হিতেশামকে বললাম যে আমার বড় ভাই বলতে এমনিতে বড় ভাই, তো উনি আসছে ওর সাথে, মানে আমার ফ্রেন্ড যে নাহার ওকে নিয়ে আসছে আর কি, পরিচিত বড় ভাই হিসেবে পরিচয় করে দিলাম। তো ও নাহারের সাথে কথা বলতেছে, হাসি খুশি খুব ভালো দেখলাম। তো আমার খুবই খারাপ লাগতেছিল, যে মানে আমি বুঝতেছিলাম যে আমাকে সেপারেট করা হচ্ছে, আমাকে এখান থেকে বের করে দেওয়া হবে, এটা আমাকে বলা হয়নি। তারপর আমার মনে কেমন জানি কথাটা জানান দিয়ে দিয়েছিল। তো আমাকে বের করে এনে একটা ট্যাক্সি ডাকা হলো। ওখানে
দিলরুবাকে কি বলা হলো তখন?
দিলরুবাকে কিছু বলা হয় নাই। তো এতে সময় বলতেছেন যে নাহার তোমরা একটু গল্প করো, আমরা একটু আসতেছি।
ওকে,
তো বাইরে এসে মানে যখন আমাকে গাড়ি করে দিচ্ছে, এটা কিন্তু দিলরুবা দেখতেছে না, কারণ ওরা তো রেস্টুরেন্টের ভিতরে। তো আমাকে গাড়ি করে দেওয়ার পর আমি চলে আসলাম, ওখানে কি হচ্ছে এটা আমার তখন জানতেছিলাম না, ওখানে কি হচ্ছে জানি না। তো আমি যখন আসতেছি, টাকাগুলো গুনতেছি, প্রথম খুব খুশি লাগছে, বাট দ্বিতীয়বার মনে হলো যে 40,000 টাকা মাত্র কয়েকটা দিনের জন্য, পুরো 3 মাস কিন্তু লাগে নাই, পুরো 3 মাস লাগে না, সামথিং 2 মাসের মতো বা কম কিছু হবে, কম বেশি 2 মাসের মতো লাগছে। 2 মাস পরে আমি ওকে হ্যান্ড ওভার করলাম। তো তখন ভাবতেছি টাকাটা যে আমি নিলাম, টাকাটাকে হালাল না হারাম, কারণ আমি মাদ্রাসায় পড়ি, আমার আসলে এই কাজটুকু যে আমি করে ফেলছি, আমার মনে হচ্ছে এক মুহূর্তের জন্য আমি মোহের মধ্যে ছিলাম, কেমন যেন একটু মানে আমি বুঝাতে পারতেছি না যে আমি কিভাবে কাজটা করে ফেললাম। 2টা মাস চলে গেছে, একটা মেয়েকে পটাইলাম, নিষ্পাপ মেয়ে, কত আর বয়স হবে, 70 পরে, আমি আসলে জানি না তখন ওর সাথে কি ব্যবহার হচ্ছিল। তো আমি আসতেছি, আমার খুবই খারাপ লাগতেছে, একবার ভাবছি যে টাকাগুলো আমি ফেলে দিই। তো ভাবতেছি যে টাকাগুলো ফেলে দিব না, আমি ফেরত দিয়ে দিব, আমি এই কাজটা আর কখনো করবো না।
যে কাজটি নিয়ে এত কথা হচ্ছে সে কাজটি আসলে কি, আমাদের লাখো শ্রোতার মনে প্রশ্ন চলে এসেছে। আপনি আমাদেরকে একটু বলেন তো, আপনি এই কাজটা শুরু করার আগে কি আপনি জানতেন যে না, আপনি এক পর্যায়ে বলেছেন যে না আপনাকে হৃদয়শ্যাম ব্যাপারটি বলেছিল যে ব্যাপারটা তোমার জানার দরকার নেই। কাজটা আপনি করলেন দু মাস ধরে, করার পরে কি আপনি জানতে পারলেন যে এই মেয়েটাকে নিয়ে তারা কি করবে বা কি হতে যাচ্ছে আপনার এই কাজের বিনিময়ে?
না, আমি তখনও জানি না। তখন আমার মনের মধ্যে অনেক বড় একটা প্রশ্ন, আমি জিজ্ঞেস করবো ওদের ভাবতেছি, কিন্তু আমি জানি না। এই জন্য একটু বেশি খারাপ লাগতেছিল। আমি ভাবতেছিলাম যে যদি পাচার টাচার করে দেয় এমন কিছু তো করতেই পারে। আমি আসলে বুঝতেছিলাম না ওরা কি করবে ওর সাথে, কিরকম ব্যবহার করবে। তো আমি তখন আমার হুশ ফিরছে যে আসলে আমি কি করলাম এটা।
মানে তখনও আপনি সন্দেহের মধ্যে ছিলেন যে ওকে নিয়ে কিছু একটা খারাপ কাজ করতে পারে, কিন্তু আপনি নিশ্চিত নন যে আপনি ওকে নিয়ে কি করা হবে। আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন, যে মেয়েটিকে আপনি এইভাবে পটালেন সে মেয়েটিকে আপনার বাসার ঠিকানা জানতো, কিংবা তার পরিবারের, তার যে বড় বোনটি, তারা কি আপনার বাসার ঠিকানা জানতো?
না, আসলে এত কম সময়ের মধ্যেও সবকিছু আমি করে ফেলছি যে এগুলো কোনোদিন আমাকে জিজ্ঞেসই করেনি। ইভেন ও আমাকে জিজ্ঞেসও করেনি তোমার বাড়ি কোথায়, কারণ আমি ব্যাপারটা বুঝতে পারছি তখন ওর বয়স খুবই কম ছিল, তো ছিল আবেগের মধ্যে, এত কিছু জিজ্ঞেস করার সময় পায়নি। শুধু একটু জিজ্ঞেস, একটা কথা জিজ্ঞেস করেছিল, তোমার আব্বা কি করে?
তার সাথে শুধু একাই এসেছিল।
ওই প্রথম দিনের পর আর কোনোদিন গাড়ি আনে নাই, তারপর থেকে ও রিক্সায় করে আসতো বা অন্য কোনো মাধ্যম দিয়ে আসতো। আমি
আপনি ওর এলাকাতে আড্ডা দিতেন?
হ্যাঁ, ওর এলাকাতে আড্ডা
দিতেন।
তারপর দিয়ে আসলাম, তো এক সপ্তাহ পর্যন্ত হেতে শ্যামের সাথে আমার কোনো দেখা নাই, যোগাযোগ, কারণ ও ফোন নাম্বার নাই, তো ও কোথায় থাকে সেটাও আমি জানি না। তো আমি এই সময় ভাবতেছি যে ও আমাকে ফোন তো অবশ্যই দিবে, যেহেতু আমার কাছে মোবাইলটা আছে। তো আবার জিজ্ঞেস করছিল সবগুলো টাকা লাগছিল কিনা, আমি বলছিলাম যে হ্যাঁ সবগুলো টাকাই লাগছে, আরো কিছু টাকা আমার নিজে থেকে লাগছে। তো বলছে এটা তোমাকে আমি পে করে দেবো, সমস্যা নেই। তো তারপর এক সপ্তাহ পরে আমাকে আবার হেতে শ্যাম ভাই ফোন দিলেন, ফোন দেওয়ার পর বললেন যে একটু দেখা করো। তো কোথায় দেখা করবো? এবারও সেই রমনা পার্কে দেখা করার জন্য বলো।
রমনা পার্কের কোন গেটে আপনারা দেখা করতেন?
রমনা গেটের মূল ফটকটা, যেটা ওই যে মৎস্য ভবনের দিক থেকে ঢুকতে যে এদিক দিয়ে আশেপাশে কোথাও একটা বেঞ্চে বসতাম, খুব বেশি ভিতরে যেতাম না, তো নিরিবিলি একটা জায়গা দেখে বসতাম। তো উনি বললো যে আরেকটা মেয়ের নাম্বার নিয়ে আসছি, এই কাজটা তোমাকে করতে হবে, এই কাজটি করতে পারলে আগের চেয়ে বেশি টাকা পাবে। তখন আমি বললাম যে আমার আগের টাকাটা দিতে হবে, আর আমি যে নিজে থেকে খরচ করেছি এই টাকাটা দিতে হবে। যে এখনই লাগবে? আমি বলছি হ্যাঁ এখনই লাগবে, কারণ আমার ইচ্ছা ছিল কি যে ওর সাথে আমি একটা মনমালিন্যতা করে মানে একটা ঝগড়া টগড়া লেগে আমি কাজটা ছেড়ে দেবো, আমার একটা ইচ্ছা ছিল। তো ও বলতেছে হ্যাঁ এখনই দিয়ে দেবো। তো একটা লোকের ফোন দিল, ওই লোক সবগুলো টাকা নিয়ে আসলো। আমার আমি বলছি যে আমার আরো 3,000 টাকা বেশি খরচ হয়েছে 10,000 টাকার চেয়ে। ওই 3,000 টাকা আমি, আমার পাওনা ছিল 10,000, এই 13,000 টাকা আমাকে তখন দেয়। দেওয়ার পর আরেকটা মেয়ের নাম্বার দেয় আমাকে, নাম্বার ঠিকানা ঠিকানা পরিচয় সবকিছু দেয়। তুমি, এটার নাম ছিল মুন্নি, ওর বাড়ি ছিল সোনারগাঁয়ে।
আপনি একটা এপিসোড থেকে আরেকটা এপিসোডে চলে গেলেন আপনার কাজের, এবং আপনি জানলেন না দিলরুবার কি হলো। আপনি কি প্রশ্ন করেছিলেন হেতে শ্যামকে যে ওকে কি করবেন বা কি করলেন?
হ্যাঁ, আমি তোমার ওর জিজ্ঞেস করছি যে ওর কি অবস্থা। বললো যে তোমার এখন জানার দরকার নাই, তুমি পরে তোমাকে আমি জানাবো। তো আমি বললাম যে আপনি নিশ্চয়ই কোনো খারাপ কিছু করেন। বললো যে হ্যাঁ বুঝতেই তো পারতেছো। তো আমি বললাম কি করেন বলতে হবে, নাহলে আমি এই কাজটা করবো না। পরে বললো তুমি এই কাজটা করবা না? পরে আমি বললাম যে না আমি কাজটা করবো না। কেন? টাকা তো পাইতেছো, ফুল টাকা পেমেন্ট করে দিলাম তোমার। আমি কই যে না টাকার বিনিময়ে আমি খারাপ কাজ করতে পারবো না। তো ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, টাকার বিনিময়ে তো খারাপ কাজ করবো না, আসো। ও আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, বললো যে হ্যাঁ ঠিক আছে আজকে থেকে তোমার কাজ করা লাগবে না, তোমাকে মুক্ত করে দিলাম। তো আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ও বললো কি খাবা। আমি তখন বুঝতেছি না কি করতে চাইতেছি, বললাম যে হ্যাঁ নেন একটা কিছু। তো ওই রেস্টুরেন্টে তন্দুর রুটি বানায়, তো আমার এই জিনিসটা খুব পছন্দ, তন্দুর রুটি এনে আরো দিয়ে। তো আমি বললাম যে এটাই খাবো, আচ্ছা ঠিক আছে খাও। তো খাইলাম, খাওয়ার পরে এক ঘন্টা যাবো তারপর কিচ্ছু মনে নাই।
ওকে প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। মাহি, আপনি যে জায়গাটিতে রয়েছেন এই মুহূর্তে, ঠিক সেই জায়গাটি থেকে আমরা আবারও ফিরে আসতে চাই আপনার সত্য বলার সাহসের কাছাকাছি, এবং যে কথাগুলো আপনি বলছিলেন আপনার জীবনকে কেন্দ্র করে, সেই দুর্ধর্ষ এবং ভয়াবহ ঘটনার সাক্ষী আজকে লাখো শ্রোতা এবং সাক্ষী তারা যারা আপনার এই ঘটনার শিকার। আমরা ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই, তবে তার আগে ছোট্ট একটা সংবাদের বিরতি নিচ্ছি, এবং মাত্র 3-4 মিনিট পর আমরা আবারও ফিরে আসব জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই জানেন যে জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিওর একটি একেবারে নতুন একটি আনকোড়া একটি অনুষ্ঠান যা শুরু হয়েছে আজকের মধ্য দিয়ে। প্রথম পর্ব আমরা পার করছি। এটি এমন একটি অনুষ্ঠান, এটি এমন একটি জায়গা, এটি এমন একটি আসন যেখানে এসে আপনি আপনার জীবনের গূঢ় সত্য কথা, যা কাউকে বলা যায় না, যা স্বীকার করা যায় না, যে অপরাধ বোধ কুড়ে কুড়ে আপনাকে ধ্বংস করছে, বিবেকের তাড়নায় আপনি প্রতি মুহূর্তে পুড়ছেন, তেমন সত্য কথা আমাদের কাছে বলতে পারেন। চাইলে আপনি নাম গোপন রাখতে পারেন, চাইলে আপনার পরিচয় গোপন রাখতে পারেন। আমরা বিশ্বাস করি ডক্টর জ্যাকেল এবং মিস্টার হাইডের মতো প্রত্যেকটি মানুষই দুটো সত্তা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, একটি ভালো এবং একটি মন্দ। কখনো ভালো সত্তা আমাদের ঘুমিয়ে যায় এবং মন্দ সত্তা চড়াও হলে আমরা একের পর এক খারাপ কাজ করে থাকি, আমাদের বিবেক তখন ঘুমিয়ে থাকে। পৃথিবীর কেউ যদি আপনার এই খারাপ কাজ না দেখে থাকেন, তবে আপনি জানেন এবং আপনার বিবেক জানেন আপনি কতটা গর্হিত অপরাধ করেছেন। সেই বিবেকের তাড়নায় আপনার যদি কখনো মনে হয় আপনার ভুল আপনি স্বীকার করতে চান এবং আপনার উদ্দেশ্য মহৎ যে আপনার মতো কেউ আরে অপরাধ না করে, তাহলে আপনার জন্য আসনটি হচ্ছে সত্যের আসন, আপনার জন্য অনুষ্ঠানটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এই আসনে বসার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলো আমি একের পর এক বলে দিচ্ছি, সবাইকে অনুরোধ করছি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের এখানে আসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে টেক্সট। আপনার সেলফোনটি আপনি হাতে তুলে নিতে পারেন এবং আপনি যেভাবে আমাদের এখানে টেক্সট বা খুদে বার্তা পাঠাবেন সেটা নিয়ম হচ্ছে দু রকমের। একটা হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানে সত্যের আসনে বসে আছে মাহি, মাহি সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে আপনি লিখতে পারেন, এবং একই সাথে আপনি যদি এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান, অর্থাৎ আপনার জীবনের গূঢ় সত্য এবং অপরাধ বোধ কিংবা যে পাপ বোধ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটা আপনি স্বীকার করতে চান, তাহলেও আপনাকে একইভাবে আমাদেরকে টেক্সট পাঠাতে হবে। নিয়মটা হচ্ছে যদি আপনি মাহি সম্পর্কে সমালোচনা বা আলোচনা করতে চান, তাহলে প্রথমে লিখবেন JBSB। আমি আবারও বলছি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর সংক্ষিপ্ত রূপ। কেবলমাত্র এই একটি অনুষ্ঠান যেখানে আপনাকে খুদে বার্তা পাঠাতে হলে এই কোডটি মেনে চলতে হবে। প্রথমে লিখতে হবে JBSB স্পেস, আপনি যদি মাহি সম্পর্কে কিছু বলতে চান তাহলে লিখুন, শেষে আপনার নামটা লিখুন, এরপর পাঠিয়ে দিন 8920 নম্বরে। এটা অনুষ্ঠান চলাকালীন সময়ে যে কোনো সময় আপনি লিখতে পারেন। আরেকটি পদ্ধতি হচ্ছে যদি আপনি এখানে এসে কনফেস করতে চান, আপনি যদি স্বীকার করতে চান আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো ভুলগুলো, তা সে যেরকমেরই হোক না কেন, যত বড় মাপেরই হোক না কেন, সেটার জন্য একই নিয়ম। প্রথমে আপনাকে লিখতে হবে JBSB। আমি আবারও বলছি প্রথমে লিখতে হবে JBSB স্পেস কনফেস। কনফেস শব্দটা হচ্ছে CONFESS CONFESS, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে, অর্থাৎ JBSB স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। কেউ যদি সরাসরি ফোনে কনফেস করতে চান, এই মুহূর্তে অনুষ্ঠানে কনফেস করতে চান, সেটাও আমাদেরকে লিখে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করব। খুদে বার্তা বা টেক্সট, এটাই হচ্ছে এই অনুষ্ঠানে যোগাযোগ করার প্রধান মাধ্যম। JBSB স্পেস আপনার কথা, সমালোচনা কিংবা অনুষ্ঠানে আসতে চাওয়া, লিখে শেষে নিজের নামটা লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। এটা শুধুমাত্র অনুষ্ঠান চলাকালীন নয়, সারা সপ্তাহ ব্যাপী যদি আপনি যাহা বলিব সত্য বলিবতে খুদে বার্তা পাঠাতে চান, তাহলে JBSB স্পেস আপনার কথা, আপনার অনুষ্ঠানে আসতে চাওয়া, যে কোনো আলোচনা বা সমালোচনা, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে, অর্থাৎ সপ্তাহের যে কোনো সময় আপনি JBSB স্পেস লিখে এই কথাগুলো লিখলে এটা শুধুমাত্র যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানেই পেয়ে থাকবে এবং সেখানে প্রকাশিত হবে। এছাড়া আরো তিনটি পদ্ধতি আছে এখানে যোগাযোগ করার, একটি হচ্ছে চিঠি, আরেকটি হচ্ছে ইমেইল এবং আরেকটি হচ্ছে ফেসবুক। প্রথমে আমি চিঠির নিয়মটা বলে দিচ্ছি, আপনারা যদি চিঠির মাধ্যমে আমাদের এখানে সত্য স্বীকার করতে চান তাহলে আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা আমি ধীরে ধীরে বলছি, স্পষ্ট করে সবাই একটু লিখে নেবেন দয়া করে। প্রথমে অনুষ্ঠানের নাম লিখতে হবে যাহা বলিব সত্য বলিব, তারপর ABC রেডিও FM 89.2 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ট্রেড সেন্টার কারওয়ান বাজার ঢাকা। আমি আরো একবার বলছি যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ট্রেড সেন্টার কারওয়ান বাজার ঢাকা। আপনি যদি আরো বিস্তারিত ভাবে আমাদের তথ্য পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা abcradiobd.fm। এবং আরেকটি পদ্ধতির কথা একটু আগেই আমি বলছিলাম, সেটা হচ্ছে ইমেইল। আপনারা যদি দেশের বাইরে থেকে থাকেন ইমেইলের মাধ্যমে আমাদের কাছে কনফেস করতে পারেন, আমাদের ইমেইল হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। এবং যাহা বলিব সত্য বলিব যাবতীয় তথ্যাবলী আপনারা যদি ফেসবুকের মাধ্যমে পেতে চান তাহলে এবিসি রেডিওর মূল যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। সংবাদের বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসবো, আশা করছি সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। সংবাদের বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। প্রথম ঘন্টা থেকে যারা আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই জানেন যে আজকে যাহা বলিব সত্য বলিব হচ্ছে প্রথম অনুষ্ঠান এবিসি রেডিওতে, এবং একই সাথে যাহা বলিব সত্য বলিবর প্রথম অতিথি হচ্ছেন মাহি, যিনি সত্যের আসন আলোকিত করে বসে আছেন এবং এই মুহূর্তে জীবনের সবচাইতে নির্মম, জীবনের সবচাইতে গোপনীয় সত্য তিনি স্বীকার করছেন। আমরা মাহির কাছে আবারও ফিরে যাব, তবে তার আগে বলতে চাই মাহি সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে, মাহি সম্পর্কে যদি আপনার কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের টেক্সট করবার নিয়ম হচ্ছে লিখতে হবে আপনার সেলফোনে JBSB space, আপনার কথা যা বলার আছে শেষে অবশ্যই আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 8920 নম্বরে। আর আপনি যদি সরাসরি ফোনের মাধ্যমে মাহির মতো কনফেস করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে JBSB space, লিখবেন কনফেস CONFESS, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। মাহি, আমরা ঠিক যে জায়গাটিতে ছিলাম আমরা ঠিক সেই জায়গাটা থেকেই আবারও শুরু করতে চাই।
হঠাৎ করে আমার যখন হুশ ফিরল তখন আমি এক হোটেলে, আবার সেই হোটেলটা কাকরাইলের দিক থেকে এদিকে পল্টনের দিকে আসতে এদিকে ছিল, আমার জায়গাটা নাম মনে আসতেছে না। তো তখন দেখি ওরা দুজন আমার পাশে বসা, তো একজন ডাক্তার নিয়ে আসা হয়েছে। তো তখন আমার বলতেছে তুমি তো হঠাৎ করে খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ছিল এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। তো আমি সাথে সাথে একটু প্রশ্ন করে ফেললাম।
সেই প্রশ্নের আগে আমাদের একটা প্রশ্ন আছে, আপনি তন্দুর রুটি খেলেন হোটেল থেকে এবং নেহারিও খেলেন, খাওয়ার পর আপনি সেন্সলেস হয়ে গেলেন, তার মানে এই তন্দুর রুটি কিংবা নেহারির মধ্যে আগে থেকে কিছু একটা মেশানো ছিল
এরকম।
প্রিয় শ্রোতা, আরেকটি পয়েন্ট আপনাদের সামনে, যে যে নেটওয়ার্কের মধ্যে আমরা ধীরে ধীরে জড়াচ্ছি সেখানে একটি হোটেলও জড়িত। তারপর
বলতেছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, তো আমি একটা প্রশ্ন করলাম, আচ্ছা অসুস্থ হয়েছে হাসপাতালে নেননি কেন, হোটেলে কেন নিয়ে আসলে? তো বলতেছে যে হোটেলটা কাছে ছিল তো এই জন্য নিয়ে আসছি, তোমাকে হাসপাতালে নেই কারণ ওইখানে টাকাটুকু বেশি লাগতে পারে, আর এই ডাক্তার আমার পরিচিত এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসে ডাক্তারকে নিয়ে আসলাম। তো ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিল, যাই চিকিৎসা করার পর ও আমাকে আবার ঠিকানাটা দিল যে দেখো মনি সোনারগাঁওবাড়ি, তো নাও এই কাজটা তুমি করো। আমি আজকে এখন বুঝতেছি আমি তখন কেন আমি বাধা দিই নাই তাদেরকে যে না আমি কাজটা করবো না। একটা সময় আমি না করছি, পার্কের মধ্যে আমি বলছি যে আমি কাজটা করবো না, কিন্তু যখন হোটেলে আমাকে এই কাজটা দেওয়া হয় আমি বিন্দু মাত্র না করি নাই। আমি সাথে সাথে জিজ্ঞেস করছি যে বিল কত হবে, বললো যে আগে কত পাইছিলে, আমি কেমন মনে নাই, বলতেছে আগে 50,000 পাইছো, এবার আরো 20-30 বেশি পেতে পারো। আমি বললাম 20-30 বেশি দেবেন, আচ্ছা ঠিক আছে। আমি বললাম কবে থেকে শুরু করতে হবে, তোমার ইচ্ছা।
আপনি কেন এটা রাজি হলেন দ্বিতীয়বার?
এটা আমি আসলে এখন বুঝতেছি যে তখন কোন একটা মোহ আমার মধ্যে কাজ করছে।
ও বলতে পারে যেটা, যে এটা দুটো তিনটা অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে যে তুমি কাজ করবা না, যদি কাজ না করো তাহলে এই ট্র্যাপ থেকে তুমি বেরোতে পারবা না, কারণ হোটেল থেকে তোমাকে এখানে নিয়ে এসেছি, এটা একটা হতে পারে একটা ভয়ের কারণ। আর একটা বলছে ও মোহ, মোহ সেটা যেটা হতে পারে ইলিউশন বা যেটাই বলি না কেন, সেটা হতে পারে ওষুধের বিনিময়ে, একটু আগে যে ওষুধটা ওকে দেওয়া হয়েছে সেটার কারণে হতে পারে, বা যে কোনো কারণে হোক হতে পারে। আচ্ছা, তারপর
আমি ওই কাজটি করতে থাকি, ওই কাজটিও করলাম, কাজটি হ্যান্ডওভার করলাম।
আপনি কিভাবে করলেন এটা, এই মেয়েটা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত করে শুনতে চাই, যে মেয়েটার বর্ণনা আপনি আমাদেরকে একটু বলেন, যে মেয়েটা কত বছর বয়সে ছিল?
এই মেয়েটা একটু আমার চেয়ে একটু বয়সে বেশি ছিল, তখন ও মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলছে।
আপনি কিভাবে তাকে পটালেন?
এবার ওকে আমি ফোন দিলাম সরাসরি, SMS কিছু না, ফোন দিলাম, ফোন ধরলো ও না, ওর ভাবি ধরলো ফোনটা। তো আমি বুঝতে পারলাম যে একটা বয়স্ক মহিলা ফোনটা ধরছে। আমি বললাম যে হ্যাঁ কেমন আছো, তো বলতেছে তুমি কাকে চাইতেছো। তখন আমার মনে সন্দেহ হয়ে গেছে যে সম্ভবত ওর মা ভাবানো কেউ ধরছে। আমি বললাম যে আমি তো মুন্নির ফ্রেন্ড, মুন্নি আছে, ও যে না ও তো একটু বাইরে। আমি বললাম আচ্ছা ওকে আসলে বলবেন আমাকে এই নাম্বার একটা ফোন দিতে বা মিস দিতে। বলো ঠিক আছে, এটা করে দিলাম। তো ওই দিন আর কোনো ফোন টোন আসেনি, পরদিন সকালে ফোন আসলো যে ভাই কালকে আপনি আমাকে ফোন দিছিলেন, কিন্তু আমি কালকে সারা দিন মানে ভাবলাম যে আপনি তো এই নাম্বারটা আমার পরিচিত না, আপনি কে, কেন আমার ফোন দিয়েছেন, চিনি না। আমি বলছি যে চিনি না, তবে চেনার প্রয়োজন আছে। কেন? আমি বললাম যে সব কেনার উত্তর হয় না, তবে আমি আপনাকে কিছু কথা বলতেছি, এখন শুনেন। তো আমি বলতেছি যে আমি আসলে আপনাকে প্রথম যেদিন দেখছি আসলে কিন্তু আমি দেখিনি, সেদিন থেকে সত্যি করে আমি আপনাকে ভালোবেসে ফেলছি, সেদিন থেকে সত্যি করে ভালোবেসে ফেলছি। আর রাতে ঘুম হয় না, দিনের বেলায় খাইতে পারি না, মানে আমার কোনো কিছু কোনো কাজ ভালো লাগতেছে না, এই জন্য ভাবলাম আপনাকে আমি ফোন দিয়েই দিই। তো বলেছে আপনি আমার নাম্বার কই পাইছেন? তো আমি বললাম যে আপনার নাম্বারটা আপনার বাড়ির একজন লোকের কাছ থেকে নিয়েছি যার নামটা বলা যাবে না। তো ও শর্ত জুড়ে দিছে যে হ্যাঁ আপনার সাথে আমি কথা বলবো না যদি ওই লোকটার নাম না বলে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমি ওকে জিজ্ঞেস করে নেই, যদি ও বলে যে নামটা বলার জন্য তো আমি বলে দিব।
আপনি স্পন্টেনিয়াসলি এরকম মিথ্যা কথা বলতে পারতেন, রাইট?
আসলে আগের কাজটা আমি অত বেশি মিথ্যে বলি নাই, কথার ক্ষেত্রে আমি অভিনয়টা করে গেছি ঠিক আছে, বাট মিথ্যে কথাটা ওই সময় থেকে শুরু।
ওকে,
কথায় কথায় মিথ্যে কথা বলতো আর এমন এমন মিথ্যে কথা মানুষ বিশ্বাস করত।
ওকে,
তো ও ফোনটা রেখে দিল, আমি কিছুক্ষণ পর আন্দাজে ফোন টোন কাউরে দিই নাই, আবার একটু পরে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আচ্ছা মুন্নি শুনেন একটা কথা, আমি ওকে ফোন দিয়েছিলাম, ও বলছে যে এখন আপনাকে মানে ওর নামটা বলা যাবে না, ও আপনার সাথে দেখা করে বলবে যে ও আপনার নাম্বারটা আমাকে দিয়েছে। আমি এমনিতে ভাবলাম
এই ধরনের বুদ্ধিগুলো আপনার মাথায় কি অটোমেটিক্যালি আপনার কাছ থেকে আসতো নাকি কেউ আপনাকে বুদ্ধিগুলো দিত?
এগুলো আমাকে কেউ শিখাতো না,
আপনি ন্যাচারালি এটা পারতেন,
মানে কেমন জানি আসে পড়তো জিনিসটা।
নাহার যে সিলেকশনটা করেছে তার জায়গাটা থেকে অন দিস বেসিস আমরা বলতে পারি হি ইজ আ বেস্ট সিলেকশন। কোন কাজের জন্য করেছে সেটা পরের বিষয়, কিন্তু নাহার বুঝতে পেরেছে যে এই ছেলেটাকে দিয়েই হবে, এবং এটা একটা ভালো জ্যাকপট ছিল নাহারের জন্য। তারপর
তারা বলতেছে আচ্ছা আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে তো ও আমাকে বলবেই, তো ও যদি বলে তাহলে পরে আপনার সাথে আমি কথা বলবো। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তো ফোনটা রেখে দিলাম। পরে আমি ভাবলাম এক মুহূর্তের জন্য যে আমি এটা পটানো একটু কঠিন হবে, আমি এখন বুঝতেছি না দিলরুবাকে পটানোটা এত সহজ হলে কিভাবে। তো ভাবলাম তখন আমি কিছু বুঝি নাই যে আসলে দিলরুবারে এত তাড়াতাড়ি পটায় ফেলছে এবং জীবনের প্রথম কাজ, এই সময় আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা অনেক কঠিন আমি পারবো না। তো তারপরে আমি ভাবতে ভাবতে হঠাৎ করে একটা SMS লিখলাম। SMS টা এরকম ছিল যে আমি আসলে তোমার শত্রু কেউ না, কাছের মানুষ, কাছের মানুষ ভেবে কাছে আসো সুখ পাবে, এমন একটা কথা ওকে আমি লিখে দিলাম। তো ও SMS রিপিট করলো যে কাছের মানুষ তো কাছে আসেন দূরে কেন। এই রিপিটটা মুন্নি করতেছে না, করতেছে মুন্নির ভাবি,
মানে যে মেয়েটাকে আপনি পড়াচ্ছেন সে করছে না, করছে মুন্নির ভাবি। ওকে,
তো এখন আমি ভাবতেছি যে অটোমেটিক এই ব্যাপারটা হয়ে গেছে। পরদিন আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে স্বাভাবিক ভাবে আমি তো ভাবছি হয়ে গেছে, কালকের মতো কথা বলতেছি। তো বলতেছে আপনি কি বলতেছেন এগুলা পাগলের মতো, আমাকে খুব ভাগাজাগা করলো। আমি বললাম কালকে না তুমি আমার সাথে কথা বললা, তো বললাম আপনি পাগল হয়ে গেছেন, তোমাকে অনেকক্ষণ ছেতারে গালি দেয়, আমার শরীরে খুব রাগ উঠছে, আমি কই এমন গালি আমি কোনোদিন শুনি নাই। তখন আবার আমি বুধ ফিরা বললাম যে আসলে কাজটা তো খারাপ করতেছি। তো দুই তিন দিন ভাবলাম আমি আসলে কি করতেছি, এত সময় তো আর খুঁজে পাইতেছি না। ওদের একটা ই ছিল, টাইম নির্ধারণ করে দিলে 3 মাস তো টাইম দিত, তো কখনো 15 দিন, কখনো 1 মাস, কখনো 1 সপ্তাহ পর পর ওরা ইচ্ছে করে যোগাযোগ করতো, দেখতো যে পরিস্থিতিটা কি। তো উনি ফোনও দিতেছে না আর আমি ওর খুঁজে পাইতেছি না। তো এভাবে 2-3 দিন ভাবার পর তখন আমার মাঝে একটা জেদ কাজ করলো যে আমি গালিগুলো খেলাম। তো ওরে ফোন দিলাম, আবার আমি মুন্নিরে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললাম যে আজকে ফোন দিছি একটা কাজের জন্য। ওকে অনেকক্ষণ ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করছে। তো বলতেছে কি আজকে আমার ফোন দিছেন কেন? বললাম যে আজকে আসলে ফোনটা দিছি, আমি বুঝতে পারছি এই 2-3 দিন আমি ভাবছি যে আপনার সাথে আমি অনেক বড় একটা ভুল করছি, এই জন্য সরি, আর আপনি পারলে আমাকে মাফ করে দিবেন, আর আপনি একটু আমার সাথে দেখা করেন, জাস্ট জীবনে একবারের জন্য আপনি আমার সাথে দেখা করেন। তো বলতেছে যে না আমি দেখা করতে পারবো না, আর মাফ চাইছেন, হ্যাঁ বুঝতে পারছি আপনি ভালো করে ছিলেন, মাফ করে দিলাম। আমি মানতেছি না, আমি বলতেছি না আমার সাথে একটু দেখা করতে হবে, যদি আপনি আমার সাথে দেখা করেন তাহলে ভাববো যে আপনি আমাকে মাফ করছেন, নাহলে না। আবার আমি ফোন দিলাম, আবার ফোন দেওয়ার পর বললাম যে আমি একটা ভুল না হয় করে ফেলছি, আপনি কি আমাকে মাফ করতে পারেন না? তো বলতেছে আমি তো মাফ করেই দিলাম। আমি বললাম যে না আপনি মাফ করছেন এটা আমি ভাববো তখনই যদি আপনি আমার সাথে দেখা করেন। তো বলতে স্যার নানির বাড়ি যাবো বেড়াইতে, তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আমি কাছে তাহলে নানির বাড়ি কোথায়? তো কি যেন একটা জায়গার নাম বলছে, আমার সঠিক মনে নাই।
হিতেশাম যখন আপনাকে এই ফোনগুলো দিত, ফোন নাম্বারটা দিত, তখন কি আপনাকে সেই মেয়ে সম্পর্কে কি আপনাকে কোনো তথ্য দিত না?
কিছু বেসিক তথ্য দিত,
যেমন আপনি মুন্নিকে যখন পড়ানো শুরু করলেন তার আগে কি আপনি জানতেন যে মুন্নি কিসে পড়ে, মুন্নির বয়স কত, এগুলা?
না, ওর পড়াশোনার ব্যাপারটা আমাকে তখন বলে নাই, মুন্নির ব্যাপারে।
কি বলেছিল আপনাকে মুন্নি সম্পর্কে?
ও বলছিল যে 7টা বায়ুদের একটা মাত্র বোন, এই হলো ওর পারিবারিক দিক, আর ওর বাবার অনেক জায়গায় সম্পদ আছে।
ওকে, মুন্নিকে আপনি পাঠানোর চেষ্টা করছেন এবং মুন্নির সাথে আপনি দেখা করার কথা বলছিলেন, তারপর?
তারপর ও কিছুতেই আমি মানতেছিলাম যে না, দেখা করতে হবে, প্লিজ, হাতে ধরি, পায়ে ধরি, মানে যত বিনয় আছে, যত ধরনের বিনয় অভিনয় সব করলাম। করার পর ও ভাবলো যে হ্যাঁ, শুধুমাত্র এক মিনিটের জন্য। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র এক মিনিটের জন্য। তো ও নানি বাড়ি যাবে, তো ওর আম্মাও সাথে যাচ্ছে, তো আমি ওকে চিনবো কিভাবে? ও বললো কি ড্রেস পরে আসবে, আর আমিও বললাম কি ড্রেস নেব। ওকে আমি চিনলাম, ও যেভাবে বলছে সেই ড্রেসই পরছে, আর আমি যেভাবে বলছি আমি সেই ড্রেসই পরছি। তো দেখে পরে আমি দূর থেকে মানে ইশারায় বললাম যে আপনি মুন্নি? ও ইশারা করে বললো হ্যাঁ আমি মুন্নি। তারপর ও একটু দাঁড়ায় গেল রাস্তায়, তো ওইটা ছিল রাস্তার মোড়, ওর মা হাঁটতে হাঁটতে মোড়টা আড়াল হয়ে গেছে আর কি, ওর মা আর ওর দেখা যাইতেছে না। এমন একটা মুহূর্তে আমি ওর সামনে গিয়ে দাঁড়াইছি যে সরি মাফ করে দেন। হ্যাঁ মাফ করে দিছি। আমি কই না মাফ করেন নাই, মাফ করতে হলে আপনাকে আমার সাথে এক কাপ চা খাইতে হবে। তো বলে যে না, আপনাকে মাফ করে দিলাম, মন থেকে মাফ করে দিলাম, যান। আমি হঠাৎ করে কি যেন হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি চলে আসছে, আমি ওর পায়ে ধরি যে প্লিজ আমাকে মাফ করে দেন। ও বললো যে পা ছাড়েন আগে, পা ছাড়েন।
ওর মার সামনে?
না না, ওর মা তো আড়ালেই চলে গেছে। তবে পিছন থেকে দুই তিনজন লোক আসতেছে, ও বলতেছে পিছন থেকে লোক আসতেছে, আমাদের গ্রামের লোক, অন্য কিছু মনে করবে, আপনি প্লিজ পাটা ছাড়েন। আমি বললাম যে ছাড়বো না, বলেন এক কাপ চা খাবেন। হ্যাঁ ঠিক আছে আমি চা খাবো, তবে সপ্তাহখানেক পরে। এক সপ্তাহ পরে আবার ফোন দিলাম ওরে, আরো এক সপ্তাহ সময় নিল। 15 দিন পরে ও ফোন ধরে বলছে হ্যাঁ আমি বাড়িতে আসছি, তবে কালকে আপনার সাথে আমি চা খাবো, কোথায় হবো বলে। তাই বলো আপনার পরিচিত একটা জায়গা? কই না, আমার পরিচিত জায়গা নেই, অপরিচিত জায়গায় যেতে হবে। তো অপরিচিত জায়গায় ওইখানে বৌদ্ধের বাজার একটা জায়গা আছে, নদীর পার।
ওর বাড়িটা কোথায় ছিল?
সোনারগাঁয়ে।
সব নারায়ণগঞ্জ এরিনাতে আপনি কাজ করছেন? প্রথম দুটো ক্লায়েন্ট আমি দেখলাম, সেকেন্ডটা হচ্ছে নারায়ণগঞ্জ এরিনাতে। ওকে,
তো বৌদ্ধের বাজারে ওখানে অনেক মাস্টার্স বেশি পাওয়া যায়, বাজারটা মোটামুটি নামি দামি দিকে। তো ওখানে গেলাম, চা খেলাম। চা খাওয়ার পর হঠাৎ করে ও আমাকে বলতেছে আচ্ছা আপনি এমন কেন? আমি বললাম কেমন? তো কিছুক্ষণ চুপ করে ও বললো যে আপনি অনেক ভালো একজন মানুষ। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, কিছুদিন আগে এই মেয়েটাই কিন্তু আমাকে যা তা বলে গেলেছে। আমি আসলে বুঝতেছি না কোথেকে কি হইতেছে। তো পরে আমি বললাম যে প্রশংসা করার জন্য থ্যাংকস, আর আপনি যতটা ভালো ভাবতেছেন ততটা ভালো না। আর মানে তখন আরো কিছু কথা হইলো, কথাটা ধরার পর চলে গেল ওর বাড়িতে, আমিও চলে আসলাম।
ইন দা মিন টাইম আমি একটু জানতে চাই যে প্রথম যে মেয়েটি ছিল দিলরুবা, সেই মেয়েটিকে তো হেতে সাম কি করলো আপনি জানেন না, এবং এই সময়টা যখন আপনি মুন্নির এই যে গল্পটা বলছেন, এখন যে জায়গাটা রয়েছেন, সেখান থেকে ওই ছেড়ে আসার সময় কতটুকু ডিফারেন্স
হবে? মাসের মতো, এক মাসের,
এক মাসের মতো। এই এক মাসের মতো সময়ে দিলরুবার পরিবার থেকে কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল?
দিলরুবাকে হস্তান্তর করার পরে আমার সিমটা চেঞ্জ করে দেয়
ওই ক্লায়েন্টই, আপনার সিমটা চেঞ্জ করে দেয়, ফোন যাতে করতে না পারে, আপনার সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারে। ওকে হ্যাঁ, তারপর?
তারপর হঠাৎ করে রাতে, ওই দিন তো চলে আসলাম, চাটা খেলাম একসাথে, রাতেও আমাকে একটা SMS দিল যে কিছু সুন্দর স্বপ্ন আছে যেগুলো পূরণ হয় না, মানে কিছু বাস্তবতা আছে যেগুলো মানা যায় না, এমন ধরনের একটা SMS। আমার দুইটা লাইনই মনে আছে, অবশেষে মানে শেষ যে কথাটা ওই SMS এর, ওই কথাটা মনে আছে আমার, যে তবে বন্ধুরা পাশে থাকলে সবকিছুই সম্ভব। তো আমি ফোন দিলাম।
মেয়েটি কি আপনার চেয়ে লম্বা ছিল?
মেয়েটি না,
আপনার সমানই ছিল দেখতে। ওকে, বয়সের পার্থক্য ছিল 3-4 বছরের?
তো আমি ফোন দিলাম, সাথে সাথে ও ফোনটা ধরলো না, ফোনটা কেটে দিল। কেটে দিয়ে ও একটা SMS দিল যে জাস্ট SMS, নো কল। তো তার মানে বুঝলাম যে ফোনে এখন কথা বলা যাবে না, SMS দেবে। আমি বললাম যে SMS টার মিনিং কি, মানে কি বুঝাইতে চাচ্ছেন? ও যে যদি আপনি মানে বুঝার মতো মানসিকতা থাকে বুঝবেন। আমি বললাম আপনি কি আমার ফ্রেন্ড হতে চাচ্ছেন? যে তার চেয়েও বেশি কিছু, বেশি কিছুর নামটা কি? পরে ও বলতেছে বেশি কিছুর নামটা সবসময় মুখে বলা লাগে না, বুঝায় দেওয়ার মতো ইঙ্গিত আমার কাছে নাই, তবে আপন হইতে চাইতেছি, এমন একটা SMS ও করলো। তো আমি SMS রিপিট করলাম, আপন তো হয়েই গেলাম, যেহেতু তুমি চাইতেছো আর আমি আগে থেকেই চাইতাম, আপন তো হয়েই গেলাম, এখন বলো আমাদের রিলেশনটার নাম কি। তো বলতেছে নামটা না আজকে নাই রাখলাম, কিছুদিন পরেই রাখি। মানে উল্টা তো কথা যত বলতেছে আমি মানে কেমন যেন মানে ওর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি।
এখানে একটু পয়েন্ট করতে চাই, দেখবেন যে কোনো টাফ জিনিসের প্রতি মানুষের অনেক অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়। এখানে অনেক কনফিউশন ছিল যে শেষ পর্যন্ত সে ম্যানেজ করতে পারবে কিনা, সেই জায়গাটিতে সে চেষ্টা করে সফল হচ্ছে এবং এক ধরনের হৃদয়ের দুর্বলতা তার প্রতি সে অনুভব করছে। ওকে, তারপর?
তারপর এইভাবে SMS চালাচালি চললো 3-4 দিনের মতো বা 1 সপ্তাহের মতো হবে আনুমানিক। তো হঠাৎ একদিন ফোন মানে SMS দিলাম যে ফোন ধরো না, তোমার সাথে কথা বলতে খুব মন চায়। তো আমাদের রিলেশন তো প্রায় মোটামুটি সপ্তাহখানেক হয়ে গেল, এখন নামটা কবে রাখবো? তো বলতেছে যে আর 2টা দিন যাক, 7 দিন পুরা হোক, তারপর আকিকা দিব, তারপর নাম রাখবো। তো ঠিক সাত দিনের দিন ও আমাকে ফোন দিল, বললো যে আজকে তো নাম রাখবো। আমি গড ভালো, ও বলতেছে আচ্ছা কি নাম রাখা যায়। তো আমি বললাম এই ধরনের রিলেশনের যে নাম হয় সেটাই। তো ও আমাকে বলল যে দুইটা নামই তো হয়, প্রেম ভালোবাসা আমাদের কোনটা থাকবে। আমি বললাম যে তুমি বলো। ও বলতেছে ভালোবাসা। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভালোই তো বাসি, একজন আরেকজনকে ভালোবাসে, নাম তো ভালোবাসেই হইতে পারে।
তখন আপনি পরিষ্কার করেননি যে নাম্বারটি আপনি কিভাবে পেয়েছিলেন?
না, ওই প্রশ্নটা আমি আজও অবাক, ওই দিনের পর থেকে আর ও আমাকে কোনোদিন জিজ্ঞেস করেন না যে নাম্বারটা আমি কোথেকে পাইল।
অদ্ভুত দুটো ব্যাপার লক্ষ্য করা গেল। প্রিয় শ্রোতা, প্রথম সম্পর্ক এবং দ্বিতীয় সম্পর্কের মাঝখানে যে কিছু জিনিস আমরা যেভাবে লজিক্যালি ভাবছি, যেগুলো জিনিস আসা উচিত ছিল, কিন্তু সেই জিনিসগুলো রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে তেমন ভাবে আসে না। আপনারা ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলোকে অনেক সময় জাজ করে দেখবেন যে এরকম চরম বোকামি ছেলের পক্ষ থেকে হোক মেয়ের পক্ষ থেকে হোক আমরা হরহামেশাই করে থাকি। আপনার বাড়ি কোথায় ও জিজ্ঞেস করেনি, আপনার সম্পর্কে এর মাঝখানে কিছুই জানতে চায়নি?
এমনিতে বাড়িটা বলছি, আমি বলছি আমার গাজীপুরে এখন আমি থাকি, আমার বাড়ি অন্যদিকে, এক একজনকে এক একটা বলতাম।
তারপর
তো কথা চলতে থাকলো আমাদের, মানে লং টাইম কথা বলতাম। তো আমাকে একটা কথা জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এত টাকা কই পাও, পড়াশোনা করো এত টাকা পাও কোথায়? আমি বললাম টাকাটা আমি পাই বাড়ি থেকে দেয়, আর কিছু প্রাইভেট টেবিট পড়াই, এগুলো বলি মানে বোঝামিল দিয়ে পরে বুঝাইলাম আর কি।
ভালো সাজার আপনি সর্বোত্তম চেষ্টা যেটা করা বলে সেটা আপনি করতেন?
হ্যাঁ। তো চলতে থাকলো এভাবে, তো হঠাৎ একদিন আমি বললাম, মানে আমাদের রিলেশন তো আগাইতেছে না, কেমন জানি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল। তো আমি বললাম একটা কাজ করা যায়, এমনি চলো আমরা একদিন দেখা করি। কোথায়? আমি ঢাকার দিকে আসতে পারবা? ওই যেন দূরে যেতে পারবো না। তো ও আবারও বললো সেই জাদুঘরের কথা, সোনারগাঁ জাদুঘরের কথা। আমি বললাম যে না, ওখানে আমি যাবো না, কারণ আমার মনে একটা কথা ছিল যে দিলরুবার বোন তো আমাকে চিনে, আর কেউ চিনে না, আর ওর সাথে এমন একটা গঠন হয়ে গেছে। আমি তখনো জানি না দিলরুবার কি হয়েছে না হয়েছে,
আশঙ্কা ছিল যে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে তার সাথে।
হ্যাঁ, এমন একটা আশঙ্কা ছিল। তো আমি ভাবলাম যে ও যদি ঘুরতে আসে দিলরুবার বোন, আমার যদি দেখে আরেক মেয়ের সাথে, এখানে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এইটা ভাবে আমি ওর সাথে ওখানে দেখা করিনি, ওকে আমি একরকম জোর করি আমি ওকে বলছি প্রথম যে হ্যাঁ ওখানে দেখা করবো, আসো। তো আসার পরে একটা ট্যাক্সি ভাড়া করি, আমরা ট্যাক্সি ভাড়া করে ওকে ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পরে একটা আবাসিকে উঠি, প্রথম ও বলে যে কোথায় যাচ্ছ? আমি বললাম যে দেখো পার্কের পরিবেশ তো ভালো না, তো একটা এই জন্য একটা রুম নিলাম, কথাটা তো বলার জন্য রুম নেই। তো প্রথমে কিছুতে যাইতে রাজি হয় না, তো ওরা আমি এক কথায় থামাই দিলাম যে আমার রিলেশনের প্রথম তোমাকে যেতে হবে।
আচ্ছা, ও সবার ছোট বোন ছিল?
হ্যাঁ, সবার।
সাত ভাই চম্পা বলে আমরা একটা গল্প জানি, সাত ভাইয়ের সবচেয়ে ছোট বোন ও।
আর যতদূর জানতাম আমার সাথে ফোনে রাতে কথা বলতো, অনেকেই জানতো ওর বাসায়।
এবং ওর বাসার কেউ কি আপনার সম্পর্কে কোনো কিছু জানতে ইন্টারেস্ট হয়নি?
না, একমাত্র ওর ভাইটাই আমাকে ফোন দিছিল একদিন, আর ও জিজ্ঞেস করছিল আমাকে মোটামুটি ডিটেলসই, বাড়িটারি সবই আমি বলছি। বাড়ি বলছে গাজীপুর, কি করো, পড়াশোনা করি। তো বলছি পরিবারে কে কে আছে, আমি বলছি আন্দাজে একটা কথা বলছি। তো ওই আবাসিকে নিয়ে যেতেছি, যখন ওরে কসম দিলাম, ও তো কসম মানত খুব, তো ও গেল। যাওয়ার পর উঠলাম একটা রুমে, উঠার পর আমি আসলে অবাক, তখন আমি খুব ছোট বয়সেরই।
কিন্তু আপনি আমাকে একটু বলেন, যে কোনো আবাসিক হোটেলে উঠতে গেলে আপনার নিশ্চয়ই আবাসিক হোটেলটার নাম মনে আছে?
নামটা, হ্যাঁ,
আবাসিক হোটেলের নামটা আমরা গল্পের প্রয়োজনে না হয় নাই জানলাম। যে কোনো হোটেলে উঠতে গেলে আপনাদের যে বয়স, বিশেষ করে আপনার তো অনেক বেশি ইয়াং, অনেক বেশি তরুণ সেই সময়, ওই মেয়েটাও সে পরিমাণ দেখতে, আপনাদেরকে পারমিট করার কথা না, তারা কিভাবে পারমিট করেছিল?
আসলে এই ব্যাপারে তেশামা আমাকে একটা টিপস দিছিল যে সবসময় যে মেয়েটে তো নিয়ে ডেটিং ডেটিং করবা, যাই হোক যদি কোনো হোটেলে উঠতে যাও তো প্রথমেই হোটেলের ভিতরে যাইবা, যে দেখবো হোটেলে বইটই কিছু আছে কিনা, মানে ওই যে হোটেলে কাজ টাজ করার জন্য ছেলে টেলে থাকে, তো মানে ম্যানেজার ছাড়া বাকি যে ওদের কাউকে একজনকে তুমি যাইয়ে হাতে কিছু ধরাই দিবা টাকা। তা আমি এই কাজটা করলাম, মানে যাই একটা ছেলেকে পেলাম, বললাম ভাই আমি তো একটু ভিতরে আসতে চাইতেছি, তো ওকে তখন ১০০ টাকা ধরাই দিলাম হাতে যে ভাই আপনি একটু ম্যানেজ করেন। তো বললো কোনো ব্যাপার না, আপনারা আসেন। ও করলো কি, আপনি এখানে থাকেন, আপনার গেস্ট আছে? আমি বললাম যে হ্যাঁ গেস্ট আছে এরকম ড্রেসের। তো ও যাইয়া ওকে মনিকে বললো যে আপনার গেস্ট উপরে আপনি যান, ওকে পাঠায় দিল ওইদিকে, মানে যা কিছু করো সব ওই করলো।
আমাকে ১০০ টাকার বিনিময়ে সবকিছু হয়ে গেল।
হ্যাঁ, ১০০ টাকার বিনিময়ে সবকিছু করে দিল। তো আসলাম রুমে। রুমে আসার পর কথাটা তো বলতেছি, ওকে হঠাৎ করে একটা কথা বললাম মনে, আমি না আসলে অনেক বেশি দুর্বল হয়ে গেছি তোমার প্রতি, মানে এখন যেন কেন যেন এমন মনে হচ্ছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মানে আমার পৃথিবী জুড়ে শুধু তুমি, তুমি ছাড়া কিচ্ছু নাই আমার পৃথিবীতে। বলাতে দেখলাম মানে ও চেহারাটা কেমন যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে লজ্জা টাইপের কিছু পাচ্ছে ও। বললাম, তারপর শুরু করলাম ওর প্রশংসা যে আসলে তুমি তো অনেক সুন্দর, তোমাকে দেখে একটা ছেলে কিভাবে বা টিকতে পারে।
ওকে আদৌ এতটা সুন্দর ছিল?
হ্যাঁ, মুন্নি দেখতে মোটামুটি ভালোই সুন্দর ছিল।
ওকে,
আর ওরা যে মেয়েদেরকে সিলেক্ট করতো ওরা আসলে ভালো মেয়েদেরকে সিলেক্ট করতো।
তারপর
প্রশংসা করার পর থেকে মানে ও কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল। তো হঠাৎ করে ও দেখলাম কি কাঁপতে কাঁপতে আমার গায়ের উপর পড়ে গেছে, তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তখন আমি ভয় পেয়ে গেছি এবং ওই বয়টাকে আমি ডাকলাম, যাকে 100 টাকা ধরাইছিলাম যে কি হয়েছে। তো বললো যে এটা আমার মনে হয় কিছু কিছু মানুষের মৃগি ব্যারাম হয়, তো ওই মৃগি ব্যারাম হইতে পারে। তো তাহলে আমি বলছি আমি তাহলে কি করবো, এক কাজ করুন পানি টানি দেন চোখে, দেখেন সজাগ হয় কিনা, নাহলে ওই জুতা সুমাইতে হবে, চামড়ার জুতা এরকম একটা কিছু আমাকে বললো। তো পানি টানি দেওয়াতেই মানে ও সজাগ হয়ে গেছে। তারপর আমি ওরে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি এই রোগটা আছে? বলছে হ্যাঁ আমার এই রোগটা আছে, তার মানে
মৃগি ব্যারাম
যেটা। তখন আমি কিছুটা ভয় পাইতেছিলাম, কারণ মানে ও বেহুশ হয়ে যাওয়ার পর থেকে মানে ওর চেহারাটা আর কেমন যে নীল হয়ে যেতেছিল, মানে আমি আশঙ্কা করলাম যে যদি কিছু হয়ে যায় আমি শেষ, মানে মরে টরে গেলে তো আমি দুই দিক থেকে চাপ পাবো, ওর পরিবার থেকে আবার ওই হাতে সবার দিক থেকে। কারণ তখন আমার একটা বুঝ আসতেছিল যে মানে তখন আমি ভাবতেছি এই কাজটাই আমার শেষ, আমি আর করবো না।
প্রত্যেকটা কাজ আপনি করতেন এবং আপনি ভাবতেন যেটাই শেষ। নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, যখন আমরা এইরকম অন্যায় কোনো কিছু করি আমাদের ভিতরে বিবেকটা ঘুমিয়ে থাকে। আমি আবারও বলতে চাই, যখন আমরা কোনো অন্যায় কাজ করি, কোনো পাপের কাজ করি, তখন প্রত্যেকেই জানেন যে আমরা পাপের কাজটা করছি, কিন্তু কোনো না কোনো ভাবে কোনো একটা উন্মাদনা, কোনো একটি খারাপ বোধ কিংবা কোনো একটি সত্তা আমাদের মধ্যে খুবই চাপ দিতে থাকে খারাপ কাজটি করার জন্য, কিংবা আমরা শত চেষ্টা করেও বের হয়ে আসতে পারি না, কারণ বিবেকটি ঘুমন্ত থাকে। বিবেক যখন একেবারে পুরোপুরি জাগ্রত হয় সেই সময় ওই মানুষটি কোনোভাবে ওই খারাপ কাজটি করতে পারবে না। এবং আপনার এই খারাপ কাজটি যদি আপনি জীবনে কোনোদিন কেউ না জানুক, শুধুমাত্র আপনার বিবেক যদি জানে এবং পরবর্তী সময়টুকুতে যদি বিবেক জাগ্রত অবস্থায় আপনাকে শাস্তি দিতে থাকে, তাহলে জীবনের শ্রেষ্ঠ শাস্তিটুকু আপনি পাচ্ছেন। সেই জায়গাটিতে কাজ করছে যাহা বলিব সত্য বলিব। এবিসি রেডিওর নতুন অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব এমন একটি আসন তৈরি করে দিয়েছে আপনার জন্য, যে ওই বিবেকের তাড়না বোধ থেকে আপনি এখানে আসতে পারেন। জীবনের যে কোনো ভুল, যে কোনো অপরাধ, এমন অপরাধ হয়তো সমাজ জানে, রাষ্ট্র জানে, কিংবা কেউই জানে না, শুধুমাত্র আপনি জানেন, আপনি আপনার নাম গোপন করে হলেও এখানে স্বীকার করতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই ভালো মানুষ, প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ মিলিয়েই মানুষ। আপনার মন্দ দিকটিকে স্বীকার করলে সেক্ষেত্রে আপনার যেমন স্বচ্ছ এবং ভালো হয়ে বাঁচার উপায়টি আরো শক্ত এবং মজবুত হয়, ঠিক একইভাবে আপনার গল্পটি, আপনার জীবনের মন্দ দিকটি জানার পরে, সেই মন্দ দিকটির পেছনের কাহিনী, মন্দ দিকটি আপনি কিভাবে করলেন এবং মন্দ দিকটি করবার পর আপনার যে শাস্তিগুলো আপনি নিজে থেকে পাচ্ছেন সেগুলো জানার পরে হাজার হাজার লাখ লাখ মন্দের দুয়ার বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই জায়গাটি থেকেই জন্ম নিয়েছে যাহা বলিব সত্য বলিব। আচ্ছা, আমি আপনাকে যেটি বলতে চাই যে আপনি জানলেন যে মৃগী ব্যারামটা আছেন এবং এটা জানার পর আপনি চিন্তা ভাবনা করলেন যে না আপনি সরে যাবেন এখান থেকে, তারপর আপনি কি করলেন?
ওকে আমি ওই দিন বাড়িতে পৌঁছে দিই, ওদিন আর কিছু হয় না। তো ওদিন রাতে আমার ফোন করে মানে কিছু সেক্সুয়াল কথা বলা শুরু করে, মানে
ও নিজে থেকে,
হ্যাঁ নিজে থেকে, আস্তে আস্তে ও কেমন যায় না আমার প্রতি মানে একটু বেশি দুর্বল হয়ে পড়তেছে। বিশেষ করে এই মনে আমাকে খুব বেশি বিশ্বাস করতো, তো জানি না কেন আমি যেইটা বলতাম ও সেটা করতো। তো হঠাৎ করে একদিন এতে সময় আমাকে ফোন দিল, তুমি বললো কি অবস্থা? এইটা 2 মাসও যায় নাই, মানে ব্যাপারটা 2 মাস হয়ে মোটামুটি মানে 1.5 মাস থেকে 2-1 দিন বেশি হবে এই অবস্থায়। তো মানে দিলীপর চেয়ে বেশি মানে প্রথম প্রথম কঠিন হয়েছে ব্যাপারটা মুন্নির সাথে, হয়েছে না প্রথমে গেপ গেছে, কিন্তু তারপর কিছুদিনের মধ্যে ওর সাথে মানে রিলেশনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো এতে সব বন্ধু বললো কি অবস্থা, আমি সরাসরি বললাম যে হ্যাঁ ভালো, আমি হ্যান্ড ওভার করতে পারবো। তো বললো কবে করবো? আমি বললাম আপনি বলেন। তো দুদিন সময় নিছে, 2 দিন সময় নেওয়ার পরে হ্যান্ড ওভার করলাম ওরেও সেম একইভাবে, ওইখানে দিল্লির ওভারে যেভাবে করলাম এইভাবেই করলাম একইভাবে। তো হ্যান্ড ওভার করার পরে আমাকে পেমেন্টটা দিল, এইবার আর কোন টাকা বাকি রাখে নাই,
70,000 টাকা আপনার হাতে,
80,000 টাকা আমাকে দেয়,
80,000 টাকা দিয়ে দিল আপনাকে।
হ্যাঁ, ও আমাকে তো বলছিল 20,000 টাকা বেশি পাবে।
তখনও কি এর মাঝখানে কি আপনার সঙ্গে নাহারের দেখা সাক্ষাৎ হতো, নাকি ওই একই পয়েন্টে একই যখন হস্তান্তর করতেন তখন শুধু দেখা হতো?
প্রথম 2টা কাজে ওই একই অবস্থায়, তখন প্রয়োজন পড়তো
নাহারের সঙ্গে আপনার কোনো কথাবার্তা হতো না?
হতো না, ওর কোনো ফোন নাম্বার বড় কিছু ছিল না আমার কাছে। তো এবারও বললাম ওই কথাটাই, আগের কথাটা, যে আমি আসলে এই কাজটি শেষ হিসেব করছি, আমি আর করবো, প্লিজ আমাকে মুক্তি দেন। বললো মুক্তি চাস? আচ্ছা ঠিক আছে, আমাকে তুই তা করে বলতেছি
কি মানে আদর করে তুই বলতো নাকি গালি দেয়ার?
ওই দিনই ফার্স্ট আমাকে তুই বলে আমি কিছুটা ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গেলে ও কাজ করে ওই দিনের মতো, ও আমাকে আবার একটা জায়গায় যাওয়ার কথা বলে। ওই যে হোটেলের নিয়েছিল, কি খাওয়াইছিল আমি জানি না, মোহ কাজ করছে আমার মাঝে একটা। তো তখন আমি ভাবলাম যে আর দু একটা কাজ করি না।
আপনার ভিতরে কি এরকম কোন ভয়ের যে ব্যাপারটা কাজ করছিল আপনার মধ্যে, আপনি তখনও কোনো কিছু জানতে চান নাই যে কোথায় কি করেন, এদেরকে নিয়ে কি করছেন? আপনার ভিতরে তো অনেক ধরনের এনকোয়ারি তৈরি হয়েছে, তখন তারা কি বলেছে?
ও আমাকে শুধু একটা কথাই বলতো যে তুমি এগুলো জানা তোমার দরকারই নেই, তুমি পরে জানলেও চলবে, এই কথাগুলি বলতো। আর মানে এই দুইটা কাজ করার পর থেকে কেমন জানি আমি মানে ওদের অনুগত হয়ে গেলাম, ওরা যা বলতেছে আমি তাই করতেছি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। হঠাৎ করে একটা কাজের পরে আমি বললাম যে কাজ আর করবো না।
একটু দাঁড়ান, আপনি 80,000 টাকা পেলেন, অনেক টাকা আপনার জন্য, এর আগে আপনি 40,000 টাকা পেয়েছেন, এই টাকাগুলো দিয়ে সেই সময় আপনি কি করতেন?
আসলে ওই টাকাগুলো আমি তখন আমার জন্য তো অ্যাকাউন্ট করি নাই, আমি এই টাকাগুলো আমার একজন কাছের মানুষের, যার নামটা আমি বলতে চাচ্ছি না, ওর অ্যাকাউন্টে আমি রাখছি।
ছেলে আর মেয়ে?
মেয়ে।
আপনি তাকে ভালোবাসতেন?
ও আমার আত্মীয়র মধ্যে ছিল।
তারপর মুন্নিকে হস্তান্তর করলেন এবং আপনি বলছিলেন যে আপনি একটা পর্যায়ে গিয়ে ওকে খুব জেরা শুরু করলেন হেতে সামকে, আসলে কি করা হয় এদেরকে দিয়ে? হ্যাঁ,
তো ও আমাকে বলতেছে যে মানে তোমার এগুলো এখন জানা দরকার নাই, তুমি পরে জানলেও চলবে। মানে ওই সময় আমার একটা ভয় কাজ করে। তারপর আমি আরো কয়েকটা কাজ করলাম, তো হঠাৎ করে
কয়েকটা মানে সংখ্যা বলেন কতগুলো করলেন?
তখন আরো 10-12টা কাজ করে ফেলছি।
10-12টা? দুটো ঘটনার বর্ণনা আপনারা এতক্ষণ জোরে শুনলেন, তারপরেও 10 থেকে 12টা প্রত্যেকে কি মেয়েই ছিল?
হ্যাঁ, সবগুলো মেয়ে।
আপনি একটু আগে বলছিলেন যে দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি যে ধনী, এগুলোর ক্ষেত্রে আপনি কি দেখেছেন এই 10-12টার কথা যেটা বললেন আপনি?
সব ধনী ছিল না, তবে সুন্দরী মেয়েদেরকে ওরা বেশি টার্গেট করত,
আইদার ধনী অথবা সুন্দরী। ওকে, তারপর?
তো তারপর হঠাৎ করে একটা কাজ আমাকে দেয়, মানে আমি,
আপনার কি এরকম হয়েছে যে এট এ টাইম দুটো মেয়ের সাথে আপনি করছেন এরকম, বা তিনটা মেয়ের সাথে এরকম করছেন এট এ টাইম? একটাই আপনাকে দিত?
একটাই দিত, একটার বেশি দিত না কাউকে।
ওকে, তারপর?
একটা করে দিত। তো হঠাৎ করে মানে আমি ম্যাক্সিমাম কাজগুলো, আমাকে 3 মাস সময় দেওয়া হতো, তো 3 মাস লাগতো না আমার।
আপনি 1.5-2 মাসে সেটা কমপ্লিট করে ফেলতেন?
2 মাসের মধ্যে শেষ করে দিতাম।
ওকে,
তো মানে কাজ করতে করতে কিছুদিনের মধ্যে আমি ওদের মধ্যে ফেমাস হয়ে গেলাম, মানে যত কঠিন কাজগুলো আছে ওরা আমাকে দিতে থাকলো
এবং আপনার রেট বাড়তে থাকলো।
হ্যাঁ, আমার রেটও বাড়তে থাকলো। প্রথম 40-50 হাজার টাকা, 80,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তো যে মেয়েটা
সর্বোচ্চ আপনাকে কত টাকা দিয়েছিল?
2.5 লক্ষ টাকা।
সর্বোচ্চ তাকে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল কোন একটি মেয়েকে পটানোর জন্য। ওকে,
তখন একটা মেয়ে যাকে আরো কয়েকটা লোক দিয়ে চেষ্টা করানো হচ্ছিল কিন্তু তাকে পটানো যাচ্ছিল না, এমন একটা মেয়ে।
আরো কয়েকটি মেয়েকে আপনি বললেন যে আরো কয়েকটি ছেলেকে দিয়ে পটানোর চেষ্টা করা হচ্ছে, এটা আপনি জানতেন?
হ্যাঁ, এটাকে আমি বলছি এই নাম্বারটা দেওয়ার সময়।
ওকে, তার মানে আপনি বুঝে গেলেন যে এটা একটা নেটওয়ার্ক?
তখনই আমি মানে আগে থেকে বুঝতাম আমি আসলে যে একটা কিছু হচ্ছে। একদিন নাহার আমাকে বলতেছিল যে তুমি তো আর একা করো না, হাজারো মানুষ করতেছে, তো তোমার একা খারাপ করতে সমস্যা কি, টাকা তো পাইতেছ।
প্রিয় শ্রোতা, আপনারা মুখোমুখি হয়েছেন যাহা বলিব সত্য বলিব, এবং সত্য বলিব আসনে আজকে নিজের সাহস, নিজের ভেতরের ভালো সত্তা দিয়ে এই আসনটি অলঙ্কৃত করেছে যে সে হচ্ছে মাহি। আমরা সমাজের একটা অসম্ভব গূঢ় তথ্য আজকে বের করবার চেষ্টা করছি ওর মুখ থেকে, যেটা আমরা পাচ্ছি। এখন পর্যন্ত জানি না যে এই এই যে মেয়েগুলোকে পটানো হচ্ছে বা যেভাবে পটানো হয় তাদেরকে দিয়ে আসলে কি করানো হচ্ছে, সে জায়গাটা আমরা এখন পর্যন্ত আসতে পারিনি। গল্পের সামনের দিকে আমরা আসব, কিন্তু আমরা এটা পরিষ্কার হয়েছি যে এই কাজগুলো কিভাবে করা হয় এবং একই সাথে এটা একটা বিশাল নেটওয়ার্কের মধ্যে করা হয়। আচ্ছা, তারপর?
তারপর ওই মেয়েটার নাম্বার, ঠিকানা, ঠিকানা সব দেওয়া হলো। মেয়েটার নাম ছিল শাহিনুর, বাড়ি হচ্ছে মাধবদীতে।
এটা আপনার কত নাম্বার কাজ ছিল?
এটা সম্ভবত 15 বা 16 হবে,
15 কিংবা 16 নাম্বার কাজের মধ্যে আমরা রয়েছে।
তো 2.5 লক্ষ টাকা কোনটা হইল? আর আমি বললাম যে সময় তো 3 মাসে হবে না, আমাকে সময় আরো বাড়াই দিতে হবে। তো পর্যায়ক্রমে সময়টা আস্তে আস্তে বাড়ে। প্রথম আমাকে 6 মাস সময় দেয় যে 6 মাস তোমার সময়। তো বললাম যে হ্যাঁ, 6 মাস সময় আছে, ঠিক আছে।
মেয়েটার সম্পর্কে আপনাকে কি বলেছিল? শুধু বলেছিল মেয়েটা কঠিন, মানে টাফ, এছাড়া আর কি তথ্য দিয়েছিল?
একটা কথা বলি এখানে, বললে খুব ভালো, যে মেয়েটা অসম্ভব ধরনের সুন্দরী ছিল, আর ওর বাবা ছিল অনেক বড় ব্যবসায়ী। মানে ওর বাবার পরিচয় যদি বলি তো সবাই চিনে ফেলবে, মানে ওর নৌসুন্দরীর মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল ওর বাবা। এমন একটা মেয়েকে পটানোর জন্য কাজটা পাইছি, আর ওর বাবা প্রশাসনিক ভাবে অনেক শক্তিশালী ছিল। এইখানে একটা মানে ওরা আমাকে অভয় দিল একটা জিনিস, যদি তোমাকে মানে প্রশাসনিকভাবে কোন রকম হয়রানি করে সেটা আমরা দেখবো। তুমি কাজটা করো এবং যেভাবে করা প্রয়োজন করো সেভাবেই করো।
ওকে,
তো ওকে প্রথম ফোন দিই, ফোন দিলে প্রথম দিন যতবার ফোন দিয়েছি কেটে দিছি। তো এমন দুই দিন একটা না ফোন দিই, ও ফোন ধরেই না, শুধু কেটে দেয়। তারপর তৃতীয় দিনে একটা অন্য নাম্বার থেকে একটা হিট আসে আমার ওই ফোনে, আর প্রতিটা কাজ করতে গেলে আমাকে সিম চেঞ্জ করে দিত। এমন হয়তো আগেও বলছি একবার যে একটা থ্রেট আছে যে তুমি একটা মেয়েকে ডিস্টার্ব করো ভালোর জন্য বলতেছে, আর করো না তোমার ক্ষতি হইতে পারে। তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে। তুমি ভাবলাম ততদিনে আসলে আমি
This track was downloaded from fusionbd.com.
এই কাজে মোটামুটি পরিপক্ক হয়ে গেলাম।
15টি কাজ আপনি করেছেন, পরিপক্কতা আসবে সেটাই স্বাভাবিক।
আর তখন আমার অবস্থাটা খুবই খারাপ ছিল, আমি মানসিকভাবে তখন মানে আমি মানুষকে মানুষই মনে করতাম না। আসলে ওই মুহূর্তটা আমার সবচেয়ে খারাপ ছিল, আমি অমানুষ হয়ে গেছি একবার অমানুষ।
কেন আপনার আপনি এটা বলছেন?
এই কারণে বলতেছি, একটার পর একটা মেয়ের জীবন আমি নষ্ট করতেছি।
আপনি তো জানেন না এর সাথে কি হচ্ছে, তাহলে আপনি এই 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 অ্যাজিউমটা বা এই পারসেপশনটা আপনি কেন নিচ্ছেন নিজের ভিতরে?
আমার ধারণা মানে এতগুলো কাজ করা,
এই 15টা করার পরেও আপনার ভিতরে জিনিসটা ক্লিয়ার হয়নি, তারা আপনাকে বলেনি যে তারা এই মেয়েদেরকে দিয়ে কি করছে?
না, তখন তারা
তখনও আপনাকে তারা বলেনি?
না, এই কাজটা করার পর একটা কাজ হয়েছে, আমি সেটা প্রজেক্টক্রমে আসতেছি। তো এমন গেল একটা মাস পর্যন্ত কোন রকম ওর সাথে কানেক্ট হইতে পারিনি। তো হঠাৎ করে একদিন রাতে ও আমার একটা নাম্বারে ফোন দেয়, মানে ওই নাম্বারে ফোন দেওয়ার পরে ওই নাম্বারটা ইউজ করি আর বাকিগুলো করি না। আর সিম নেওয়ার সময় আমি ওই তেশামকে আমার সবগুলো সিমের নাম্বার দিয়ে দিছিলাম, ওর সাথে আলোচনা করছিলাম যে ব্যাপারটা আসলে এমন তো হইতেছে না, এখন কি করবো। তো ওই আমাকে বললো যে এক কাজ করো, একাধিক সিম কিনো, একাধিক ভাবে ট্রাই করতে থাকো যত সিম লাগে। আর ও আমাকে বলছে এই কাজটা করতে যে তোমাকে দিয়ে দেবো মাত্র 2,50,000 টাকা, এই কাজ করতে যে যদি প্রয়োজনে 10,00,000 টাকা খরচ করতে হয় সেটাও করবা, কিন্তু কাজটা করতে হবে। আর যদি এই কাজটা করার পর তুমি মুক্তি চাও সেটাও আমি তোমাকে দেবো, কিন্তু এই কাজটা করতে হবে। তখন আমি মনে প্রাণে চেষ্টা শুরু করে দিলাম যে অন্তত এই পথটা থেকে বেরোতে তো পারবো আমি। হঠাৎ করে একদিন ও আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর ও আমাকে বলতেছে যে তিনি আমাকে অনেক জ্বালাইছেন, এখন একটু উপকার করতে পারবেন? ওকে আমি সুন্দর সুন্দর SMS দিতাম, তো হয়তো কোন একটা SMS ওর কাছে ভালো লাগছে। তো ও পরে ঘটনাটা আমাকে বলছে এইভাবে যে ও একটা ছেলের সাথে প্রেম করে, তো ওই ছেলে হঠাৎ করে একদিন ওর সাথে রাগ করছে, রাগ করার পর আমার দেওয়া একটা SMS প্রেমিককে দেয়, দেওয়ার পর ওই প্রেমিকের রাগ ভাঙে, ফোন টোন দেয়, কথা বলে। তো এই SMS টা থেকেই কাজ করছে, ও আমার সাথে যোগাযোগ করছে, বলতেছে আপনি তো অনেক জ্বালাইছেন এখন একটু উপকার করেন। আমি বললাম কি? কয় যে আমি একজনকে ভালোবাসি, এখন ও আমার উপরে ভীষণ ভাবে বিরক্ত, রাগ, আগে একবার রাগ করছিল আপনার দেওয়া একটা SMS দিয়ে আমি ওকে রাগ ভাঙাইছিলাম, আমাকে কিছু SMS দেন। তো আমি দিতে থাকলাম SMS, এক মাস পর্যন্ত এই SMS এর সম্পর্কই থাকলো। তো দেখতাম কি ওদের রিলেশনের মধ্যে শুধু ঝগড়াই হইতো। তো এই সুযোগে হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে এই ছেলেটার উপরে আস্তে আস্তে ও বিরক্ত হচ্ছে, ওর কথা আমি বুঝতেছি, ও বিরক্ত হচ্ছে ছেলের উপরে, ছেলে ওর উপর বিরক্ত। তো এইখানে একটা সুযোগ মানে ওদের রিলেশনটা ভাঙিয়ে দেওয়ার, আর রিলেশন ভাঙলেই আমি ওর সাথে রিলেশন করতে পারবো এছাড়া না, কারণ ও যেহেতু অলরেডি একজনকে ভালোবাসে। তো আমি ওর কাছে বললাম যে তুমি একটু একটা কাজ করো, আমি তোমাদের মধ্যে যে ঝগড়াগুলো হয় এই ঝগড়াগুলো আমি ভেঙে দিতে পারবো। তো মহা খুশি বলে যে কিভাবে? আমি বললাম যে ওর ঠিকানা ঠিকানা একটু দাও, আর ওর ছবি টবি থাকলে আমাকে একটু দিও। তো বলতেছে যে হ্যাঁ ছবি আছে আমার কাছে, ছবিও দিল ওর ঠিকানা ঠিকানা সবকিছুই দিল। দেওয়ার পরে আমি ওর সাথে দেখা করি, আমি ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে।
আপনাকে জানতে চাইল না আপনি কে?
হ্যাঁ আমি বলছি যে আমার নাম বলছি যে ভাই মাহি।
আপনি সব জায়গায় আপনার এই মাহি নামটাই ব্যবহার করতেন?
হ্যাঁ এই নামটাই ব্যবহার করতেন। তো ওর সাথে দেখা করলাম, দেখা করার পর কি বলবো আমি বুঝতেছি না, হঠাৎ করে ওর কাছে আমি 2,000 টাকা চেয়ে বসি। ভাই আমি একজনের কাছে শুনছি আপনি অনেক ধনী, আমি একটা বিপদে পড়ছি ভাই, আমার 2,000 টাকা দিবেন একটু দয়া করে। তো ও বলল যে 2,000 টাকা আপনাকে চিনি না। আমি বললাম যে হ্যাঁ আপনি লোন হিসেবে দেন, লোন হিসেবে দেন, আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। ও আমাকে জানতে চাইল যে কি সমস্যা। আমি বললাম যে ভাই একটু সমস্যা আছে ব্যক্তিগত, আপনাকে আমি বলবো তবে পরে, আপনার ফোন নাম্বারটা যেহেতু আছে আমার কাছে। তো আমাকে 2,000 টাকা দেয়, টাকাটা দেওয়ার পরে ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম।
দাঁড়ান, আমাদের লিসনারদের অনেক সন্দেহ হবে, কারণ একজন অপরিচিত মানুষকে প্রথম কথা হচ্ছে আমি কোনোভাবেই 2,000 টাকা দিব না, আপনাকে কেন সে 2,000 টাকা দিবে? কি সম্মোহনী শক্তি আপনার মধ্যে ছিল কিংবা কিভাবে আপনি তাকে পটালেন, এটা আমাদেরকে একটু বলতে হবে।
আমি প্রথমে ওকে যে কথাটা বলি যে ভাই একটা মানুষ তো আরেকটা মানুষের কাজেই আসে, আর একটা গান তো আছে মানুষ মানুষের জন্য শুনছেনি, তো ও কেমন জানি আমার কাছে অবাক হয়ে তাকায় থাকতো, আমি কথাগুলো বলতাম শুরুতেই। তো বললাম যে ভাই আমি একটা বিপদ উপরে আপনার কাছে আসছি, আজকে যদি আমার কাছে টাকা থাকতো, কেউ যদি আমার কাছে এইভাবে এসে চাইতো আমি দিতাম ভাই, মানবিক দিক থেকে হলেও আমি দিতাম। কারণ
আপনাকে তো ধান্দাবাজ মনে করার ব্যাপার ছিল
আসলে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল, ও আমাকে কথাটা বলছে এরকম ভাবে। তো আমাকে ওকে আমি পরে বললাম যে ভাই হয়তো আমার, আপনি এক কাজ করেন, আপনার তো 2000 টাকা হারায়ও যেতে পারে না, সেইটা মনে করে আপনি আমাকে দেন। অথবা এমনও তো হইতে পারে কোন গরিব মিসকিন যদি আপনার দুয়ারে আয়সা চায়, ধরেন কারো মেয়ে বিয়ে দিতে পারতেছেন, আপনি তো দিবেন তাকে 2000 টাকা। ও বললো যে হ্যাঁ, আমি সেরকম কিছু একটা ভেবে আপনি আমাকে দেন, আপনার টাকাটা আমি অবশ্যই ফেরত দিব। আর আমার পরিচয়টা ওকে বললাম যে আমার বাড়ি গাজীপুরে।
এবং আপনি ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাইলেন ওকে বলবেন, সে ইম্পর্টেন্ট কথা আপনি তাকে সেই মুহূর্তে বলেননি?
না না, বলিনি আমি তখন, কারণ এইটা ছিল আমার আগে থেকে প্ল্যান। আর আমি সাথে করে আমি ওই নাহারকে নিয়ে যাই।
ওকে,
নাহারকে নিয়ে যাই এই জন্য ওর কাছ থেকে আমি 2000 টাকা যে নিতেছি, ও আমাকে 2000 টাকা দেয়। এই জিনিসটাকে একটা ঘটনা বানাবো আমি, সেটা হচ্ছে এরকম। তো আমি নাহারকে বলছি যে তুমি একটা কাজ করবা, যখন ও আমাকে 2000 টাকা দিবে তখন তুমি একটা ক্যামেরা নিয়ে তুমি এই জিনিসটা জাস্ট ছবি উঠে রাখবে আর কিচ্ছু না। তো এই কাজটা হয়েছে, ও আমাকে যখন 2000 টাকা দিচ্ছে ছবিটা উঠে রাখছে।
আপনি তাকে পরবর্তীতে যখন টাকাটা রিটার্ন দেন তখন সে জিজ্ঞেস করেন আপনার কাছ থেকে যে ভাই গুরুত্বপূর্ণ ঘটনাটা কি ছিল এটা বলেন?
তখন আমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিথ্যে কথাটা বলি, সেটা হচ্ছে তখন আমি বলি যে আমার মায়ের অপারেশন ছিল, এই জন্য আপনার কাছে আমি টাকাটা নিছি। আর আমি তখন আপনাকে এই কথাটা বলতে পারতাম, তখন কথাটা বললে হয়তো আপনি টাকাটা তখনও দিতেন, কিন্তু আমি এই জিনিসটা বলি নাই কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল।
ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম আপনি এটা বলেছেন পরবর্তীতে, কিন্তু ছেলেটি আপনাকে জিজ্ঞেস করেনি যে আপনি নাম্বারটি তার কাছ থেকে কিভাবে পেলেন, ছেলেটির নাম্বার?
হ্যাঁ, এই কথাটা জিজ্ঞেস করছিল।
আপনি কি বলেন?
ছেলেটা একটু পপুলার ছিল এই দিক থেকে, ওইখানে ওর বাবার কাপড়ের ব্যবসা ছিল।
ওকে,
তখন আমি ওকে এই জিনিসটা বলি, আমি আগে থেকে প্ল্যান করে নিয়েছি, আমার পরিচিত একটা কাপড়ের দোকানদার আছে, তো ও আমাকে বলছে এই জায়গা থেকে যদি টাকাটা নেই
প্রিয় শ্রোতা, অনেক প্রশ্নের পর ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে যে আসলে যেটা নিয়ে আপনাদের কনফিউশন ছিল বা এতক্ষণ ধরে যারা প্রশ্ন করছেন যে অবান্তর মনে হচ্ছে, তাদের সবার জন্য বলি ছেলেটা পপুলার ছিল, যে কারণে তার কাছ থেকে নাম্বার কালেকশন করা কোনো ব্যাপার ছিল না। এক, এবং ও রেফারেন্স দিয়েছে ভাবে যে কেউ একজন বলেছে যে আপনার কাছ থেকে 2000 টাকা যদি চাই আপনি দিবেন, কারণ আপনি অনেক বড় লোক, আপনি এই জন্যই আপনার কাছে এইভাবে মিট করা। উদ্দেশ্য ছিল অন্যরকম, যে কোনো না কোনোভাবে তার ছবিটা আদায় করতে হবে, কিন্তু সেই ছবিটা দিয়ে কি করবে সে প্রসঙ্গে আমরা যাচ্ছি। ছবিটা দিয়ে কি করলেন? শাহিনুরের সাথে দেখা করার কথা বললেন আপনি, সেই প্ল্যানটা কিভাবে ছিল?
শাহিনুরকে বললাম যে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, তোমার লাইফে এটা তোমাকে অনেক কাজে দিবে, সো তুমি যদি তোমার ভালো চাও আর আমাকে বিশ্বাস করো তাহলে তুমি আশা করি অবশ্যই দেখা করবে আমার সাথে। তো বলছে কোথায় দেখা করবো, পরে ওইখানে একটা যাত্রী ছাউনি আছে, আমি ওই যাত্রী ছাউনি কথাটা বলি, তো ও আমার সাথে দেখা করে। দেখা করার পর ওকে আমি পিকচারটা দেখো যে এটা কি দেখো, তো বলতেছে হ্যাঁ এটা তো হ্যাঁ চিনছি, কিন্তু টাকাটা কিসের? আমি বলছি দেখো টাকাটা আসলে ও আমাকে দিছে, কারণটা হচ্ছে ও চাচ্ছিল তোমাকে টেস্ট করানোর জন্য আমাকে দিয়ে, এই যে আমি এতদিন তোমাকে ডিস্টার্ব করতেছি টাকাটা ও আমাকে দেয়। আর যদি প্রশ্ন করো আমি ছবিটা কিভাবে উঠাইলাম, তোমাকে আমি উত্তরটা দিই, ছবিটা এই জন্য উঠাইছি কারণ আমি যতদূর জানি তোমার বাবার অনেক প্রভাব, আমি তোমাকে ডিস্টার্ব করব, তারপর তুমি তোমার বাবার কাছে বলবা, তোমার বাবা আমাকে একটা সমস্যা করব, হইতেই পারে। এই জন্য একাই খারাপ এই কাজটা করার আগেই আমি সবকিছু প্ল্যান করে রাখছি, কারণ ভবিষ্যতে যাতে আমি কোনোদিন কোনো দোষের মধ্যে না পড়ি, এই জন্য এই ছবিগুলো উঠে রাখা।
দুর্ধর্ষ প্ল্যান যাকে বলে, এবং এতটা ঠান্ডা মাথায় এভাবে চিন্তা করা একেবারেই অসম্ভব। অনেকেই আজকে মাহির ছবি দেখতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলে রাখি যাহা বলিব সত্য বলিবতে যেসব মানুষ আসবেন তাদের মানবিক মূল্যবোধের জায়গাটাকে আমরা অনেক শ্রদ্ধা করব, কারণ হ্যাঁ জীবনে সে বড় ভুল করেছেন এবং সেই ভুলের জায়গাটা থেকে সে আজকে সত্যের আসনে বসেছেন, এই সত্যের আসনে বসাটাকে আমরা বড় করে দেখছি। সুতরাং তার ছবি প্রকাশ করে আমরা সমাজে তাকে নিয়ে কোনো সমস্যা হোক বা তার ব্যক্তি জীবনে সমস্যা হোক সেটা কোনোভাবেই চাইব না। তবে ছবির কিছু কিছু বিষয় প্রাসঙ্গিকভাবেই চলে আসবে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস ছবিতে প্রকাশ করব। ঠিক আছে, আপনি সেটা করলেন, করার পরে শাহিনুরের প্রতিক্রিয়া কেমন ছিল?
তো শাহিনুরের সাথে সাথে দেখলাম মুখটা কালো হয়ে গেছে, মানে মনটাও খুব খারাপ হয়ে গেছে। তো বলল যে আচ্ছা তোমার সাথে আমার কিছু কথা আছে। ও আমাকে ফার্স্ট টাইম এই কথাটাই বলতেছে যে তুমি একটু সময় দিতে পারবা? আমি বললাম যে হ্যাঁ তোমার প্রয়োজনে আমি সবকিছু করতে রাজি আছি।
মেয়েটার বয়স কত ছিল এই মুহূর্তে?
মেয়েটার বয়স আমার মনে 16 কি 17 হবে।
তার মানে আপনার চেয়ে বড়?
হ্যাঁ আমার চেয়ে বড়। ওরা আমার একটা জায়গায় গেলাম, ও আমার অনেকক্ষণ কথা হয়তো বললো, ওর বিস্তারিত সব ঘোষণা বললো যে ওই ছেলেটাই নাকি ওকে অনেক ডিস্টার্ব করতো, অনেক ডিস্টার্ব ডিস্টার্ব করার পরে তো অবশেষে ও রাজি হয়েছে। তো ছেলেটা নিজে থেকে এসে ভালোবাসছে, এখন আবার নিজে থেকেই মানে ও আমাকে অবিশ্বাস করতেছে। তো এখন মানে আমি যতদূর জানি, আমি এতদিন কাজ করার পর একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে কোন রিলেশন যদি মানে ঘটে, কোন রিলেশন যদি জন্ম নেয় সেটা বিশ্বাসের উপরে জন্ম নেবে, আর যদি কোন রিলেশন ভাঙে তাহলে সেটা বিশ্বাসের কারণেই ভাঙে। বিশ্বাসটা যতটুকু শক্তিশালী হবে রিলেশন ততটুকু শক্তিশালী হবে, আর যখন বিশ্বাস একবার ভাঙে তখন রিলেশনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, ভাঙতে থাকে। এই জিনিসটা আমি একদিনই বুঝতে পারছি। তো এখানে ওর বিশ্বাসটা ভাঙার জন্য আমি এত কিছু প্ল্যানটা করলাম, আর ও বলতেছে একই কথা যে ও আমাকে বিশ্বাস করে রিলেশনটা করছে, ও আমাকে বিশ্বাস করে ভালোবাসতে ভালোবাসতে চাইছে, আমি ওকে ভালোবাসতে চাই না অবশেষে ভালোবাসছি। তো এই পর্যায়ে এসে ও আমাকে অবিশ্বাস করতেছে, তার মানে নিশ্চয় ও আমাকে ভালোবাসে না। তো আমি ওর একটা সাথে সাথে কথা বললাম, এই কথা একটা কথা বললাম যে শোনো, তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে যে ভালোবাসে বিশ্বাস নাই, আজকে বিয়ে হয় নাই, এখনো এখন বিশ্বাস নাই, বিয়ে হবে, বিয়ে হওয়ার পর তোমার কাজিনরা আছে না? ও বলে যে হ্যাঁ আছে, আমি তোমার কোন ছেলে কাজিনের সাথে কথা বলবা ও তোমাকে সন্দেহ করবে, করবে? ও বলতেছে হ্যাঁ করবে। হয়তো তোমার কোন ফ্রেন্ডের সাথে কথা বলবে, ও অবিশ্বাস করবে। তোমার অপরিচিত কোন আত্মীয় স্বজন যদি থাকে ছেলে, যাকে ও চেনে না, ওর সাথে কথা বলবে ও সন্দেহ করবে। তখন তোমার লাইফটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, মানে তোমার লাইফটা দুর্বিষহ হবে? ও বলতেছে যে হ্যাঁ। আমি বললাম যে এখন ডিসিশন তোমার হাতে, কি করবা, রিলেশন কন্টিনিউ করবা নাকি পিছন থেকে ফিরে থাকে? ও বলতেছে যে জানি না আসলে তুমি কে, কিন্তু তোমার মানে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার অনেক আপন, কারণ আজকে তুমি আমাকে যে সাজেশনটা দিছো এই সাজেশনটা আমার খুব বেশি প্রয়োজন ছিল, আমি এখন ভাববো এই রিলেশনটা নিয়ে, আমি সামনে আগাইতে চাই না। আমি বললাম তারপরও দেখো রিলেশন তোমার, জীবন তোমার, এখন আমি যে বলবো যে হ্যাঁ ভেঙে দাও এটা কিন্তু ঠিক হবে না, আমার কথা তুমি ভাঙবে এটা ঠিক হবে না, তুমি নিজে থেকে বুঝো যে কি হইতে চাইতেছে বা কি হবে, যা কোনো সাহায্যের প্রয়োজন পড়ো তুমি আমাকে বলো। এই কথাটা বলে টলে তো চাটা খেয়ে আমাকে চলে আসলাম। তখনও আমি মাদ্রাসায় পড়ি, এখন আস্তে আস্তে মাদ্রাসায় আমার প্রেজেন্ট কমতেছে, আমি আস্তে আস্তে ক্লাস গ্যাপ দিতেছি, কারণ ঘুরতে গেলে ক্লাস করা যাবে না। আর কমি মাদ্রাসা একটা নিয়ম হচ্ছে 24 ঘন্টাই মাদ্রাসার ভেতরে থাকতে হবে, প্রয়োজন ছাড়া মাদ্রাসা থেকে বের হওয়া যায় না। যদি বের হতেও হয় তাহলে দায়িত্বশীল একজন ওস্তাদ আছেন যিনি নাকি ছাত্রদেরকে বাহিরে যাওয়ার অনুমতি দেন, ওই ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাইতে হয়। আর আমি প্রথম প্রথম অনুমতিটা নিয়ে যাইতাম, একটা পর্যায়ে এসে আমি অনুমতিটাও নিতাম না, তো আমার ব্যাপারে নোটিশ বোর্ডে টাঙানো হয়ে গেছে। তো এক পর্যায়ে আমাকে মাদ্রাসা থেকে বেরি করে দেওয়া হয়।
কোন ক্লাসে পড়তেন তখন আপনি?
তখন হেদায়েত জালালাইন বলে।
হেদায়েত জালালাইন এটা বাংলার কোন ক্লাসের সমান?
মাদ্রাসা তো 8 পর্যন্ত পড়ায় বাংলা, মাদ্রাসার পড়াটা যে শেষ করা হয় শেষ করার 2 বছর আগের ঘটনা এটা, মানে আমি যদি আর 2 বছর পড়তাম তাহলে মাদ্রাসার লেভেলটা শেষ হইতো।
আচ্ছা,
তো বের করে দিলে মনটা অনেক খারাপ আমি একটা কথা বলি ফ্যামিলিতে যে আমি একটা কাজ পাইছি, কাজটা করবো, একটা বছর আমাকে গ্যাপ দিতে হবে। তো বাড়ি থেকে তো প্রথম অনুমতি দিবেই না।
কি কাজ জিজ্ঞেস করেনি?
হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছি যে মানে এক জায়গায় একটা আন্দাজে একটা কথা বলছি।
ওকে, তারপর?
তো তারপর এতসম আমাকে একটা রুম ব্যবস্থা করে দিল একটা বাসার মধ্যে। নর্মালি তো বাসাতে ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না, জানি না ও কিভাবে করছে। তো পরে আমি জানতে চাইছি এটা ওর আত্মীয় স্বজন বা কেউই না, কিন্তু কেউ ওকে চিনে না, বাসার যে মালিক মালিক ওকে চিনে না। তো মালিককে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমি বুঝতে পারতেছি না ব্যাচেলর কেন ভাড়া দিলেন আপনি? তো ও বলতেছে আপনার না জানলেও চলবে, আপনি খালি থাকেন। তখন বুঝতে পারলাম যে একটা ভয়ের কিছু হয়েছে এখানে,
কোন একটা নেটওয়ার্ক বা কিছু একটা দিয়ে হয়েছে, বা ভয় বা ধমক বা কোন একটা কিছু দিয়ে হয়েছে এখানে। হ্যাঁ, তারপর?
তো ওইখানে আমি কি করতাম, ওই বাসায় মেয়েটি নিয়ে আসতাম, আমাকে কিছু বলতো না বাড়িওয়ালা, অন্য কোন ফ্যামিলি যারা থাকতো এরাও কিছু বলতো না। কেউ যদি আমাকে দেখতো যে হ্যাঁ মেয়ে নিয়ে আসতেছি, তো মানে তারা আমাদেরকে দেখেও না দেখার বান করে যার জন্য চলে যাইতো।
কোন এলাকায় ছিল এটা?
এটা আসলে ঢাকার মধ্যেই ছিল।
আপনি এলাকা বলতে চাচ্ছেন না?
না, এলাকাটা বলতে চাচ্ছি না।
ওকে।
তারপর শাহিনুর ব্যাপারটা আসে, তো শাহিনুর এখন আস্তে আস্তে আমাকে ফোন দিতে শুরু করে। এর মধ্যেই প্রায় আড়াই থেকে তিন মাস যায়, তো ও আমাকে ফোন দিতে থাকে। তো একটা সময় ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফ্রেন্ডশিপটা থাকে তিন মাস। তিন মাস পরের ঘটনায় আমি আসতেছি, তো হঠাৎ করে ও আসবে ঢাকায় একটু মার্কেটিং করার জন্য।
কোথায় ছিল ওর বাড়ি?
বাড়ি ছিল মাধবদীতে, নরসিংদীর
মাধবদীতে। আপনি একটু বলেছেন, তারপর?
তারপর ও ঢাকায় আসবে মার্কেটিং করতে, তো ও একা আসতেছে, তো বলতেছে যে তুমি কি আমার সাথে থাকবা?
কয় ভাই বোন ছিল ওরা?
ওরা দুই বোন তিন ভাই ছিল।
ওকে, সবার বড়? ওর অবস্থান কি ছিল?
সবার ছোট।
সবার ছোট, তা ও আসতে চাইলে তো কাউকে না কাউকে সাথে করে নিয়েই আসতে পারতো, কিন্তু উদ্দেশ্য ছিল আপনার সাথে দেখা করা বা ওরকম কোনো কিছু?
হ্যাঁ, এটাই, এমন কিছুই তো আমি যা বুঝতে পারলাম, এমন কিছুই ছিল। তো আমি বললাম যে হ্যাঁ আসো, আমি তো ফ্রি আছি, সমস্যা নেই। সেই থেকে আমার মাদ্রাসার পড়াশোনাটা শেষ, আমি থাকতে থাকলাম ওই বাসায়।
ও আপনার সম্পর্কে কিছু জানতে চায়নি এই সময়ের মধ্যে?
না, এই সময়ের মধ্যে কিছু জানতে চায়নি। ওই দিনের ঘটনায় বলছি, যেদিন ও দেখা করতে আসে, তো ও আমাকে নিয়ে সরাসরি মানে সকালের দিকে আসে, আমাকে নিয়ে সরাসরি চলে যায় বোটানিক্যাল গার্ডেন, যেটা মিরপুরে, ওইখানে। তো ওইখানে আমি বললাম তুমি না মার্কেটিং করবা? যে না, মার্কেটিং না, আমি তোমার সাথে দেখা করতে আসছি, মানে তুমি ফ্রি আছো কিনা একটু জানতে চাইলাম। আমি বললাম যে হ্যাঁ বলো, কি বলো আর কি, কেন দেখা করতে হঠাৎ করে? তো এর মধ্যে ওই ছেলের সাথে রিলেশনটা ব্রেকআপ, মানে আমার একটা কাজই যথেষ্ট, যে বিশ্বাসটা ভেঙে দিলাম, শেষ। তারপর অবশ্য ওই ছেলের সাথে আমার অন্যরকম একটা রিলেশন বিল্ড আপ করে, ফ্রেন্ডের মতোই। ও মাঝে মাঝে ফোন দিত, মাঝে মাঝে যোগাযোগ করত, কিন্তু ও আজও পর্যন্ত জানতে পারেনি যে মাঝে আমি কাজ করছি।
কেন? এটা তো জানার কথা ছিল, কারণ মেয়েটা যখন এতে ব্রেকআপে যাবে তখন নিঃসন্দেহে ছেলেটার সাথে একটা ঝগড়া হবে, কারণ ঝগড়া তো প্রতি মুহূর্তেই করত ওরা, এবং ও নিশ্চয়ই প্রমাণ হিসেবে দাখিল করতে পারত যে এই যে তোমার ছবি, এটা হচ্ছে এই কারণে ব্রেকআপ করছে। ব্রেকআপটা কিভাবে করেছিল মেয়েটা?
ব্রেকআপটা আসলে ও এক পর্যায়ে কথা হয়, আমি বলি যে ও বলতেছে যে আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না, কি করবো? আমি বলছি সিম বন্ধ করে দাও, সিম চেঞ্জ করো। তো বলতেছে সিম চেঞ্জ করলে তো আমার বাড়ি তো চিনে, বাড়িতে চলে আসবি। আমি বলছি এক কাজ করো, তুমি সিমটা চেঞ্জ করো আগে, পরে কি করতে হবে না করতে হবে আমি সেটা বলতেছি। একদিন ও ফোন করে বলতেছে যে ও তো আমার বাড়িতে আসছে, আর ওদের রিলেশনের ব্যাপারটা, ওদের পারিবারিক ব্যাপার জানতো সবাই। তো আসছে একদিন বাড়িতে, আইসা আমি বলছি যে বাড়িতে আসছি, কি করছো? বলছে যে হ্যাঁ কথাটা তো বলছে, আমিও কথাটা তো বলছি। ও বলছে ফোন কেন বন্ধ? তো আমি ওকে এমনিতে মিথ্যে কথা বলছি যে ফোন বন্ধ করে দিছি, ফ্যামিলি থেকে আমাকে চাপ দেয়, এই কথাটা শাহিনুর বলছে। তো ওই কথাটি মেনে নিছে যে হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি থেকে চাপ দিয়ে ফোন ইউজ করার দরকার নেই, এমনিতে যোগাযোগ করো, তুমি আমার নাম্বারে একটু ফোন টোন দিও, মাঝে মাঝে দেবো না তো? তো বলো যে হ্যাঁ দিব। আমি বললাম যে হ্যাঁ ঠিক কাজটাই করছো, এই মুহূর্তে তুমি এইভাবেই চালাই যাও। আর আমি যতদূর জানি, একটা মানুষের সাথে যোগাযোগ যত বেশি থাকবে, রিলেশনটা ঠিক ততটাই শক্তিশালী থাকবে। আগে তো করতো কি, ফোন দিত, ফোনে কথা বলতো, এখন যোগাযোগ করতে হলে ওর বাড়িতে আসতে হয়। আর কোনো ভদ্র ফ্যামিলিতে এইভাবে মানে একটা,
তার মানে ধীরে ধীরে একটা ব্রেকআপ হয়েছে। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টাই মাত্র বাজলো, তার মানে আমাদেরকে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, এবং সেটা অবশ্যই সংবাদের জন্য। আমরা সংবাদের পরপরই আবারও ফিরে আসব। মাহির সত্য স্বীকারের যে অসাধারণ সাহস, সেই সাহসের সাথে আমরা থাকতে চাই, এবং আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে ছেড়ে যাবেন না। বিরতিতে যাবার আগে আপনাদের সবাইকে আরো একবার বলতে চাই, মাহি যেসব আজকে বাস্তব প্রমাণ সাথে করে নিয়ে এসেছে, সেই সব প্রমাণগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে ফেসবুকে যেতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/abcradio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মূল পেজের মেম্বার হয়ে যাবেন, এবং মাহি যে প্রমাণগুলো আজকে সাথে করে নিয়ে এসছে, ওর যে বিভিন্ন পরিবর্তন এবং একই সাথে ও যেগুলো বলছে সেগুলো আমরা এই পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটি বিষয়, এই অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের এখানে এসে না, আপনি চাইলে ফোনের মাধ্যমে কনফেস করতে পারেন, আপনি চাইলে চিঠির মাধ্যমে কনফেস করতে পারেন, আপনি চাইলে ইমেইলের মাধ্যমে কনফেস করতে পারেন, এবং একই সাথে এই তিন চার মাধ্যমের মধ্য দিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে আসনে বসবার জন্য, আমাদের এই মঞ্চে উপবিষ্ট হবার জন্য। আমি নিয়মগুলো আরো একবার বলে দিচ্ছি, আপনারা যদি চিঠি লিখতে চান আমাদেরকে, তাহলে যেটা করতে হবে, আমাদের অনুষ্ঠানের নামটা খামের উপরে প্রথমে লিখতে হবে, যাহা বলিব সত্য বলিব, তারপর ABC রেডিও, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যদি মেইল করতে চান, আমাদের মেইল অ্যাড্রেস JBSB8920, আমি আবারও বলছি JBSB8920@gmail.com। আর আপনি যদি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগেই বলে দিয়েছি, facebook.com/abcradio FM 89.2। সংবাদের পরেই ফিরে আসছি, আশা করছি যাহা বলিব সত্য বলিব মঞ্চেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিব মঞ্চে। সত্যের আসনটি আলোকিত করে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মাহি। মাহির জীবনের চরম সত্যর মুখোমুখি হয়েছি আমরা এবং সেগুলো আমরা শুনছি। আপনাদের ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে SMS লগে। হাজার হাজার টেক্সট আমাদের সামনে রয়েছে, বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ওখানে জানাচ্ছেন আমাদের ফেসবুকে, আমাদের মেইলে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকবার জন্য। আমরা মাহির গল্পে আবারও ফিরে যাচ্ছি এবং মাহির গল্পের সবচাইতে চরম মুহূর্তে আমরা এখন রয়েছি। আমরা আপনাদের পালসটা টের পাচ্ছি, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাহির গল্পে চলে যাচ্ছি। মাহি, তারপর?
তারপর ও আমাকে বলতে, বোটানিক্যাল গার্ডেনে আমরা এখন, ও বলতেছে একটা কথা বলতাম তোমাকে, বলতেছে আচ্ছা তোমার পরিবারের ব্যাপারটা একটু বলবা। বললাম যে হ্যাঁ, তোমাদের তুলনায় আমরা অনেকই গরিব। ওকে তোমার আরেকটা মিথ্যা কথা আমি বলি, আমি এখানে খরচ চালে কিভাবে যেন প্রাইভেট পড়াইয়া। তো পরে আমার প্রতি ওর একটা অনুকম্পা সৃষ্টি হয়েছে, বুঝতে পারলাম। কারণ ওই দিন যাওয়ার সময় ও আমাকে 3,000 টাকা হাতে দিয়ে যায়। আমি টাকাটা রাখতে চাইনি, অনেক জোরাজোরি করছি যে না আমি টাকা নিব না, তো তোমার টাকা আমি কেন নিব। তো আসলে তখন আমি টাকার পিছনে এমন ভাবে পড়ছি বুঝাইতে পারবো।
টাকার লোভ আপনার সমস্ত আষ্টেপৃষ্ঠে আপনাকে জড়িয়ে ধরেছে।
হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা এরকম। আমার ফোনও রিসিভই করে না, সরাসরি আমাকে সবসময় ফোন দিয়ে কথা বলে।
এরপরে চেঞ্জটা হচ্ছে এরকম যে না, তোমার ফোন রিসিভ করলে তো আলটিমেটলি তোমার টাকা চলে যাচ্ছে, সুতরাং আমিই তোমাকে ফোন করব। ওকে, তারপর?
তো এইভাবে চলতে থাকলো। ও আবার ফোন দিল যে হ্যাঁ চলো আমরা একটু দেখা করি, আজকে আমার খুব মন চাচ্ছে এই নদীতে ঘুরবো। ঠিক আছে, তাহলে নদীতে ঘুরবো। আমার একটা পরিচিত নৌকাওয়ালা ছিল, তো আমি ওই নৌকাওয়ালাকে কন্ট্যাক্ট করলাম।
কোন নদী এটা?
এটা শীতলক্ষ্যা নদী।
ওকে, তারপর?
নৌকা আমরা নেই 12:00 তো থাকি সন্ধ্যার কিছুক্ষণ পর পর্যন্ত।
এর মাঝখানে কি আপনাদের মধ্যে এরকম কথাবার্তা হয়ে গেছে যে আপনারা একটা লাভলি রিলেশনে যাচ্ছেন কিংবা ভালোবাসায় পড়েছেন বা এরকম কোনো কিছু? নইলে তো এরকম জায়গায় যাওয়ার কথা না এই ফ্যামিলির মেয়ে।
না, এরকম হয়তো না, বাট এই আজকে পর্যন্ত মানে কোনোদিন বলা হয়নি যে একে অপরকে ভালোবাসি। রিলেশনটা ফ্রেন্ডশিপের মধ্যে আছে।
মানে ফ্রেন্ডশিপের মধ্য দিয়ে আপনি আপনার কাজটা সমাধান করেছেন?
হ্যাঁ হ্যাঁ। যখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে অনেক কথা হইলো, তো ওকে আমি একটা কথা বললাম, আমার না খুব ইচ্ছে করতেছে তোমার একটা কিস করব। তো কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, মানে আমি বুঝতেছিলাম না কি হইতে চাইতেছে। আমি ভাবছি এই শেষ। ও বলল যে এখানে আমরা 3 মানুষ, আর এই কাজগুলো বেটার হয় 2 থাকলে। তো আমি শরীরে সাহস পাইলাম, তাই আমি বললাম যে সমস্যা নেই, ও নৌকাওয়ালা সমস্যা নেই।
ফ্রেন্ডশিপের মধ্যেই কি এই ধরনের রিলেশনশিপে আপনারা আগে থেকেই ব্যাপারটা দুজনেই জানতেন, নাকি শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত ভাবে বা হঠাৎ করে ওখানে হয়ে যাচ্ছিল?
আমি একবার হঠাৎ করি, আমি চাচ্ছিলাম, আমি বুঝতেছিলাম যে রিলেশনটা মোড় নিচ্ছে অন্যদিকে, একবার যা রাজি হয়ে যায়। ও বলে যে না আমার লজ্জা লাগে। আমি বললাম যে লজ্জা তো আমারও লাগে, লজ্জাটা তুমি ভাঙাও। ও বলতেছে যে না আমি পারবো না, যদি কিছু করার ইচ্ছা থাকে তুমি করে নাও, আমি বাধা দেবো না। তখন আমি কিসটা করার পরে ও বলতেছে যে কিসটা করছো কোন অধিকারে। আমি বললাম যে তুমি আমার গুড ফ্রেন্ড, আর একটা ফ্রেন্ডের কাছে চাইতেই তো পারি, কয় না একটা ফ্রেন্ডের কাছে কেউ এই জিনিস চাইতে পারে না। সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। মিনিট খানেক পরে বলছি যে হ্যাঁ ভালোবাসি, আর এই জিনিসটাই আমি তোমাকে কিস চাওয়ার মাধ্যমে বুঝাইতে চাচ্ছিলাম। খোঁজে বুকে সাহস নেই, বলতে পারো না মুখে। তো আমি বললাম যাই হোক, বলে তো ফেলেছি, যেভাবেই হোক এখন তুমি বলো তোমরা ব্যাপারটা কি। কয় যে না আমি তোমাকে ভালোবাসবো না ততক্ষণ যতক্ষণ না তুমি আমাকে প্রপোজ করবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে না আরেকদিন তোমাকে আমি প্রপোজটা করতেছি। তো গেল আরেকদিন, তো আমি একটা রিং কিনলাম, ওরে ফোন দিলাম, রিংটা কিনে যে বললাম যে আসো তোমার সাথে কিছু কথা আছে। ও বললো যে কোথায় যাব? আমাদের এলাকায় একটা গ্রামে, ওইখানে অনেক বড় একটা বন্ধ কয়েটা, মানে অনেক ধানের জমি আর কি, তখন ধান কেটে ফেলছে, এমন একটা সময়ে জায়গাগুলো খালি, আর ওই মাঠের মাঝখানে যদি কেউ গিয়ে বসে তো চারদিক থেকে কেউ দেখে বুঝবে না এখানে মানুষ বসে আছে না অন্য কিছু আছে। তো ওই মাঠের মধ্যে আমি বললাম যে দাঁড়াও, ওকে দাঁড় করায় আমি ওর পিছনে চলে গেলাম। ও মুখ ঘুরাইতেছে দেখতেছে এইভাবে, আমি বললাম যে না দেখা যাবে না। ওরে বললাম যে তুমি তো বারবার তাকাইতেছো, ডিস্টার্ব করতেছো, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ওদিকে ফিরে থাকো। তো চোখ বন্ধ করলো, ওদিকে ফিরে থাকলো। আমি হঠাৎ করে হাঁটু গেড়ে বসে জোরে চিৎকার দিয়ে বললাম যে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, নিজের চেয়ে তো অনেক বেশি ভালোবাসি। আমি বললাম যে হ্যাঁ এখন তাকাও, তো ফিরে তাকায় দেখে যে আমি ওর দিকে রিংটা ধরে আছে, সাথে সাথে ও রিংটা পরে নিছে নিজে থেকে। তো আমি বলেই দিলাম, রিলেশনটা আমাদের হয়ে গেল।
এর মাঝখানে কোনো শারীরিক সম্পর্ক তার সাথে?
না, ওর সাথে এমনিতে কিস্টিস হইতো, বাকি অন্য কিছু ও সাই দিত না।
ওকে,
তো আমিও ভাবতেছিলাম যে এখন সময় আসছে ওকে হ্যান্ড ওভার করার জন্য। হঠাৎ করে আবার আমার মনের মধ্যে মানে আমার বিবেক নাড়া দিয়ে উঠলো যে একটার পর একটা করতেই আছি, এই পাপের শেষ কোথায় আমি বুঝতেছিলাম না তখন। তো এতসম তো আমার সাথে কয়দিন পরপরই 15 দিন 21 পরপরই যোগাযোগ করতেছে। তো 17 মাস পর ওকে হ্যান্ড ওভার করি, ওই প্রথম আমি জানতে পারি মেয়েদেরকে নিয়ে ওরা কি করত।
কিভাবে হ্যান্ড ওভার করেন?
হ্যান্ড ওভার সিস্টেমটা সেম ছিল, তবে এটা ছিল একটা পার্কের মধ্যে।
প্রিয় শ্রোতা, আমরা মুখোমুখি হচ্ছি চরম সত্যের। আমরা যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কি গর্হিত অপরাধ আজকে মাহিকে এই সত্যের আসনে বসিয়েছে, বিবেক বোধ তাকে সারাটা জীবন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে, কি অপরাধের কারণে আজকে মাহি যাহা বলিব সত্য বলিব প্রথম গেস্ট হিসেবে এখানে উপস্থিত হয়েছে এবং সত্যের আসনে এসে বসে চরম সত্যটা স্বীকার করতে যাচ্ছে। আপনারা কিছুটা হলেও ধারণা করেছেন যে সে যে অপরাধগুলো করে চলেছে সেটা ক্ষমার অযোগ্য এবং কন্টিনিউয়াসলি সে এই কাজগুলো করেছে, কিন্তু সে জানত না যে মেয়েগুলোকে দিয়ে কি করা হয়, শাহিনুরকে কি করা হলো, কিভাবে হস্তান্তর করলেন এবং আপনি কি জানলেন।
তো পার্কে দেখা করলাম, তো সেম জিনিস আমি পরিচয় করাই দিলাম
দুজনকেই,
নাহারকে দেশমকে, দুজনকে পরিচয় করাই দিলাম। তো ওই মুহূর্তে আমি বলছি যে আমার খুব বেশি ইচ্ছে করতেছে হালিম খাওয়ার জন্য। এখন এমন একটা খুশির মুহূর্তে সবাই হালিম খাবো, আমি দেখি হালিম কোথায় পাই। তো আগে তো ওই এহতেশাম আমাকে বের করে করে টাকা দিয়ে দিত, এরপর একটা সময় এমন আসছে যে এহতেশামের আর বের করা লাগে না, আমি নিজে থেকে বের হয়ে যাই। তো আমি হালিমের অজুহাত দিয়ে বেরোলাম। বেরোনোর পর
এটা কোন রেস্টুরেন্ট ছিল?
রেস্টুরেন্ট না, এটা একটা পার্কে।
পার্ক? কোন পার্ক?
এটা ছিল ঢাকা বলতা গার্ডেন। তো আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর মানে যা দেখতে পাইলাম মেয়েটাকে অজ্ঞান করা হলো।
কিভাবে করা হলো?
ওই নাহার ব্যাপারটা করছে, ও ওর মুখে রুমাল চেপে ধরছে, রুমাল চেপে ধরার সাথে সাথে মানে কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমি বেরিয়েছি, দেখতেছি। এই জিনিসটা আগেও আমি একবার দেখছি, অবশ্য বলতে মনে নেই, আমি আগে একটা রেস্টুরেন্টে এই কাজটা করতে দেখছিলাম ওই মুন্নির সাথে, এরকম একটা কাজ করতে দেখছিলাম বেরোনোর সময়। তো ওইটা ছিল আফসা আফসা, কিন্তু এই জিনিসটা আমি স্পষ্ট তো বুঝতে পারলাম।
যে কোনো রেস্টুরেন্টে আপনি যেতে পারতেন নাকি ওরাই ঠিক করে দিত?
না না না, ওই হেতেশাম ওরাই নির্দিষ্ট রেস্টুরেন্টে যাইতো, সব রেস্টুরেন্টে ওরা যাইতো,
মানে আগে থেকে ঠিক করে দেওয়া থাকতো,
ওদের নির্দিষ্ট রেস্টুরেন্ট ছিল।
এই রেস্টুরেন্টগুলো আপনি গিয়ে কি অবস্থায় পেতেন, ফাঁকা নাকি?
আর প্রত্যেকটা হ্যান্ডওভারের সময় এমন একটা মুহূর্ত হইতো, হয়তো নাস্তা রাস্তা করে সকালে সবাই চলে যায় এমন একটা মুহূর্তে ফাঁকা ফাঁকা থাকে, নইলে রাতে 9টা 10টার পরে এমন একটা সময় হয়। তো ওই
আপনি যে গার্ডেনে গেছেন বলদা গার্ডেন, ওইখানে সময় কত, কোন সময় ছিল?
এটা বিকেলের সময় ছিল,
তো ওই সময় তো লোকজন থাকার কথা ওখানে।
হ্যাঁ, অনেক লোকজন ছিল, তবে পরে আমি বুঝতে পারলাম আশেপাশে যে লোকগুলো ছিল, আশেপাশে আর 10 জনের মতো যে লোকগুলো ছিল সব ছিল ওদের, কারণ ওর অজ্ঞান হওয়া শেষ সবাই উঠে গেল, এর মধ্যে মেয়ের আস্তে আস্তে বেড়ে গেল আর ছেলেরা সবাই মিলে ওরে নিয়ে গাড়িতে ওইটা চলে গেছে। তো ওই মুহূর্ত থেকে আমি একবার ফাইনাল ডিসিশন নিয়ে নিছি আমি কাজ করব, আমি কাজ ছেড়ে দেব। তো আমি হেঁটে আমাকে বললাম কথাটা, বলার পর ও করলো যে হ্যাঁ আমি তো বলছিলাম তুমি এটা হ্যান্ড ওভার করলে তোমাকে কাজটা আর করতে হবে না, তোমার শেষ কাজ। ওই সময় আমাকে টাকাটা সবটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর
কত টাকা দিল আপনাকে?
ওই সময় বাকি বাকি মিলায় প্রায় 3.5 লাখ টাকার মতো দিচ্ছে, 2.5 লক্ষ টাকা এই পেমেন্টটা আর 1 লক্ষ টাকার মতো বাকি ছিল। তো
আপনি প্রচন্ড ঘামছেন এবং আপনি কাঁপছেন, আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে। হ্যাঁ বলুন, তারপর
গেলাম ওমাকে একটা জায়গায় নিয়ে গেল, একটা রুমে, রুমটা ছিল সাভারের দিকে, একটা রুমে গেলাম। যাওয়ার পরে আমাকে টেবিল একটা, দুইটা চেয়ার আছে, তো একটা চেয়ার আমাকে বসতে দিল, তো আরেকটা চেয়ার টেবিলের এই পাশে একটা চেয়ার ছিল, ওই পাশে একটা চেয়ার ছিল। তো আমাকে আমি যে একটা পাশে বসলাম, তো অপর পাশে যে চেয়ারটা, এই চেয়ারটা আমি যে চেয়ারে বসছি ঠিক এই চেয়ারের পেছনে সেট করা হয়েছে। পেছনে সেট করে ওই এহতেশাম হাতে একটা রিভলভার নিয়ে আমার পিঠে ঠেকানোর পর বলতেছে আমি যা যা বলি তা তা করো, হয়তো তোমার জীবনটাকে তুমি পছন্দ করো নাইতে তুমি মৃত্যুবরণ করো, দুইটার একটা, যেটা তোমার বাইসানিতে মন চায়। আসলে তখন আমার মধ্যে প্রচন্ড ভয় কাজ করতেছিল, আমি অনেক অন্যায় করছি লাইফে, বাট এই প্রথম আমার অস্ত্র দেখা, আর এমন এমন ভারী অস্ত্রগুলো ওরা আমার টেবিলের উপরে রাখছে দেখে আমি ভয় পেয়ে গেছি এবং আমি কাঁপতেছিলাম।
কি কি রেখেছিল?
আসলে সবগুলোর নাম তো বলতে পারবো না, রিভলভার ছিল, আর দোনালা বন্দুক ছিল, শর্ট গান ছিল, বাকি আর গুলো আমি যে ভয়ঙ্কর অস্ত্র ছিল। তো বলতেছে যে কোনো একটা অস্ত্র হাতে নাও, আমি হাতে নিলাম। তো পাশে একটা নেকড়া রাখা ছিল রুমাল টাইপের, এই অস্ত্রটা মুছো, ময়লা হয়ে গেছে অনেক। তা মুছতেছি আর আমার হাত পা পুরো কাঁপতেছে। তো এদিকে করলো কি, আমার একটা স্টুপ উঠে, এখন উঠানোর পর ও বন্দুকটা সরাই বলতেছে যে এখন তুমি লাইক করো কোনটা, এই ছবিটা এখন চলে যাবে গণমাধ্যমে পুলিশের কাছে, আর এই ছবিটা ততদিন পর্যন্ত থাকবে চাপা যতদিন পর্যন্ত তুমি কাজ করো। তার মানে ওরা আমাকে আবার কাজের মধ্যে ইনভলভ করবে।
ফাইনালি আপনাকে এমন ভাবে ইনভলভ করলো যাতে আপনি কখনো বের হতে না পারেন?
না, কখনো যেন বের হতে না পারি এমন একটা কাজ করবো। তো পরে বাধ্য হয়ে আমি আসলে কাজ আবার করতে শুরু করলাম।
শাহিনুর, আপনার কত কত নাম্বার জ্যাকপট ছিল?
১৬ বা ১৭ এমন হবে আর কি।
এরপরে আপনি কতগুলো করেছেন?
এরপরে আরো মোটামুটি ২৪টার মতো এরকম হবে।
২০ থেকে ২৪, তার মানে আপনার হাতে প্রায় ৪০টির মতো মেয়ে যারা ট্র্যাপে পড়েছে, এবং ১৬টি তো আপনি কোনো না কোনো ভাবে লালসা মোহের ফাঁদে পড়ে বা ফাঁদে পড়ে আপনি করেছেন। ১৬র পরে যখন দেখলো যে না আপনাকে দিয়ে কাজ হচ্ছে এবং আপনি পাহাড় পরিমাণ মানে দুঃসাধ্য জিনিসও সাধ্যের মধ্যে আনতে পারছেন, তখন আপনাকে তারা ট্র্যাপে ফেলে দিল, এবং সেই ট্র্যাপ থেকে আপনি বের না হতে পেরে আপনি বাধ্য হয়ে আরো প্রায় ২৪টি মেয়ের জীবন নষ্ট করে দিলেন।
আসলে আমি তখন পড়ে গেছি এক ফাঁসাতে, সেটা হচ্ছে আগে তো আমার পেমেন্ট ফুললি দিয়ে দিত, আমার সাথে ভালো ব্যবহার করা হইতো, এখন আমার সাথে ব্যবহার রাফ হয়ে গেছে আর আমার টাকা হাফ দেয়, হাফ দেয় না। এক একটা মেয়ের জীবন, ফুলের মতো জীবন আমি নষ্ট করে দিচ্ছি। এই মুহূর্ত থেকে আস্তে আস্তে আমার মধ্যে মানে কেমন যেন একটা জেদ কাজ করতেছিল যে আমি কেন পারবো না এই কাজটা ছাড়তে, কেন পারবো না করতে করতে আরো প্রায় করে ফেললাম ২০টার মতো কাজ।
আপনি ফাইনালি কখন সিদ্ধান্ত নিলেন যে আপনি এই ধরনের কাজ আর করবেন না, তা আপনার জীবন বাঁচুক আর মরুক, সে সময়টা আমরা একটু জানতে চাই।
এখানে আমি প্রথমে বলবো ফাতে মারার ব্যাপারটা, তো ওকে পটাইলাম, পটানোর পরে ওকে এবার নিয়ে আসলাম আমার ঘরে, আমি যেখানে থাকি। তো আনার পর মানে আনতে আনতে সন্ধ্যা হয়ে যায়, তো এর মধ্যে ৮টা ৯টা বেজে যায়, এতে সময় ফোন দেয় না যে কোথায় আসতে হবে না আসতে হবে, ফোন দেয় না। তো ওদিনকে ও আর ফোন দেয় না, ফোন না দেওয়াতে ওদিন ফাতে আমার কাছেই থাকে। তো ওদিন ওর সাথে আমার একটা শারীরিক রিলেশন হয়ে যায়।
এটা কি আপনার জীবনের প্রথম শারীরিক সম্পর্ক ছিল? আপনি এতগুলো মেয়েকে এভাবে পাচার করেছেন, কিন্তু পাচার করতে সহায়তা করেছেন, কিন্তু আপনি কোন ধরনের শারীরিক সম্পর্ক করেননি?
না না, ওই শাহিনুরকে যা কিস করছি বাকি আর কারোর সাথে কোনো কিছু করিনি, আর এই ফাতেমা ফার্স্ট।
আপনি যে এই পরিমাণ টাকাটা পেতেন, হিউজ অ্যামাউন্ট অফ মানি, আপনার জায়গাটা থেকে এই টাকাটা ব্যাংকেই থাকতো নাকি আপনি কোনো অন্যায় কাজে মদ কাজা খাওয়া বা ড্রাগ নেওয়া এই ধরনের কোনো কাজ ব্যবহার করতেন?
একটা কথা এখানে বলি, মানে টাকাটা যখন প্রায় ১০-১২-১৫ লাখে চলে যায়, তখন আমি আরেকটা অন্যায় কাজ করা শুরু করে দিই, সেটা হচ্ছে জুয়া খেলা।
আপনি জুয়া খেলা শুরু করেন?
হ্যাঁ, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যে কোনো খেলা টিভিতে দেখতাম, বাজি লাগতো।
আপনি ফাতেমার কাছে ফিরে যান, ফাতেমার যে জায়গাটাতে আপনি ছিলেন যে শারীরিক সম্পর্ক হয়ে গেল,
ওই দিন ওর সাথে শারীরিক রিলেশনটা হয়ে যায়। তো মানে আমি যখন ওর সাথে এগুলো করতেছি, ওনা আমাকে কোনো বাধা দিতেছে না, তো মানে কেমন যেন ওর প্রতি আমার একটা দয়া এসে গেছে, মায়া এসে গেছে। তো ওর ফোনে হঠাৎ করে ওর এক চাচি ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে বাবা তুমি কে যে আমার মেয়েটাকে যেই নিয়ে গেছো, দয়া করে ফিরিয়ে দিয়ে যাও, বাড়িতে ফিরিয়ে দিয়ে যাও। তার মানে ও আমার সাথে বাড়ি থেকে ভাই আসছে, এই কথা মানে ওরা সব এলাকায় জানাজানি হয়ে গেছে। তো চাচিকে আমি বললাম যে দেখেন আপনার মেয়েটাকে তো আমি বিয়ে টিয়ে করার জন্য আনি নাই, ওকে আনছে আমি পাচার করে দেবো, এই কথাটা আমি ওকে নিতে বললাম। তো ওই মহিলা এমন ভাবে আমার হাতে পায়ে ধরতেছে, আমার খুব মায়া হয়ে যায়। তো মায়া যাওয়ার পরে পরের দিন সকাল পর্যন্ত এত সময় ফোন দেয় না। ফার্স্ট আমি ওদের সাথে বেইমানি করি, সেটা হচ্ছে ফাতেমাকে ওর বাড়িতে পৌঁছে দিই। বাড়িতে পৌঁছে দিলে ওইখানে অনেক হাঙ্গামা টেঙ্গামা হয়, অনেক লম্বা কথা, তারপরে যাই হোক আমি চলে আসি।
হাঙ্গামা হয় কিভাবে? আপনাকে ধরে তো মেরে ফেলার কথা, কারণ আপনি যদি ভুলেই থাকেন যে আপনি পাচার করছেন, আপনাকে দেখেছিল ওরা?
না, ও শুধুমাত্র ওর চাচি আমাকে দেখছে, আর ওর চাচি আমার এক কথা দিছে যে বাবা তুমি যদি এলো কি হয়ে থাকো তাহলে তুমি প্লিজ আমাকে ফিরে দাও, যাই হও তুমি পাচারকারি হোক বা তুমি ওর সাথে রিলেশন থাকুক, যাই হোক তোকে ফিরে দাও, তুমি যা চাইবে তাই হবে। আমি বলছি যে পরে আবার আমি অস্বীকার করে ফেলি যে না আসলে আমি তো পাচারকারী না, তো ও তো চাচ্ছে আমাকে বিয়ে করতে আর আমিও চাচ্ছি না এভাবে বিয়ে করি আর পারিবারিক ভাবে করবো, এই জন্য বলেন আমি ওকে কোথায়।
যাই হোক পরবর্তীতে আপনার এটা ম্যানেজ করেছেন, হ্যাঁ, তারপরে আপনি ফিরিয়ে দিলেন। প্রথম আপনি ফিরিয়ে দিলেন,
প্রথম এই মেয়েটাকে ফার্স্ট ফিরিয়ে দিই, তারপরে রুম পানাবো একটা মেয়ে।
এইটা ফিরিয়ে দেওয়ার পরে হেতেশাম আপনার সঙ্গে কি করেছিল?
ও এটা ফিরিয়ে দেওয়ার পরে হেতেশাম আমাকে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে ব্যাপারটা এরকম। তো আমি বলছি যে আপনি আমাকে ডেট ফিক্সড করে দিয়েছেন যে ওদিন আমি হ্যান্ড ওভার করবো, কিন্তু ওকে তো আমি নিয়ে আসছিলাম কিন্তু ও আমার কাছ থেকে ভাইয়ে চলে গেছে। মানে আমি এমন ভাবে অপারগতা প্রকাশ করলাম যে ও প্রথম ওকে বিশ্বাস করছে। এলে না কেউ কাউকে বিশ্বাস করে না, কিন্তু আমি এমন ভাবে ওকে বললাম ও আমাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে।
ওকে
ফার্স্ট টাইম। দ্বিতীয়বার রুম্পা, তো রুম্পার সাথে সেম ঘটনা ঘটে, তখন ওকে হ্যান্ড ওভার করবো যেদিন, ওই দিন ওকে সেই নরসিংদী থেকে নিয়ে আসি। নরসিংদী থেকে নিয়ে আসলে গাড়িতে করে আসার সময় তো রুম্পা করে কি খুব চালাক মেয়ে ছিল, ও বুঝে ফেলে যে আমাকে পাচার করতেছে বা এমন একটা কিছু করবে, ও বুঝে ফেলে। তো ও গাড়িতে করছে কি মানে পেছনের সিটে আমরা দুজন বসে আছি, ও আমার পায়ে ধরে রাখছে সারাটা গাড়িতে যে প্লিজ আমাকে ফিরিয়ে দেন, আপনি যা আছেন আমি তাই দেব, প্রয়োজন যদি আপনি আমাকে বিয়ে করতে চান করবে। তো ওর প্রতি আমার দয়া। তো ওদিন খুব মানে আমাদেরকে কোন দিকে নিয়ে গেছে বুঝতে পারতেছি না, কারণ ওই দিন আমি ড্রিঙ্কস করি কারণ ফাতেমাকে ফিরিয়ে দিছি আমি। মানে তখন থেকে আমার ফুললি মানে এই লাইনটা থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করতেছে, মানে যে হ্যাঁ আমি আমার দ্বারা হবে যেহেতু একটা কাজ আমি করতে পারছি। তো আমাদেরকে নিল একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে নেওয়ার পরে আমাদের বসায়া ওরা দুজন বাইরে গেছে হঠাৎ করে কি কথা বলার জন্য যেন।
ফাতেমার পরপরই এই রুম্পা,
হ্যাঁ ফাতেমার পরপরই রুম্পা। তো আমি শুধু এইটুকু বলে ওকে বেরিয়ে আসছি যে যেভাবে হোক বাইরে আসো, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করতেছি আমরা চলে যাবো।
এটা রুম্পাকে বলেছেন?
হ্যাঁ রুম্পাকে।
রুম্পা তো বুঝেই গেল যে আপনি তাকে পাচার করার জন্য কাজটি করছেন। তো রুম্পা কোনো শাউট আউট করেনি বাসের মধ্যে বা
গাড়িতে? কোনো শাউট আউট করেনি, কারণ ওরা ওকে অস্ত্র ভয়টাই দেখাইছে তখন গাড়ির ভিতরে থাকতে।
কে ভয় দেখিয়েছে?
ওই হেতেশাম।
তার মানে হেতেশাম আগে থেকেই ফলো করছে বা আগে থেকেই আপনার সাথে লোক ছিল?
মানে গাড়িতে করে যখন আমরা আসি ওই মুহূর্তে হেতেশাম আমাকে আমাদেরকে নিজেই নিয়ে আসেন ওষুধ দিতে।
ও তখন হেতেশামই মেয়েটাকে ভয় দেখিয়েছে যে শাউট করলে গুলি করে দেবো
এমন একটা কিছু। তো পরে আমি বের হইয়া একটা সিএনজি ব্যবস্থা করি, মানে ওখানে একটা সিএনজি দেখি, সিএনজি আছে। তো সিএনজি কে বলি ভাই আমরা বিপদে আছি, সন্ত্রাসীরা আমাদের পিছনে লাগছে, যে কোনো মূল্য আমাদেরকে লুকা। তো সিএনজি ওয়ালাকে কথাটা বলার সাথে সাথেই সিএনজি ওয়ালা ছিল একজন হুজুর মানুষ, উনি বুঝে ফেলছে তখন যা হ্যাঁ কোনো সমস্যা। তো রুম্পো করছে কি কেমনে জানি বেরিয়ে চলে আসছে, বাইরে চলে এসে আমি সিএনজি তো ওঠার সাথে সাথে ও চলে আসছে।
তার মানে রুম্পা আপনাকে বিলিভ করেছে কোনো না কোনো ভাবে, এবং হেতেশাম সহ আপনি কাজে জড়িত কিন্তু তারপরে সে আপনাকে বিলিভ করেছে।
কারণ ওই গাড়িটা যখন ও আমার কাছে কন্টিনিউ পায়ে ধরেছিল তখন আমি বলছি যে আমি সর্বাত্মক চেষ্টা করবো তোমাকে আমি যে কোনো মূল্যে মুক্ত করে দেওয়ার।
রুম্পাকে আপনি কতদিনে ম্যানেজ করেছিলেন?
রুম্পাকে খুব বেশি দিন লাগে না, মাসে কি দুই দিন বেশি।
ওকে
ওই মুহূর্তে আসলে সময়টা খুব কমই লাগে শেষ দিকে। তারপরে আমাদেরকে কোন একটা গ্রামের ভিতরে নিয়ে যায়, গ্রামের ভিতরে নিয়ে গিয়ে
কোন এলাকায় হচ্ছে এটা, কোন জেলা?
সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কারণ যখন আমরা বেরিয়ে আসি তখন মানে আসার সময় বুঝতে পারছি যে আমাদেরকে ব্রাহ্মণবাড়ির দিকে নিয়ে গেছে। তো পরে আমি জানতে পারি যে লাস্ট যে কাজগুলো করতেছে এগুলো সব পাচারের জন্য করতেছে, লাস্ট যে কয়েকটা কাজ করে এটা আমি সামনে আসতেছে। তো ওকে দিলাম ফিরে, ফিরে দেওয়ার পর আসতে শাম ফোন দিল, ফোন দেওয়ার পর বললো যে এটা কি হইল। তো আমি লুকাইছিলাম অনেকদিন, দেখাটাই করি নাই, ওর বাসাটাও আমি ছেড়ে দিছি। তো তখন আমি থাকতে থাকলাম আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে থাকতে থাকতে ও আমাকে বারবার ফোন দিতেছে, বিরক্ত করতেছে, থ্রেট ট্রেট দিতেছে। তো এক পর্যায়ে বলছে যে তুমি আসো মাফ চাও, আর আমি ওর কাছে অনেকগুলো টাকা পাওনা ছিল।
কত টাকা পাওনা ছিলেন
তখন? প্রায় হবে 1.5-2 লাখ টাকার মতো পাওনা ছিল।
আপনি এত ঠান্ডা এসির মধ্যে বসে আপনি যেভাবে ঘামছেন, ওকে ওকে বলুন, তারপর নির্ভয়ে বলুন।
তারপর মানে ও আমাকে পাগল করে রাখছিল। তো হঠাৎ করে কিভাবে যেন ও আমার অবস্থান জানতে পারে,
মেয়েটাকে আপনি কি করলেন? মেয়েটাকে আগে কি বলেন, কি করলেন? রুম্পাকে কি করলেন?
রুম্পাকে ওকে ফিরিয়ে দিয়েছে,
বাড়িতে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা চাই রুম্পার সাথে কথা বলতে। যেহেতু আপনি দুটো কেস বললেন, যে ফাতেমা এবং রুম্পাকে আপনি ফিরিয়ে দিয়েছেন, তারা নিশ্চয়ই এখনো আছে, এবং তাদের ফোন নাম্বার কি আপনার কাছে আছে? কার্ড ফোন নাম্বার আছে আপনার কাছে? প্রিয় শ্রোতা, আমরা ইফাকে অনুষ্ঠানের স্বার্থে এবং যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে যে আসন রেখেছে সে হচ্ছে মাহি। মাহির যে ঘটনার আপনারা এতক্ষণ ধরে জানলেন, তার মধ্যে একজন, তার ট্র্যাপে পড়া, তার ফাঁদে পড়া একজনের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে। বাকি ৪০ জনের ভাগ্যে কি ঘটেছে আমরা জানি না, কিন্তু একজন যার ভাগ্যেও বাকি ৪০ জনের ভাগ্য জুটতে পারত কিন্তু তার ভাগ্যে জোটেনি, সেটাও ওই যে বললাম যে একজন মানুষের মধ্যে ভালো মন্দ দুটো দিকে লুকিয়ে থাকে। মাহির যে খারাপ দিক, সেই খারাপ দিকের ফাঁদে পড়েছে ৪০ জন, কিন্তু মাহির ভালো দিকের যে জোয়ার, যে ঢেউ, সে ঢেউয়ের জোয়ারে শেষ পর্যন্ত সুস্থ জীবনে ফিরে যেতে পেরেছে ফাতেমা এবং রুম্পা। রুম্পার সাথে আমরা এই মুহূর্তে ফোনে যোগাযোগ করছি, দেখি রুম্পা কি বলে।
রুম্পা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিবরিয়া বলছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে। আজকে আমাদের এখানে মাহি এসেছিল এবং মাহি তার সারা জীবনের যে কৃতকর্ম সেটা তুলে ধরেছে, আপনিও তাদের মধ্যে একজন। আপনি একটু বলবেন যে আপনার সাথে মাহি কি করেছিল?
আসলে সত্যি কথা বলতে, মাহি প্রথমে আমাকে রং নম্বরে খুব মানে ফোন করত, ফোন করার পরে আমি ওকে খুব গালাগালি করতাম।
আপনি তো প্রথমে ওকে গালাগালি করতেন, কিন্তু একটা সময় আপনার ওকে ভালো লাগতে শুরু করেছে, কিভাবে আপনার ভালো লাগাটা শুরু হলো?
মানে একটা ছেলেকে এতভাবে গালাগালি করি, অথচ ও আমাকে বারবার ফোন করে বা আমার সাথে কথা বলতে চায়, মানে এইখান থেকে ভালো লাগে আর কি। তারপর আর কি কথা বলি আমি ওর সাথে, অনেক সময় ওর সাথে ফ্রেন্ডশিপ হয়, ফ্রেন্ডশিপ হওয়ার পরে দেখা করি পলাশে।
জি, তার মানে এখানে যে দুজন বন্ধু ছিল তার মধ্যে একজন ছেলে ছিল, একজন মেয়ে ছিল, ঠিক রুম্পা?
জি।
ওকে, হ্যাঁ, তারপর কি করলো?
তারপর কি মানে ও বন্ধুর সাথে পরিচয় করে তারপরে আমি বলতেছি যে আমাকে কোথায় নিয়ে দেওয়া হচ্ছে, ওরা বলতেছে যে আমাকে নিয়ে দেওয়া হচ্ছে গুড়ের জন্য। তো আমি তখনো বুঝি নাই যে আমি একটা চক্রের মধ্যে পড়ছি,
ঠিক
আছে, গাড়ি মানে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে তা বলতে পারতেছি না, পালতোনা আছে পলাশে, পালতোনার পরে কোথায় নিয়ে দেয়, মানে ওরা একটা গাড়ি রাখছেন জায়গাতে, গাড়ি রাখার পরে একটা রেস্টুরেন্টের মধ্যে আমাদের দুজনকে রাইখা ওরা মানে অন্যত্র চলে গেছে। তো চলে যাওয়ার পর ওইখান থেকে ব্রেক আবার মাহি আমাকে নিয়ে আসে।
আমরা যেটা শুনলাম মাহির কাছ থেকে, যে আপনি কি এক পর্যায়ে বুঝে যান যে আপনাকে আসলে কিডন্যাপ করা হচ্ছে বা পাচার করার একটা চিন্তা ভাবনা আছে, এবং সেই সময় আপনি মাহির পায়ে ধরে পর্যন্ত রিকোয়েস্ট করেছেন, কান্নাকাটি করেছেন, এটা কি সত্য?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। মানে আমার তো মানে এমন অবস্থা হয়েছিল যে মানে আমি কোথায় যাচ্ছি, এখন আমার কি হবে, আমি কোথায় যাব, মানে ওই ধরনের চিন্তা আমাদের কাজ করতেছিল, খুব ভয় কাজ করতেছিল।
আপনি একটু বলবেন যে আপনার সাথে কত মাস ধরে মাহি চেষ্টা করেছে আপনার সাথে এরকম একটা রিলেশনশিপে যাওয়ার জন্য?
ইন্টারে ওঠার পরে।
আপনি কি তাকে ভালোবেসে ফেলেছিলেন?
অল্পতে আমার একটা টান ছিল।
ওকে, আমরা রুম্পার কাছ থেকে শুনলাম। হ্যাঁ, এবার আপনি বলেন যে প্রসঙ্গে আপনি যেতে চাচ্ছিলেন একটু আগে, আপনাকে এহতেশাম জেনে গেল যে আপনার পজিশন, তারপরে কি করলো?
ও আমাকে নরসিংদী থেকে ধরে নিয়ে আসছে, নরসিংদী থেকে ধরে নিয়ে আসছে ঢাকায়। তো ঢাকা ও আমাকে কোথায় নিয়েছে আমি জানি না, গাড়িতে উঠে আমার চোখ বেঁধে দেয়, চোখ বেঁধে দেওয়ার পরে আমাকে একটা ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে যাওয়ার পরে খুব টর্চার করে।
কি করে আপনার সাথে?
খুব বকা ঝকা, ওই দিন আমাকে মারে না, জানি না কেন মারে নাই, পরিস্থিতিটা এমন ছিল যে আমি নিশ্চিত যে আমাকে মেরেই ফেলবে, কিন্তু বকা জোকা ছাড়াও আমার গায়ে একটা টাচও করেনি, বুঝলাম না কেন এরকম হলো। তো আমাকে অনেক বুঝাইছে, অনেক বুঝাইছে, বকা ঝোকা করছে, বুঝাইছে, দেখো তুমি বিনিময়ে টাকা পাবে তো বেইমানি কেন করবা, আর দেখো সব খারাপ লাইনে বেইমানির একটাই সাজা, সেটা হচ্ছে শেষ, মেরে ফেলবে, তো
মেরে ফেলবে। হ্যাঁ,
এটাই সাজা, বেইমানির সাজা এটাই, আর এটা সমস্ত খারাপ কাজের মধ্যে এই জিনিসটাই চলে। তো তোমাকে একটা চান্স আমি দিতেছি, এই চান্সটা তুমি কাজে লাগাও, লাগায় দেখো তুমি তোমার ক্ষমা পাইতে পারো, তোমাকে আরেকটা মেয়ের নাম্বার দেয়, সেই নাম্বারটা হচ্ছে নূপুরের, নূপুর বলে যে এই মেয়েটাকে কভার করো।
আপনি কি করেছিলেন সেটা?
হ্যাঁ করেছিলাম।
আপনি সেই মেয়েটাকে আবার এরকম ফাঁদে ফেলেছেন?
ফাঁদে ফেলেছি।
কত টাকা পেয়েছিলেন?
এই মেয়েটাকে আমি হস্তান্তর করিনি।
এই মেয়েটাকে আপনি হস্তান্তর করেননি?
না, এই মেয়েটার ব্যাপারে আর কিছু কথা আছে, সেটা হচ্ছে মেয়েটাকে আমি যেদিন প্রথম দেখি, কথা বলার এক পর্যায়ে মেয়েটির সাথে মিট করি, মিট করার পর এই মেয়েটাকে দেখে মানে আমি ওর প্রেমে পড়ে যাই, মানে কথায় আছে না লাভ কি, লাভ ইজ ফার্স্ট সাইট, এই ব্যাপারটা হয়ে যায় আর কি। তো আস্তে আস্তে এতদিন তো আমি শুধু ভালোবাসার অভিনয় করে গেছি, কিন্তু আজকে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমি রিয়েল লাভ করে ফেলি।
নুপুরি কি আপনার লাস্ট শিকার ছিল?
হ্যাঁ, নুপুরি আমার লাস্ট শিকার।
নুপুরকে আপনি স্টিল লাভ করছেন?
হ্যাঁ, স্টিল লাভ করছি।
নুপুর আপনার সবকিছু জানে?
হ্যাঁ, আমার সবকিছু জানে।
নুপুরের সাথে আমাদের অনুষ্ঠানের সাথে কথা বলা সম্ভব এই মুহূর্তে?
ও ফোন নাম্বার তো আছে, বাট ওর ফোন নাম্বারটা বন্ধ, ধরবে না। আর আমি অনেক চেষ্টা করছি ওর সাথে ফোনে যোগাযোগ করার জন্য। পারিবারিক একটা ফোন নাম্বার আছে।
কতদিন যাবত ওর সাথে আপনার এই রিলেশন?
ওর সাথে রিলেশন প্রায় আড়াই বছর।
আচ্ছা, এটাই ছিল আপনার লাস্ট শিকার? এবং আপনি শিকার থেকে এখনো বের হননি। আপনার জীবনে আরো কিছু পরিবর্তন এসছে এই ঘটনার পরে, সেই পরিবর্তনের দিকে আমরা একটু যেতে চাই। আপনি একটু বলেন তো যে এই ঘটনা তো আপনি ছেড়ে দিয়েছেন লাস্ট কত বছর যাবত?
আড়াই তিন বছর।
আপনি এতদিন যাবত কিভাবে সার্ভাইভ করছেন? এতেশাম আপনাকে খোঁজেনি?
হ্যাঁ, এতেশাম খুঁজতেছে, তবে এর মধ্যে করে কি ওদের দেওয়া যে মোবাইল গুলা, একটা মোবাইল চুরি হয়ে গেছে, আর একটা মোবাইল আমি নিজে থেকে নদীতে ফেলে দিই। তার মানে আমি যোগাযোগটা টোটাল স্টপ করতে চাইতেছি।
আপনি কি জায়গা বদল করেছেন কোনো কারণে? যে ধরুন আপনাকে তো দেখে ফেললে, সামনাসামনি দেখে ফেললে তো চিনে ফেলবে, যে কারণে জায়গা বদল করা বা চেহারার মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসা বা কোনো কিছু করা, এগুলো কি করেছেন?
হ্যাঁ, তখন জায়গাও বদল করি। জায়গা বদল করে আমি চলে যাই ময়মনসিং এ, একটা জায়গায় পরিচিত এক ফ্রেন্ডের কাছে। তো ওখানে গিয়ে সেদিন থাকা শুরু করি, কিন্তু আমি এবারও ধরা গায়ে যাই। মানে ও পরে আমাকে জিজ্ঞেস করে এই ব্যাপারটা যে তুমি হস্তান্তর করো না, কারণটা কি? এবার খুব মানে কঠিন রূপ নিয়ে ও বলতেছে। তো আমি ওকে আমি সবকিছু খুলে বলে দিছি যে ভাই, এই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলছি, চল্লিশটা মেয়ে তো তোমাকে দিয়েই দিছি, তুমি ওই চল্লিশটা মেয়ের স্বার্থে প্রয়োজনে এই মেয়েটার জন্য যত টাকা কন্ট্রাক্ট করছো সবগুলো টাকা আমি ফেরত দিই, এই মেয়েটাকে তুমি ছেড়ে দাও। এই মেয়েটাকে আমি রিয়েললি লাভ করে ফেলছি, ভালোবেসে ফেলছি, ওকে আমি কোন রকমে হস্তান্তর করতে পারবো না। ও আমাকে এবার নিয়ে বন্দি করলো এক ঘরে, ওই ঘরে যে পাইলাম আরেকটা লোক। তো ওই লোকটার কাছে জানতে চাইলাম আসলে এতদিন এই মেয়েদের কি করতো। তো ওর কাছে জানতে পারলাম তিনটা কাজ করতো মেয়েদেরকে নিয়ে ওরা। সেটা হচ্ছে প্রথমত বিয়ে করতো জোর করে। ব্যাপারটা এরকম ছিল, কেউ একটা মেয়েকে পছন্দ করলো কিন্তু পারিবারিক ভাবেও না আর ব্যক্তিগত ভাবেও মেয়েটাকে বিয়ে করতে পারতেছে না, এমন মেয়েগুলোকে বিয়ে করার জন্য ওরা কন্ট্রাক্ট করে এই মিডিয়াতে, মানে এই গ্রুপে। তো বিয়ে করতো জোর করে। দ্বিতীয়ত ওদেরকে ভোগ করত বা বিক্রি করে দিত। তৃতীয়ত ওদেরকে পাচার করে দিত।
পাচার মানে দেশের বাইরে পাচার করে দিত?
হ্যাঁ, দেশে বা দেশের বাইরে পাচার করে দিত। এই কাজগুলো ওরা করত।
আপনার জানা মতে এদেরকে বন্দি করে এক ধরনের কিডন্যাপ করে টাকা পয়সা আদায় করা,
এরকম ব্যাপারে আমি জানি না, তবে হইতেও পারে, এই কাজটাও হইতে পারে। তবে আমি ওর কাছ থেকে জানতে পারলাম যে এই তিনটা কাজ করে।
স্টিল নাও দে আর এক্সিস্টিং? তারা কি এখনো আছে আপনার জানা মতে?
হ্যাঁ, এখনো ওই কাজগুলো করতেছে আমি যতদূর জানি। আর আমার মতো অনেক ছেলে।
আপনি ছাড়া পেলেন কিভাবে? হ্যাঁ বলছেন, আপনার মতো অনেক ছেলে।
আমার মতো অনেক ছেলে এই লাইনে কাজ করতেছে,
নীরবে নিভৃতে ভাবে কাজ করে যাচ্ছে।
নিভৃতের মধ্যে থেকে আমি একজনকে চিনি, এই ছেলেটার কাছ থেকে আমি জানতে পারলাম এই তথ্যটা যে ওদেরকে পাচার টাচার এগুলা করে দিই। পতিতালয় বিক্রি করতো, পাচার করতো, জোর করে বিয়ে করতো। তো ওইখানে আমাকে টর্চার শুরু, এবার মার দিই রুমের ভিতরে। এক ধরনের বেত আছে যেগুলো পুলিশের হাতে থাকে। প্রথম করে কি আমার পা দুটো একসাথে বাঁধে, বাঁধার পরে ওই ফ্যানের সাথে একটা দড়ি ঝুলায়। দড়ি ঝুলানোর পর আমার পাগুলো উপরে করে দেয় আর মাথাটা নিচে করে দেয়। কিন্তু আমাকে মানে আছে না ঝুলাইয়া রাখে, ঝুলাইয়া রাখতো না, আমার মাথা মাটিতেই ঠেকে আছে কিন্তু পা উপরে দিয়ে রাখতো, মাথা নিচের দিকে দিয়ে রাখতো। আর আমার পায়ের নিচে প্রচন্ড ভাবে আঘাত করতো। ওই দিন আমাকে গুনতে তো পারি নাই, আমি 100 পর্যন্ত গুনছি। ও আমাকে পায়ে, হাতে, পেটে, পিঠে মানে জঘন্য ভাবে ও আমাকে আঘাত করে, প্রচন্ড টর্চার করে। এক সময় আমি সেন্সলেস হয়ে যাই। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে আবার যখন আমার হুশ ফিরে আসে তখন আমারে মারতেছে ওই নাহার। তখন আমি আল্লাহকে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ তুমি আমাকে আমার সব পাপের শাস্তি আজকে দিয়ে দাও। আমি যা করছি এতদিন সব ছিল আমার অন্যায়। আমি বুঝতেছি যে আমি শাস্তি পাইতেছি আস্তে আস্তে। হ্যাঁ, এটাই আমার শাস্তি। আজকে আমি একটা ভালো কাজ করছি, ভালো কাজ করাতে আমার শাস্তি হইতেছে। আসলে আল্লাহ যে কিভাবে আমাকে পাপের সাজা দিতেছে এটা আমি তখন বুঝে ফেলছি যে হ্যাঁ, এটা আমার পাপের সাজা। আমি এখন সাজা ভোগ করতেছি আর আল্লাহর কাছে জোর জোর প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি আমাকে সবগুলো পাপের শাস্তি দাও, শাস্তি দিয়ে তুমি আমাকে মাফ করে দাও। এখন আমি যতদূর জানি আল্লাহর কাছে মাফ চাইলেও এই মাফগুলো আমি পাবো না, কারণ আমি ক্ষতি করছি মানুষের। প্রথমত মানুষের ক্ষমা করে লাগবে। তো দিল শাস্তি ওরা। তো ওইখান থেকে আমি ছাড়া পাই ওদেরকে, কথা দিই আমি যে আর অ্যাকচুয়ালি ওরা আমাকে ছাড়ে এই জন্য আমার বিলিভ করে, কারণ আমি সমস্ত কঠিন কাজগুলো ওদেরকে আমি করে দিছি। মানে ওরা আমাকে ওদের মানে মূল্যবান সম্পদ মনে করতো, যে কাজটা কেউ পারতো না সেই কাজটা আমাকে দিয়ে করাই তো। এই জন্য তার ওয়াদা করছি যে হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি, ওয়াদা করছি যে মাফ করে দেন, ভুল হয়েছে আর করবো না, তবে এই মেয়েটাকে আমি ফিরিয়ে দেবো না কোনোদিন, কিন্তু ভবিষ্যতে যদি কোনো কাজ থাকে সেগুলো দেবেন সেগুলো আমি করে দেবো। তো ও আমাকে ওদিনের জন্য ছাড়ে। তো একটা পর্যায়ে আমি ওই নূপুরকে বলে দেই যে আমি তো তোমার এই জন্য এগুলো করছিলাম, সত্যিটা এতদিন তো মিথ্যা বলে আসছি, মানে পাপ করে আসছি, এখন দেখি সত্যের পথে কিছু হয় কিনা, ওকে আমি তো রিয়েলি লাভ করে ফেলছিলাম। তো এর মধ্যে ও প্রথম বিগড়া যখন আমি বলি যে আমি এই খারাপ কাজটার সাথে ইনভলভ, তো দ্বিতীয় একটা কাজ সেটা হচ্ছে হঠাৎ একদিন রাতে ঘুম থেকে আমি উঠি, ঘুম থেকে উঠার পর মানে আমার শরীরের কিছু কিছু অংশে চামড়ার রংটা চেঞ্জ হয়ে যায়, মানে একই দিনে হাতে পায়ে ঠোঁটে মুখে মানে কেমন জানি চামড়া, আমি তো দেখতে কালো মানে চামড়া গুলো সব সাদা হয়ে যায়। তো বুঝতে পারলাম না আসলে এটা হঠাৎ করে কি হয়েছে, তো কবিরাজ দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, ওরাও কেউ এই রোগটা ধরতে পারতেছে যে না এই রোগটা যদি হয় তো আস্তে আস্তে হয়। তো হঠাৎ করে আমার হাতে পায়ে নাকে মুখে মানে একই টাইমে একই টাইমে একটা রাতের ব্যবধানে আমার এই রোগটা হয়ে যায়, মানে আমার হাতে পায়ের চামড়া চেঞ্জ হয়ে যায়। এখন আমি আসলে কোনো মেয়ের সামনে যেতে পারি না, মানে সুরতটা এত বিবস্ত্র হয়েছে যে আমি বুঝতে পারলাম অবশেষে যে এটা আমার পাপের শাস্তি, এতদিন যে পাপটা করে আসছি এই পাপের শাস্তি এটা আমার। এর মধ্যে আরো যে দুই তিনটা চেঞ্জ সেটা হচ্ছে আমি বলছি কি প্রিয় ভাই যে আমার হাতের লেখা খুব সুন্দর ছিল, আমার হাতের লেখা শিখার আগে যেরকম বাজে ছিল এর চেয়ে জঘন্য বাজে হয়ে গেছে হাতের লেখা। দ্বিতীয়ত আমি এত সুন্দর করে কথা বলতে পারতাম, এখন আমার মুখে জড়তা চলে আসে, আমি নর্মালি কথা বলতে পারি না, রাতে ঘুমাইতে পারি না, এখন আসলে সমাজে চলতে গেলেও এখন আমার লজ্জা লাগে, কারণ আল্লাহ আসলে বিচারটা আল্লাহ হয়তো কোনো বিচারের সাথে সাথে করেন, হয়তো কোনো বিচার আল্লাহ একটু দেরিতে করেন। আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন অনেক ভালো হওয়ার, কিন্তু আমি ভালো হই নাই, সেই সুবাদে আল্লাহ আমাকে সেই শাস্তিটা দিয়ে দিয়েছেন। আর কি বিষয় দেখতেছেন আমার হাতে পায়ের অবস্থা যে এরকম চামড়া চামড়া চেঞ্জ হয়ে গেছে, তো আমি যতদূর জানি এটা আমার পাপের শাস্তি।
প্রিয় শ্রোতা, ওর ছবিটা আমরা দেখাবো না, সেটা আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী যায় না, কিন্তু ওর হাতের ছবি আমরা দেখাবো, ওর ঠোঁটের ছবি আমরা দেখাবো। সেটা দেখতে হলে আপনাকে ফেসবুকে আসতে হবে, আমাদের ফেসবুকের ঠিকানা ABC রেডিও FM 89.2। আমি আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ABC রেডিও FM 89.2। আমি আবারও বলছি facebook.com/ABC রেডিও FM 89.2। আপনি যেটা বললেন একটু আগে, তার মানে এহতেশাম এবং নাহার এরা আপনাকে ছেড়ে দিয়েছে, এটা আপনার কোনো ক্ষতি করবে না।
এখনো ওরা আমাকে ছাড়ছে একটা কাজের বিনিময়ে, ওদেরকে আমি বলছি যে পুরো কাজ করে না দিতে পারলেও আমি সহযোগিতা করব, সেটা হচ্ছে কেউ যদি কোনো একটা কাজ করতে না পারে তাহলে আমি ওকে সহযোগিতা করব। কিন্তু আমি বাস্তবে আমি এটা করি না, আমি করি উল্টাটা। এখনো ওরা আমাকে ফোন নাম্বার দেয়, এখনো আমাকে দেয় পটানোর জন্য, আমি করি কি সবগুলো আমি একই পটাই। সর্বশেষ যে মেয়েটাকে পটানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ওর নাম স্মৃতি, পলাশ থানার চরসিংদুরের আশেপাশে একটা গ্রামের মেয়েটা স্মৃতি। এমন হয়েছে প্রথমে ওর মাকে খালা ডাকছি, মানে এখন ওর মাকেও পটাইছি ওই স্মৃতিকেও পটাই দিছি। এখন আমি সর্বশেষ ওদেরকে একটা কথা বলছি যে দেখেন খালাম্মা, আমি কোনো ভালো লোক না, আমাকে একটা চক্র আপনাদের পিছনে লাগাই দিছি, এই যে অপরিচিত নাম্বারে পরিচিত হয়ে আপনি খালা হয়ে গেলেন, আমার বোনের ছেলে বানাইলেন, আপনার মেয়ে আমার সাথে কথা বলতেছে, আপনি কি ভাবছেন একবারের জন্য যে এটা কোনো একদিন ক্ষতির কারণ হইতে পারে? তখন ওই মহিলাটা বললো যে না, তুমি তো কথা ঠিকই বলছো। এইভাবে কি প্রিয়া ভাই আমি প্রত্যেকটা মেয়েকে এভাবে বলে দিছি যে তোমাকে ক্ষতি করার জন্য আমি চেষ্টা করতেছি। এখন আমি পরিচিত হই, পড়ানোর চেষ্টা করি, এক পর্যায়ে আমি সবাইকে বলে দিই যে কি যে অ্যানোন নাম্বার থেকে তোমাকে ক্ষতি করার জন্য কেউ আসে। এই জন্য আমি সমস্ত শ্রোতা যারা আছে, যত মানে আমার বোন যারা আছে, সমস্ত মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো কি প্রিয় ভাই, যে কোনো অ্যানোন নাম্বারে
আপনি তো মনে করেন আপনি যে পাপ করেছেন সেই পাপের পাহাড় পরিমাণ শাস্তি আপনার জন্য আছে, সেই শাস্তি যদি সমাজ আপনাকে দেয়, সেই শাস্তি যদি রাষ্ট্র আপনাকে দেয়, ইভেন এই যে আপনার চেঞ্জ এই উপরওয়ালাও যদি আপনাকে শাস্তি দেয়, সেই শাস্তি গুলোকে আপনি মাথা পেতে নেবেন?
একশোবার নেব, কারণ এটা আমার পানা, এটা পানা জিনিস, অন্যায় করছি শাস্তি পেতেই হবে, এইটাই বাস্তবতা। এতদিন ঘুরেছিলাম, মুহেছিলাম, পাপে ছিলাম, এখন আমাকে বাস্তবতা মেনে নিতে হবে। এখন আমি সামান্য রাজমিস্ত্রির কাজ করি, এখন দুই দিনে আমি কাজ করি মাত্র 600-700 টাকা। এখন পরিমাণটা দেখেন, ওই সময় টাকাটা পাইলে আমার কাছে মনে হইতো আমি অভিশাপ নিতেছি, আগুন আমি হাতে নিতেছি। ওই সময়ের অনুভূতিটা ছিল এরকম, এখনকার অনুভূতিটা এরকম কিভাবে পাই যে 300 টাকা যখন আমি দিন শেষে হাতে পাই না, মনে হইতেছে জান্নাতের সুখ একটু একটু করে আল্লাহ আমাকে দিতেছেন। কারণ এই হালাল কামাইটার মধ্যে আমি এমন একটা সুখ খুঁজে পাইতেছি বলে বোঝানোর মতো না। আমার কাছে মনে হইতেছে এটাই আমার জান্নাত। আগে আমি লক্ষ লক্ষ টাকা আমি ফ্রেন্ডদের পেছনে খরচ করছি, তখন মনে হইতো না কারোর জন্য কিছু করতেছি। একটা ফকিরকে দেখলে দান খরচ পর্যন্ত করতাম না। এখন আমার সামনে যদি কোনো ফকির আসে, পকেটে টাকা থাকতে আমি কোনো ফকিরকে আমি ফিরিয়ে দিই না।
আপনি একটা বড় একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে সেভ করেছিলেন, এই টাকাটা কি হয়েছে?
ওই যে বলছিলাম যে জুয়া খেলতাম, তো জুয়া খেলে এই অবৈধভাবে পথ থেকে কামাই মিনিমাম হলেও 25 লক্ষ টাকার মতো। তারপরে এই টাকাটা দিয়ে আমি জুয়া খেলতে খেলতে একটা পর্যায়ে আমার হাতে থাকে 40 লক্ষ টাকা।
আপনি লাভ করেন জুয়াতে?
লাভ করেন টোটালি। আর এই টাকাটা এই জুয়ার মাধ্যমে আবার শেষ হয়ে যায়।
গল্পটা এখানেই শেষ হয়ে যাক। গল্প ঠিক না, আমরা বলবো যে জীবনের চরম এবং সত্য বাস্তব কাহিনী। শেষ কি আসলে হবে? আমি তো মনে করি যে আমরা একটা প্রদীপ আজকে জ্বালালাম আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, একটু আগেই আমরা মাহির শিকার রুম্পার সাথে কথা বলেছিলাম এবং আপনারা রুম্পার কাছ থেকে জেনেছেন কিভাবে রুম্পাকে বাগে নিয়েছিল মাহি। এবং এ পর্যায়ে আমরা রুম্পার সাথে আবারও যোগ করছি এবং রুম্পাকে জিজ্ঞাসা করতে চাই যে রুম্পা মাহিকে মাফ করতে পারবে কিনা।
রুম্পা, আপনার এই যে ঘটনা, এই ঘটনা যদি ঘটেই যেত, যদি সত্যি সত্যি মাহি সেদিন আপনাকে তুলে দিত তাদের হাতে, এবং আপনার জন্য যে অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা বলতে পারি যে হয় আপনি কোনোভাবেই ভালো থাকতেন না, আপনি বাদেও বেঁচে থাকতেন কিনা সেটাও তো আপনি জানেন, তো এটা যখন মনে হয় তখন মাহির প্রতি আপনার কি ধরনের ফিলিংস জন্ম নেয়?
এভাবেই হোক আন্দোলনের মধ্যে ঢুকছে, ঢুকার পর ও যে এই ধরনের একটা কাজ করলো, মানে আমি আমার এখনো মনে হলে মানে আমার খুবই খুবই খারাপ লাগে, মানে ওর প্রতি খুব ঘৃণ্য হয় আমার যে এই ধরনের একটা কাজ করলো। আবার এইটা মনে হয় যে আমাকে একটা চক্রের হাতে উঠে দিয়া আবার উদ্ধার করলো, মানে আবার ও বেগ নিয়ে আসলো, এটাও মানে মনে হয় যে কি সেজন্য এটা আবার করলো।
না, এটা হচ্ছে যে এটা তো খারাপ লাগার একটা জায়গা তো আছেই, যে আপনাকে এরকম একটা বিপদে সে ফেলতে যাচ্ছিল এবং অসৎ একটা কাজ করতে যাচ্ছিল। আবার একইভাবে কি ক্ষমা করতে পারেন যে সেই ছেলেটাই আপনাকে শেষ পর্যন্ত বিপদের হাতে তুলে না দিয়ে আপনাকে সে নিজের জীবন বাজি রেখে সে বাঁচিয়েছে? সত্যি করে একটা কথা বলবেন যে আপনি কি মাহিকে মাফ করতে পেরেছেন?
আমি মাফ করতে চাইছি ও যদি ভালো হয় ওই উদ্দেশ্যে।
মাহি, আপনার কিছু বলার আছে রুম্পাকে?
হ্যাঁ, আমি সরি বলতে চাই। আসলে আমি যা করছি একেবারে অন্যায় করছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমার লাইফটা অনেক মানে নষ্ট করে দিতে চাইছিলাম, আমি তোমার উদ্ধার করছি সেটা কিচ্ছু না, মানে আমি আমার অন্যায়ের দিক থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও প্লিজ।
হ্যাঁ রুম্পা, আপনার কিছু বলার থাকলে?
মাহি, তুমি যদি ভালো হও তাহলে আমি তোমাকে মাফ করে দেব।
অনেক অনেক ধন্যবাদ রুম্পা, আপনি যাহা বলিব সত্য বলিবতে সময় দিয়েছেন। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার যে ভবিষ্যৎ সেটা একেবারেই নিরাপদ হোক, সেই শুভকামনা থাকছে আপনার জন্য। অনেক ধন্যবাদ।
মাহিকে আমরা এখানেই বিদায় জানাচ্ছি, কিন্তু ও বলেছে যে ওর যা শাস্তি হয় সেটা ও মাথা পেতে নেবে এবং সেটা ওর 100 বার কাম্য। এই যে মাথা পেতে নেয়ার যে জায়গাটা, এই মাথা পেতে নেয়ার যে বোধের জায়গাটা, এটা হচ্ছে বিবেক। আমরা আমাদের অনুষ্ঠানে বলেছি যে মানুষ মাত্রই দুনিয়াতে বিবেক নিয়ে জন্মগ্রহণ করে। আপনি সারা দুনিয়ায় দেখবেন যত মানুষ খারাপ কাজ করছে, যত মানুষ খারাপ কাজ করছে, এদের প্রত্যেকের বিবেক ঘুমন্ত, হয় আধো ঘুমন্ত কিংবা খুব একেবারে গভীর ঘুমিয়ে আছে। এই বিবেক জাগানোর জন্য অনেক কিছুর দরকার হয়, অনেক অনেক উপসর্গের দরকার হয়। কোন একটা উপসর্গ বা কোনো কিছু যখন এই বিবেকটাকে জাগিয়ে দেবে, পৃথিবীর কোথাও যদি কোনো আদালতে যদি আপনার বিচার না হয়, কোনো জায়গায় যদি আপনি ধরা না পড়েন, ব্যক্তি মানুষের কাছে, আপনার জানার কাছে আপনি নিশ্চয়ই ধরা পড়বেন। আর তখন যে শাস্তি আপনি প্রতি মুহূর্তে পাবেন, সে শাস্তি থেকে কোনো ক্ষমা নেই। ওপর আদালত নিশ্চয়ই ওপর থেকে সবকিছু দেখছেন। সেই বিবেকের তাড়না বোধ থেকে আপনার জীবনে যদি এমন কোন ঘটনা থেকে থাকে বা এমন কোন বিষয় থেকে থাকে যে অপরাধ বোধ আপনাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা হতে পারে সমাজ জানে, সেটা হতে পারে রাষ্ট্র জানে, কিংবা হতে পারে কেউ জানে না, শুধুমাত্র আপনি জানেন, সেই বিবেক বোধ থেকে আপনি যদি আমাদের কাছে আসতে চান, আপনি যদি স্বীকার করতে চান আপনার ভুলটা কি, আপনাকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই। আপনি আসতে পারেন সত্যের মঞ্চে, আপনি আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে, আপনি আলোকিত করতে পারেন আমাদের সত্যের আসন এবং আপনি স্বীকার করতে পারেন আপনার জীবনে আপনি কি কি ভুল করেছেন। আমরা বিশ্বাস করি আপনি তো ভুল করেছেন, আপনি স্বীকার করলেন আপনার ভুল, আপনার ভুলটা স্বীকার করার মধ্য দিয়ে আপনি থেমে গেলেন। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, একজন মানবিক মূল্যবোধ নিয়ে যেভাবে মানুষ বেঁচে থাকে সেভাবে বেঁচে থাকবেন, এবং আপনার এই ভুল শোনা, আপনার এই পাপ বোধ কিংবা আপনার এই পাপের যে ফসল, সেটা জানার পরে হাজার মানুষ লাখো মানুষ এই পথে পা বাড়াবে না। এটাই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিবর মোটো। এবং আমরা বিশ্বাস করি এই যে আজকের এই অনুষ্ঠানটি শুরু হলো, সেই প্রদীপ সেই আলো সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়বে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আমরা ওয়াদা নিয়ে শুরু করেছি যাহা বলিব সত্য বলিব। একটা বেজে ৪৭ হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আর জি কিপ্রি আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আর জি সুমন এবং সাউন্ডের মঞ্জু এবং সহায়তা রয়েছে হ্যালো 8920 টিম। প্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদেরকে শুনছিলেন তাদেরকে আরো একবার বলে দেই যে যাহা বলিব সত্য বলিব এবিসির একটি শিশু। আমরা বলতে পারি যে শিশুটির জন্ম হলো আজকে এবং এই অনুষ্ঠানটি আমরা শুরু করলাম আজকে, এবং আমরা স্বপ্ন দেখি এই অনুষ্ঠানটির যে আলো সে আলোটি সমাজের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, আপনার জীবনের যেসব গূঢ় সত্য বা অপরাধ বোধ আছে, যে ভুলগুলো আপনি স্বীকার করেন, যেগুলো বিবেকের তাড়নায় আপনাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়ায়, সেখান থেকে আপনি আসতে পারেন আমাদের এই আসনে, বসতে পারেন এবং আমাদের এই মঞ্চ থেকে স্বীকার করতে পারেন আপনার জীবনের ভুলগুলো। যারা এতক্ষণ ধরে মাহির গল্প শুনেছেন, যারা এতক্ষণ ধরে মাহির দুর্দান্ত সাহস দেখেছেন, সেই সব সাহসের প্রেক্ষাপটে যারা আমাদেরকে বিভিন্ন টেক্সট লিখে পাঠিয়েছেন সেসব কয়েকটি টেক্সট আমরা একটু পড়তে চাই। লিখেছে হচ্ছে মাহি, আপনার জন্য ছেলেদের প্রতি মেয়েদের বিশ্বাস জিনিসটা উঠে যাবে। লিখেছেন বিজয় পিটার, লিখেছে মাহির কথা শুনে নিজেকে অপরাধী মনে হচ্ছে কারণ আমিও একজন ছেলে। লিখেছে মাহি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ বলে থ্যাংকস এবং আল্লাহ তোমাকে ক্ষমা করুন। মুজাহিদ আমাদেরকে লিখেছেন হচ্ছে মাহির মতো সত্যবাদী মেয়ে, অনেকে ওকে মেয়ে মনে করেছেন কিন্তু কণ্ঠটা শোনার পরে আসলে এই কনফিউশন সবার দূর হয়েছে আমরা বিশ্বাস করি। এরকম আরো অনেকেই আমাদেরকে টেক্সট করেছেন এবং আমরা হাজার হাজার টেক্সট পেয়েছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলতে চাই যারা টেক্সটগুলো লিখে পাঠিয়েছেন তাদের সবার উদ্দেশ্যে, যেহেতু আপনারই অনুষ্ঠান এটা এবং আপনি এসে এখানে কনফেস করতে পারেন, সেজন্য এখানে দুটো পদ্ধতি আছে টেক্সটে। একটা হচ্ছে যে অতিথি আমাদের এখানে বসবেন এক বা একাধিক তাদেরকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি যেটা করবেন টেক্সটে প্রথমে লিখবেন JBSB, তারপর আপনার আলোচনা কিংবা সমালোচনা, শেষে অবশ্যই আপনার নিজের নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আরেকটি পদ্ধতি যেটা পুরো সপ্তাহব্যাপী পরিচালিত হবে সেটা হচ্ছে সপ্তাহের যে কোনো সময়, অনুষ্ঠান চলাকালীন সময় থেকে শুরু করে যে কোনো সময় আপনি যদি মনে করেন রবিবার রাত 11:20 যে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এখানে এসে আপনি কনফেস করতে চান, আপনি আপনার জীবনের অপরাধ বোধ বা ভুলের কথাগুলো স্বীকার করতে চান, তাহলে যেটা করতে হবে আপনার মোবাইলে লিখতে হবে JBSB। JBSB হচ্ছে যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, JBSB স্পেস কনফেস, CONFESS লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের যে টিম রয়েছে সেই টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া আপনি চিঠিও লিখতে পারেন আমাদেরকে, দেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। চাইলে আপনি মেইলও করতে পারেন, আমাদের মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে JBSB8920@gmail.com। আমি আবারও বলছি JBSB8920@gmail.com। এছাড়া সারা সপ্তাহব্যাপী আমরা যাহা বলিব সত্য বলিব নিয়ে ফেসবুকে ক্যাম্পেইন চালাবো এবং ফেসবুকে ওখানে আপনি চাইলে আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা, এবং আপনি চাইলে ওখানেও ওটার মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে এবিসি রেডিওর মূল যে পেজটি রয়েছে সেটি www.facebook.com/
ABC রেডিও FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিওর মূল পেজের ফ্যান হয়ে যাবেন, এবং একই সাথে মাহি সম্পর্কে আমরা যে কথাগুলো বলেছি, মাহির ছবি নিয়ে আমরা যা বলেছি, ওটা এখন ওই পেজে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমরা যখন এই অনুষ্ঠানটি শুরু করার কথা ভাবছিলাম, ঠিক সেই মুহূর্তে অসংখ্য শ্রোতা আমাদেরকে চিঠি পাঠিয়েছেন, তার কিছুটা অংশ আমরা এই অংশে শুনব এবং তারপরে আবারও ফিরে আসছি।
আমি প্রিয়াঙ্কা, 5 বছর হলো আমার বিয়ে হয়েছে। ভালোবেসেই বিয়ে করেছিলাম, তবে আমার বাবা মা এই বিয়েতে খুব একটা খুশি ছিলেন না, কিন্তু বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সেই ভালোবাসাও একসময় ফিকে হয়ে গেল। আমি যা করেছি তা ভালো না খারাপ জানি না, তবে আমি সত্য গোপন করেছি, এটা অনেক অন্যায় হয়েছে। এই সত্য গোপন করার জন্য আমি কোনোভাবে মনে শান্তি পাচ্ছি না। আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক কোনোভাবেই সহজ হচ্ছিল না, তাই আমিও মানসিক কিংবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। আর তখনই ওর এক বন্ধুর সাথে আমার একটি মানসিক সম্পর্ক তৈরি হয়। একসময় আমরা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ি। তার সাথে কাটানোর সময় আমার জন্য খুবই আনন্দের ছিল। আমরা জানি আমাদের কখনোই বিয়ে করা সম্ভব নয়, কিন্তু তার কথা, তার আচরণ সবকিছুই আমাকে আকর্ষণ করে এবং তার প্রতি একটা অসম্ভব টান আমি অনুভব করি। এই কথা এতদিন কেউ জানত না। আমি জানি এক অর্থে এটা খারাপ কাজ, কিন্তু আমার মন মানসিকতা পরিস্থিতি আমাকে এরকম একটা সম্পর্কে জড়াতে বাধ্য করেছে। যে সুন্দর সহজ সম্পর্ক আমি আমার বরের সাথে করতে চেয়েছিলাম, সে আমার চিন্তাকে মূল্যায়ন করুক, সম্মান করুক, কিন্তু সে সবকিছুই আমি পেয়েছি এই মানুষটির থেকে। যদি আমার বরের কাছ থেকে পেতাম, তাহলে হয়তো আজ নিজের কাছে ছোট হতাম না, তার কাছে, পরিবারের কাছে কিছুই লুকাতে হতো না। আমার এই সত্যটা জানার পর জানি না আমার ভবিষ্যতে কি হবে। আমি জানি না আমার বর আমার সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে, কিন্তু আমি সত্যটা গোপন করে যে অন্যায় করেছি সেই বোঝা থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই। কিপ্রিয়া ভাই এবং যাহা বলিব সত্য বলিব পুরো টিমের জন্য রইল শুভকামনা।
যাহা বলিব সত্য বলিব।
আমি শাহেদ, অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আমার বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। আমার আরো দুই ভাই বোনকে নিয়ে বাবা মা গ্রামেই থাকেন। বাবার উপার্জিত টাকাই আমাদের পরিবারের আয়ের একমাত্র উৎস। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হলেও তাদের আয় যে খুব বেশি নয় এটা সবারই জানা, আর সেই সামান্য টাকা দিয়েই চলে আমাদের পুরো পরিবারের ভরণ পোষণ। শিক্ষক হিসেবে গ্রামে আমার বাবাকে সবাই অনেক সম্মান করেন। উচ্চশিক্ষা নেওয়ার জন্য বাবা আমাকে ইন্টারমিডিয়েট পাশের পর ঢাকা পাঠিয়ে দেন। ঢাকায় মেসে থাকার জন্য বাবা তার কষ্টার্জিত টাকা থেকে আমাকে প্রতি মাসে 6,000 করে টাকা পাঠান। এতে আমি খুশি ছিলাম না। আমি মাঝে মাঝে জোর করে অনেক বেশি টাকা আদায় করতাম। গত মাসে কম্পিউটার কিনবো বলে মিথ্যে অজুহাতে বাবার কাছ থেকে 30,000 টাকা নেই। এই টাকা দিয়ে গার্লফ্রেন্ডের জন্মদিনে তাকে দামি উপহার কিনে দেই। আমার গার্লফ্রেন্ড অনেক খুশি হলো, কিন্তু যখন আমি জানতে পারলাম এই 30,000 টাকা আমার মা তার গহনা বিক্রি করে জোগাড় করেছে, তখন থেকে আমার মনে অপরাধ বোধ কাজ করছে। আরো দুঃখের বিষয়, গার্লফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক আর আগের মতনই। আমি নিজেকে ক্ষমা করতে পাচ্ছি না, আর বাবা মাকেও এই কথাগুলো জানাতে পারছি না, তারা কষ্ট পাবে বলে। তাই আপনাদেরকে লিখে পাঠালাম, আমার মতো এমন মিথ্যে যেন আর কেউ না বলে, কারণ মিথ্যে কখনো সুফল বয়ে আনে না। এত সম্মানিত পিতার সন্তান হয়েও আজ আমি নিজের বিবেকের কাছে অপরাধী।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই প্রিয়াঙ্কা এবং শাহিদ আপনাদের দুজনকে, যে আপনারা নিজের পাপবোধ কিংবা অপরাধ বোধ সেটা তো বুঝতে পেরেছেন। আপনাদেরকে একই সাথে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আজকের এই অনুষ্ঠানের প্রথম দুজন যাদের চিঠি পড়া হলো, এবং প্রিয় শ্রোতা আপনাদের দুজনকে, আপনারা এই দুজনের যে চিঠি সেখানে ভোকাল দিয়েছে হচ্ছে আমাদের কথা বন্ধু সুমন এবং সাফরিন, আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরকম লাখো চিঠি আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। এমন তো নয় যে আমাদের এখানে এসেই আপনাকে কনফেস করতে হবে, আপনাকে কনফেস করার জন্য আমরা পুরো দুয়ারটা খুলে দিয়েছি, টেকনোলজির দুয়ার। আপনি চাইলে ইমেইল করতে পারেন, চাইলে আপনি ফেসবুকে আসতে পারেন, চাইলে আপনি চিঠি লিখতে পারেন, চাইলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। তবে সবাইকে আরো একবার বলে দিতে চাই, যাহা বলিব সত্য বলিব অর্থাৎ JBSB অনুষ্ঠানে কনফেস করা
বা জেবিএসবি অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পথটি হচ্ছে টেক্সট। আপনাকে টেক্সট করতে হবে জেবিএসবি স্পেস কনফেস CONFESS লিখে 8920 তে। আমি আবারও বলছি, আপনি প্রথমে লিখবেন জেবিএসবি স্পেস কনফেস CONFESS, তারপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের যে টিম মেম্বারগুলো রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং আশা করছি আগামী সপ্তাহে এমন একজনকে পাব যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারব, এবং তার অপরাধ স্বীকারের মধ্য দিয়ে এই সমাজে সেই অপরাধটি জন্ম নেওয়ার প্রবণতা অনেকখানি থেমে যাবে। অনেক অনেক ভালো থাকুন, যাহা বলিব সত্য বলিব সঙ্গে থাকুন, সব সময় সত্যের সঙ্গে থাকুন। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.